This track was downloaded from FusionBD.com.
Mentos Bhakti Jalo.
তোমরা শুনছো মেন্টোস বাকতি জ্বালাও, তোমাদের সঙ্গে আছি আমি রাজীব হাসান এবং আমাদের সঙ্গে আছেন আসিফ এন্তাস রবি। এবং গত এক বছরের মধ্যে আজকে একটা অদ্ভুত রকমের ঘটনা ঘটলো, তোমরা যদি খেয়াল করে দেখে থাকো সেটা হচ্ছে যেটা হয় তোমরা আমাদেরকে টিউন ইন করেই প্রথমে যেই কর্কশ কণ্ঠস্বরটা তোমরা শোনো সেটা হচ্ছে তোমরা শুনছো মেন্টোস বাকতি জ্বালাও, তোমাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ এন্তাস রবি। আজকে ঠিক একটু অন্যরকম ঘটনা ঘটেছে, আজকে তোমাদের স্বাগত জানিয়েছি আমি রাজীব হাসান। কারণ কি? কারণ হচ্ছে গত শোর পর থেকে রবি ভাইয়ের মন খুবই খারাপ, ভীষণ রকমের খারাপ। এবং ওটাকে কি বলে বস, পাবলিক অ্যাপোলজি নাকি, মানে একদম জনসাধারণের সামনে যে ক্ষমা প্রার্থনা করা হয়।
আপনি বানান বস, বানাতে থাকেন বস।
তো আমি
গল্প বানাতে পারেন আর একটা
শব্দ
আমার মাইক্রোফোন অফ করে দেয়,
আমার কি ভয়েসটা কম শোনাচ্ছে? আমি মানে অনেস্টলি আমাদের শ্রোতা লাখো লাখো শ্রোতাদের সাক্ষী রেখে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। গত সত্যি যে আমি বলছিলাম যে আপনি ভারত হেরেছে জন্য আপনার মন খারাপ, এবং মন খারাপ কারণ রবিচন্দ্রন অশ্বিন নামের একজন ভারতীয় দলে খেলেন এবং রবি হচ্ছে আপনার মিতা, তার নামও রবি আপনার নামও রবি, রবিচন্দ্রন অশ্বিন আর আপনি হচ্ছেন আসিফ এন্তাস রবি, দুজনেই রবি, এ কারণে আপনি ভারত দলের সমর্থন করেন। এই কথাটা বলা আমার একদমই ভুল হয়েছে রবি ভাই, আমি মানে খুবই মন থেকে অনুতপ্ত। আমি জানি আপনি খুবই আহত হয়েছেন, আপনি ওই গত শুক্রবারের পর থেকে আমার সঙ্গে একদমই কথা বলছেন না। আমি আপনার কাছে একদম করজোরে মিনতি করছি যে আমার রবিচন্দ্রন অশ্বিন এবং আপনাকে মিলিয়ে এটা বলা ঠিক হয় নাই। কারণ হচ্ছে আমি কিভাবে আমি এটা করলাম, মানে মানে হাউ কুড আই ডু দিস, মানে মানে কেমনে করছি আমি, মানে আমি রবীন্দ্র জাদেজার নাম ভুলে গেলাম। প্লিজ আমাকে মাফ করবেন, আমি শ্রোতাদের একটু কারেকশন দিতে চাই, রবি ভাই শুধুমাত্র রবিচন্দ্রন অশ্বিনের জন্য ভারত দলের সমর্থক নন। কাকতালীয় ভাবে ভারত একটা ক্রিকেট দলে মাত্র 11 জন প্লেয়ার খেলতে পারে এবং ভারতীয় দলে এই মুহূর্তে দুইজন রবি রয়েছেন, একজন হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন এবং আরেকজন হচ্ছে রবীন্দ্র জাদেজা। আমি গত সপ্তাহে শুধুমাত্র রবিচন্দ্রন অশ্বিনের নাম বলেছি জন্য রবি ভাই খুবই মাইন্ড করেছেন, আমি ভীষণভাবে অনুতপ্ত, আমি রবীন্দ্র জাদেজার নাম ভুলে গেছি, রবি আপনি আমাকে ক্ষমা করবেন। এবং আমরা সত্যিই গর্বিত যে দুই রবি সমৃদ্ধ একটি দলকে আমরা বাংলা ওয়াশের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছি এবং আমরা আশাবাদী কালকে সিরিজের শেষ ম্যাচ, এবং আমরা ভীষণ ভীষণ রকমের আশাবাদী কালকে অবশ্যই বাংলা ওয়াশ পূরণ হবে। হ্যাঁ রবি ভাই বলেন,
আপনি পুরোটা শেষ করেন তারপর আমি বলবো।
না এই যে আপনি এটা ব্যাপার, ভারতীয় দলে 11 জন প্লেয়ার, দুজনের নাম রবি, ব্যাপারটা কি বলছে একটু যদি বলতেন।
সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টোস বাকতি জ্বালাও শোতে, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাস রবি, আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স কিং রাজীব হাসান। প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, কালকে বাংলাদেশ ভারতের তৃতীয় ম্যাচ, আমরা সবাই আশা করছি যে কালকে বাংলাদেশ জিতবে এবং যেটাকে বলা হয় বাংলা ওয়া সেটি কালকেই হয়ে যাবে। এই প্রথম আমরা একটা ভয়াবহ ব্যাপার ঘটাতে যাচ্ছি, ব্যাপারটা কি সেটা হচ্ছে যে বিশ্বকাপ খেলার সময়, একবার ফুটবল বিশ্বকাপ খেলার সময় অক্টোপাস পল নামে এক অক্টোপাস ছিল যে খেলার ভবিষ্যৎবাণী করতে পারত যে খেলার ফলাফল কি হবে। পলের প্রত্যেকটা, সেই অক্টোপাসটার নাম ছিল পল, সেই পলের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী ঠিক হয়েছে। আমাদের শ্রোতাদের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ পল রয়েছেন যারা হুবহু ভবিষ্যৎবাণী করতে পারেন, আমরা সেটাই দেখতে চাই আজকে। কালকে বাংলাদেশ এবং ভারতের যে খেলাটা হবে সেটার ফলাফল কি হবে, বাংলাদেশ যদি জেতে তাহলে এক্স্যাক্টলি কত রানে বা কত উইকেটে জিতবে, এটি তোমরা ধারণা করে লিখে ফেলো, লিখে আমাদেরকে পাঠিয়ে দাও, একজন নয় দুইজন নয়, কাছাকাছি উত্তর দিতে পারবে এরকম 10 জনকে আমরা বিজয়ী ঘোষণা করব। এবং আগামী শুক্রবার এই 10 জন, মানে যেহেতু আমরা কারা বিজয়ী হলে সেটা আমরা এখনই বের করতে পারবো না, এটার জন্য আমাদের কালকে রাত 1-2 পর্যন্ত ওয়েট করতে হবে খেলা শেষ হওয়া পর্যন্ত, একজন না দুইজন না 10 জনকে আমরা বিজয়ী ঘোষণা করব। এবং যে 10 জন সত্যিকার অর্থে ভবিষ্যৎবাণী করতে পারবে যে কালকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলার ফলাফল কি হবে, ধরো এটা খুব সহজ বলে দেয়া যে বাংলাদেশ জিতবে অথবা ভারত জিতবে, কিন্তু আমরা এই ভবিষ্যৎবাণী চাচ্ছি না, আমরা আরেকটু অ্যাকুরেট ভবিষ্যৎবাণী চাচ্ছি যে বাংলাদেশ জিতলে কত রানে জিতবে কিংবা কত উইকেটে জিতবে, এরকম ভবিষ্যৎবাণী।
বা টাইও হতে পারে, ওয়ানডে ম্যাচ টাই হয়,
আবার ওয়ানডে ম্যাচ টাইও হতে পারে, তো অথবা বৃষ্টির জন্য পরিত্যক্তও হতে পারে,
রিজার্ভ ডে অবশ্য আছে,
বৃষ্টির জন্য পরিত্যক্ত হলে রিজার্ভ ডে তে যাবে। যাই ঘটুক না কেন, হুবহু ভবিষ্যৎবাণী, মানে আমার ধারণা কেউ না কেউ আমাদের এই লাখো লাখো শ্রোতাদের মধ্যে কেউ না কেউ সেই ভবিষ্যৎবাণীটা করতে পারবে। সেই ভবিষ্যৎবাণী করে আমাদেরকে লিখে পাঠাও, প্রথমে লিখো এবিসি মেন্টোস একটি স্পেস দিয়ে, খেলার ফলাফলটা লিখো, সম্ভাব্য ফলাফল আইটি স্পেস দিয়ে তোমার নামটা লিখো, তারপর পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 3221 এই নম্বরে। এবং বারবার বলছি, একজন দুইজন তিনজন নয়, দশ দশ জন যারা ফলাফলের কাছাকাছি যেতে পারবে তাদেরকে আমরা এই স্পেশাল ক্রিকেট কুইজের বিজয়ী ঘোষণা করব। এবং তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর অভাবনীয় কিছু পুরস্কার, সে পুরস্কারের কথা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, বললে মজাটা নষ্ট হয়ে যাবে। তো তোমরা পাঠাও, এবং অবশ্যই আজকে
এমনও হতে পারে মুস্তাফিজের সঙ্গে সেলফি তোলার সুযোগ
হতে পারে, অসম্ভব কিছু,
এই সময় শুধু বাংলাদেশ না, এই সময় মুস্তাফিজের পপুলারিটি মানে ভয়ঙ্কর রকমের। আমি মানে গুগলে গিয়ে টুইটারে গিয়ে আমি ট্রেন্ড বোঝার চেষ্টা করলাম, মুস্তাফিজের পপুলারিটি এই মুহূর্তে বাংলাদেশ ছাড়িয়ে পুরো মানে এশিয়ায়, তো সে মোটামুটি ডেফিনেটলি ভারতের একটা বিশাল অংশই তাকে ভারতের এক নম্বর শত্রু সে হয়েছে, এবং আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে ভারতীয় ক্রিকেট দলের সে, ভারতের ক্রিকেট সমর্থকদের সে এই সময় দু চোখের বিষ। কিন্তু সারা ক্রিকেট বিশ্বে মুস্তাফিজ এখন একটা আলোচনার নাম, একটা বিস্ময়ের নাম, এবং এরই মধ্যে কিছু কিছু প্রেডিকশন চলে এসেছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি। সবার প্রথমে একজন SMS করেছে, সে লিখেছে খুবই বিস্ময়কর ব্যাপার যে কালকে বাংলাদেশ জিতবে না, কালকে জিতবে ভারত 10 উইকেটে। আমাদেরকে SMS টি পাঠিয়েছেন আসিফ এন্দাস রবি। কেন এরকম কেন?
তো যারা SMS পাঠাচ্ছ তাদেরকে বলি, তোমরা প্রথমে ABC মেন্টোস লিখে একটা স্পেস দিয়ে খেলার ফলাফলটা লিখবে, তোমার নামটি লিখবে, তোমাদের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আমরা এরকম 10 জনকে শুধু পুরস্কার দেওয়ার জন্য খুঁজছি না, আমরা এরকম 10 জনকে খুঁজছি যারা খেলার ভবিষ্যৎবাণী করতে পারে, মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করার
একটা আশ্চর্যজনক
ক্ষমতা এটা পৃথিবীর খুব অল্প মানুষের আছে। আমরা সেরকম 10 জনকে খুঁজছি যাদের এই ক্ষমতাটা আছে, তাদেরকে আমরা কেবল পুরস্কৃত করব তা না, তাদেরকে আমরা ভবিষ্যতে মেন্টস বাকি জলাশয়ের অনেক কাজ করাবো। যেমন আমাদের শো কতদিন চলবে, আগামী সপ্তাহে আমাদের শো রেটিং কেমন হবে, আগামী সপ্তাহে আমরা কি কি নিয়ে বিষয়ে কথা বলবো, এবং শুধু শোর ব্যাপারে না, আগামী সপ্তাহে হরতাল হবে কিনা, আগামী সপ্তাহে বৃষ্টি হবে কিনা, সমস্ত কিছু আমরা রেগুলার বেসিসে তাদেরকে ফোন দিয়ে জানবো যে ভাই আগামী সপ্তাহে আমি একটা ওপেন এয়ার কনসার্টে যেতে যাচ্ছি, ওইখানে বৃষ্টি হবে কিনা, ওইখানে কোনো অ্যাক্সিডেন্ট হবে কিনা। তো আমরা এইরকম ট্যালেন্টেড, সুপার ট্যালেন্টেড এবং সেই রকম ক্ষমতাওয়ালা লোকজন খুঁজছি। তোমরা আমাদেরকে টেক্সট করো, প্রথমে লিখে ABC মেন্টোস একটি স্পেস, তারপর ভবিষ্যৎবাণীটা লিখো, তারপর একটি স্পেস দিয়ে তোমার নামটি লিখো, পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 3221 এই নম্বরে। আমি অনেকক্ষণ কথা বললাম, তোমরা ওই যে রাজীবের কিছু কমন টপিক আছে, রবি ভাইয়ের বয়স বেশি, রবি ভাই মাথায় চুল কম, রবি ভাইয়ের মাথায় চুল
অনেকে রেজাল্ট লিখছ,
তারপর রবি ভাইয়ের চোখের নিচে কালি, রবি ভাই অমুক, রবি ভাই তমুক, রবি ভাইয়ের ভুড়ি আছে, হ্যান আছে ত্যান আছে। তা আমি মাইকের ফোনটা হস্তান্তর করে দিচ্ছি রাজীবের কাছে, রাজীবের কাছ থেকে সেই জঘন্য নোংরা অশ্লীল এবং একই মনোটোনাস কথাগুলো তোমরা শোনো, কথা বলছি এই মুহূর্তে রাজীব আসা। রাজীব বলো,
রবি ভাইয়ের চোখের নিচে মোটেও কালি নাই, রবি ভাইয়ের চোখের নিচে সূর্যের ভোরের সূর্যের মতো স্নিগ্ধ আলো খেলা করে রবি ভাইয়ের চোখের নিচে, রবি ভাইয়ের চুল মোটেও জট পাকানো কোকড়া না, রবি ভাইয়ের চুল হচ্ছে খুবই ঘন কালো দীর্ঘ কেশ। আচ্ছা আমরা রবি ভাইয়ের রূপের বর্ণনায় আমরা পরে যাব, আমাদের সঙ্গে একটা ফোন আছে, আমরা তার সঙ্গে কথা বলবো। যেহেতু আজকে আমরা অনেকটা প্রেডিকশন নিয়ে কথা বলছি, এবং আমি তোমাদের সঙ্গে এমন একজনের পরিচয় করিয়ে দিতে চাই যে বাংলাদেশের ফেসবুক জগতে প্রেডিকশনের কারণে খুবই বিখ্যাত, সে প্রায় প্রত্যেক ম্যাচ নিয়ে প্রেডিকশন করে এবং এই প্রেডিকশনের কারণে সে খুবই বিখ্যাত। আমাদের সঙ্গে রয়েছে ভীষণ রকমের খেলা পাগল, খেলা নিয়ে 24 ঘন্টা পড়ে থাকে রুশাদ রাসেল। রুশাদ আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি জি।
রুশাদ কেমন আছেন আপনি? আমিও ভালো আছি। রুশাদ আপনি তো প্রেডিকশনের কারণে বাংলাদেশের ফেসবুকের যে অডিয়েন্সটা আছে এই অডিয়েন্সে ভীষণ রকমের আপনি জনপ্রিয়, আপনি কেন জনপ্রিয় এই জিনিসটা যদি একটু ব্যাখ্যা করে আমাদেরকে শোনাতেন, কেন আপনি এত পপুলার, কেন?
আসলে আমার যেটা মনে হয় যে প্রেডিকশন ব্যাপারটা, মানে দেখা যায় যে বেশিরভাগ সময় যখন প্রেডিকশন দিয়ে তার উল্টাটা হয়,
তার উল্টাটা হয়।
হ্যাঁ,
আচ্ছা রুশাদ, আমি একটু আপনাকে থামাই।
মানে রুশাদ যদি বলে ইন্ডিয়া জিতবে, ওই দিন
বাংলাদেশ জিতবে,
হ্যাঁ এইটা আমি ম্যাক্সিমাম টাইম হয়ে গেছে,
ম্যাক্সিমাম টাইম। যেন আপনাকে আমি একটু কারেকশন দেই, আমি আপনাকে গত এক বছর থেকে ফলো করতেছি, আপনি গত এক বছরে একটা কারেক্ট প্রেডিকশন দিয়েছেন বলে আমার জানা নেই। আপনি মানে আপনি না না রুশাদ, আপনি নিজেকে সেভ করার কোন চেষ্টা, মানে এটা এটাও কিন্তু একটা ক্ষমতা
দরকার। দয়া করে কালকে কালকের প্রেডিকশনটা বলবেন কি, কালকে বাংলাদেশ ভারত ম্যাচে কে জিতবে?
না কালকে আশা করতেছি ভারত জিতবে।
ভেরি গুড, ভেরি গুড রুশাদ,
অনেক ধন্যবাদ,
অনেক ধন্যবাদ। আপনি একটু আমাদের এইটা রুশাদকে আমি লাইনে রেখেই বলি, মানে ফেসবুকে পোলাপানের এইসব পংটামি যে কোন লেভেলে গেছে, আমি একজনকে চিনি যে ইদানিং খেলার দিন কোন স্ট্যাটাস দিচ্ছেন না, মানে অসম্ভব খেলা পাগল মানুষ, অসম্ভব খেলা পাগল মানুষ, এবং এবং উনি খেলার সময় মানে স্টেডিয়ামেই থাকেন এবং জিতলে কান্নাকাটি করেন, মানে অসম্ভব খেলা পাগল মানুষ। কিন্তু পোলাপানের এইসব পংটামির কারণে আমি মানে গত দুইটা ম্যাচ ধরে লক্ষ্য করতেছি যে খেলার দিন কোনটু শব্দ নাই, টোটাল কোনটু। এমনিতে হয়তো সারাদিনে চার পাঁচটা স্ট্যাটাস শুনি দেন, কিন্তু খেলার দিন কোনটু শব্দ করতেছেন না। কারণটা কি? কারণটা হচ্ছে কি, মানুষ সত্যি কথা যত না বিশ্বাস করে, তার চাইতে বেশি বিশ্বাস করে হচ্ছে গুজব। কথার কথা ধরেন, বাংলাদেশ একদম জেতার রাস্তায়, সেই সময় উনি স্ট্যাটাস দিচ্ছেন না, ধরেন একটা স্ট্যাটাস দিয়ে দিল যে এই বাংলাদেশ জিতছে, ওই জেগেছে দামাল মায়ের কামাল ছেলেরা, হঠাৎ করে খেলানো
রান লাগে, ছ রান লাগে, হাত আছে ছয় উইকেট,
ছয় উইকেট,
ওই অবস্থায় বাংলাদেশ হেরে গেল,
অবস্থা হেরে গেল। মানে আমার যেটা ধারণা আর কি, উনার মানে ভয়াবহ অবস্থা হবে তো। এবং আমি দেখতেছি যে কি পরিমাণ পোলাপান পঙ্কা হইলে যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা সম্ভব, যে প্লিজ দিচ্ছেন না। ওনার মতো খেলা পাগল মানুষ, যিনি খেলার মাঠে বসে কাঁদেন, বাংলাদেশের জয়ে কাঁদেন, এবং খুবই আবেগপ্রবণ একজন মানুষ, এবং দিচ্ছেন না। আর এই দ্বিতীয় হচ্ছে হুমায়ুন আহমেদের, এটা একটা নাটক আছে, হুমায়ুন আহমেদের নাটক আছে হচ্ছে কি কুফা মজিব না কি যেন একটা, সেটা হচ্ছে যে তাকে গ্রামের লোকেরা, তার নাকি নজর খারাপ, সে যেদিকে তাকায় সে নাকি একটা সাইকেল কিনে নিয়েছে, সাইকেলের দিকে তাকাইছে, ওইটা পাংচার হয়ে গেছে। হ্যাঁ, তারপর গ্রামের লোকজন ব্যাপারটারে কত সিরিয়াসলি নিতে পারে, যে গ্রামের লোকজন চাঁদা তুলে তাকে সানগ্লাস কিনে দিচ্ছে যাতে তার খারাপ নজর কারণ না লাগে, এবং এটা সে গ্রামের একটা সেলিব্রিটি, তার কাছে লোকজন যায়, হ্যাঁ, এবং তাকে লোকজন ভাড়া করে নিয়ে যায়, যে ধরেন কাউকে ক্ষতি করতে হবে তাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়, যে সে সানগ্লাস খুলে তার দিকে তাকায় থাকবে। হ্যাঁ, কোন গরুর দিকে তাকাইছে সে গরু মারা গেছে, ফসলের মাঠের দিকে তারা গেছে ফসলই হয়ে গেছে। এটা দুর্দান্ত নাটক আছে এবং দুর্দান্ত গল্প আছে হুমায়ুন আহমেদের। মানে আমরা যে কোনো বিষয়কে কসলাইতে কসলাইতে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি, এমন একটা জায়গায় নিয়ে মানে যাওয়ার যোগ্যতা আমাদের আছে, এবং এটা খুবই ফানি। আমি কিন্তু এর মধ্যে খারাপ কিছু দেখছি না, বা আমি কাউকে ছোট করছি না, বা আমাদের ফেসবুকের পংটা পোলাপানদের বদনামও করছি না, কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছে যে কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে রিয়েলি এগুলো ম্যাটার করে
না। আপনাকে একটু আমি ইন্টারাপ্ট করতেছি এই কারণে, রুশাদের ব্যাপারটা কিন্তু ফানের পর্যায়ে নাই।
রুশাদ মোটামুটি,
রুশাদ
আমাদের ওই হুমায়ুন আহমেদের ওই ক্যারেক্টারের মতো
একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং রুশাদ যখন প্রেডিকশন, মানে সবাই আতঙ্কের সঙ্গে অপেক্ষা করে রুশাদ কি প্রেডিকশন করতেছে। এমনও হয়েছে যে ধরেন বার্সেলোনার সাপোর্টার, তারা রুশাদকে ফ্লেক্সি পাঠাচ্ছে, রুশাদ ভাই প্লিজ একটা স্ট্যাটাস দেন না বার্সেলোনা হারে, একটু কয়েকটা গল্প বলেন না
এটা রুশাদের কাছ থেকে শুনুন।
ঘটনা ঘটছে, মানে গতকালকে একটা ঘটনা ঘটছে, গতকাল না ব্রাজিলের খেলার আগের দিন, মানে একজন খুব রিকোয়েস্ট করতেছে ভাই প্রেডিকশন দেন না, প্রেডিকশন দেন না ব্রাজিলের। আমি কি আগে প্রেডিকশন দিব না, আর বলেন যে আমাকে খাওয়াতে হবে আগে।
আচ্ছা, এরকম আরো কিছু ঘটনা যদি থাকে আপনার, মানে প্রেডিকশন নিয়ে আপনার মজার কিছু ঘটনা।
একজন আমাকে মানে প্রেডিকশন দিনে, আমি ওই দিনকে মানে আমি বার্সেলোনা খেলা ছিল, মানে মানা করছে যে ভাই প্রেডিকশন দিন না, প্রেডিকশন ঠিক আছে প্রেডিকশন দিয়ে, তারপর দিন সে হঠাৎ করে আমাকে ফোন দিচ্ছে ভাই অমুক থেকে আসেন আপনারা খাওয়াবো, আপনি প্রেডিকশন দিন না সেজন্য বার্সেলোনা।
রুশাদের আমি লাস্ট যে প্রেডিকশনটা দেখছি সেটা হচ্ছে সে আর্জেন্টিনার সঙ্গে লাস্ট খেলাটা কার ছিল, জানেন,
জামাইকার খেলা ছিল,
আর্জেন্টিনা জামাইকা খেলা ছিল, সে প্রেডিকশন দিচ্ছে জামাইকা 1-0 জিতবে, হ্যাঁ, এবং কাকতালি হবে আর্জেন্টিনা 1-0 জিতবে। মানে সে কি পরিমাণ ভয়াবহ প্রেডিকশন করে সে লিখছে, এবং সে প্রত্যেকটা প্রেডিকশনের উপরে কি লেখে জানেন,
কি
prediction not kufa, সে প্রত্যেকটা প্রেডিকশনের কথা এই কথাটা লিখছে, দিস ইজ প্রেডিকশন, ট্রু প্রেডিকশন, এটা কুফা। এবং সে সিরিয়াসলি সে লিখছে আর্জেন্টিনা 0-1 যাওয়া যায়, এবং ম্যাচটা আমি অধীর আগ্রহ নিয়ে আবার করে দেখলাম ম্যাচটা আর্জেন্টিনা থাক, ঠিক তার উল্টা রেজাল্ট হয়।
এই ভাই এই ছেলেটা কি করে আমি একটু জানতে চাই।
রুশাদ প্রচন্ড খেলা পাগল, খেলা নিয়ে 24 ঘন্টা পড়ে থাকে। আমি ওকে, আমি
রুশাদ এই অবস্থা কেন, তুমি সারাদিন খেলা নিয়ে পড়ে থাকো, তাহলে তোমার প্রেডিকশন উল্টা হয় কেন?
আমি রুশাদের ব্যাখ্যাটা আমি দিই, প্রেডিকশন উল্টা হয় কেন, এইটাই খেলার মজার ওই ভাই প্রেডিকশন খেলাটাতে আপনি খেলা জিনিসটা এত
রুশাদকে কথা বলতে রুশাদ তুমি করোটা কি খেলা তো লেখাপড়া কি করো
আমাদের জীবনে সবকিছু ছকে বাধা ঘটে এই যে প্রতি মঙ্গলবার আপনার এই চাঁদ মুখ আমাকে দেখতে হবে প্রতি শুক্রবার আপনার এই চাঁদ মুখ আমাকে দেখতে হবে প্রতি শুক্রবার আপনি ওই সিটে বসেন আমি এই সিটে বসে মাঝখানে জাহিদ বসে আমাদের জীবনটা মোটামুটি ছকে বাঁধা এবং প্রতিদিন একই ঘটনা
একই ঘটনা
ঘুম থেকে উঠে আপনি সেই মৃত আপার চেহারা দেখে আপনার দিন শুরু হয় ঘুম থেকে উঠে আপনার সেই ওই একই ব্রাশ দিয়ে আপনি দাঁত মাজেন তাই না খেলাধুলার মজাটা হচ্ছে সেখানে অনেক সময় কাকতালি অনেক ব্যাপার স্যাপার ঘটে এবং কি কি এই বাংলাদেশের ক্রিকেট নিয়েও অনেক কিছু কাকতালীয় ব্যাপার ঘটেছে এগুলো আমরা তোমাদেরকে কিছুক্ষণ পরে জানাবো রুশাদ আপনি বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে আপনার সিরিয়াস প্রেডিকশন কালকে প্রেডিকশন আরেকবার যদি আমাদেরকে আমাদের শ্রোতাদের বলেন অনেক অনেক ধন্যবাদ জাতি আপনার এই অবদানের কথা আজীবন আজীবন স্মরণ রাখবে আপনি প্লিজ কালকে সারাদিন প্রার্থনা করে যান যেন ভারত জেতে
এবং একদম বল বাই বল প্রার্থনা যেমন এখানে ভারত ছক্কা মারবে
হ্যাঁ
এই বলে ভারত ছক্কা মারবে
এই বলে চার খাবে
চার খাবে
এরকম
কয়েকটা
যখন দেখা যায় কোন একটা ব্যাটসম্যান সেটেল হয়ে যেতে ঠিক তার আগমূর্তি প্রেডিকশন দিয়ে এই প্লেয়ারটা হাফ সেঞ্চুরি করবে এখন ঠিক তার কিছুদিন পরে আউট হয়ে
যাবে আমি রুশাদকে আমি বলি
রুশাদের সাথে আমাদের ওই ভাইয়ের যোগাযোগ করাইছেন কারণ মানে লেটস টেক ইট এজ এ ফান রাজীব এটাকে ফান হিসেবে মানে রুশাদ আমি সিরিয়াসলি তোমাকে নিয়ে আমি অনেক কিছু করতে চাই মানে আমি
একটা ছেলে সে কিংবদন্তির পর্যায়ে চলে গেছে
কিংবদন্তির পর্যায়ে চলে গেছে এবং সে যা যা প্রেডিকশন করছে তার মধ্যে হচ্ছে
আমি একটা কথা বলি 2002 ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচে ফ্রান্স কার কাছে জানি হারলো সেনেগাল না হ্যাঁ সেনেগাল আফ্রিকান টিমগুলো রবি ভাই যখন ওয়ার্ল্ড কাপ খেলতে আসে তাদের তো কোচ থাকে ফিজিও থাকে ট্রেনার থাকে অনেক সাপোর্ট স্টাফ থাকে কিন্তু আফ্রিকান দলগুলোর মধ্যে একটা অতিরিক্ত পদ থাকে যেই পদ অন্য দলগুলোর মধ্যে থাকে সেটা হচ্ছে ওঝা তারা ওঝা নিয়ে আসে সেনেগাল করলো কি মানে সেনেগালের এক ওঝা নিয়ে আসলো এবং সেনেগালের লোক প্রত্যেকটা সেনেগালের ম্যাচের আগে একটা মুরগি জবাই করে রক্ত মাঠের চারপাশে ছিটায় দেয় এবং ভয়ঙ্কর ঘটনা ঘটছে 2002 ওয়ার্ল্ড কাপে 98 ওয়ার্ল্ড কাপে ফ্রান্স ছিল চ্যাম্পিয়ন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মানে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে উদ্বোধনী ম্যাচ খেলতেছে সেনেগালের সাথে এবং সেনেগাল হচ্ছে খুবই লোয়েস্ট র্যাঙ্ক টিম ধরেন 32টা দলের মধ্যে 30-এর দিকে আছে 30-31 নম্বর দল একদিকে হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স আরেকদিকে হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে খারাপ দলগুলোর মধ্যে একটা সেনেগাল সেই ম্যাচটা তারা ভয়ঙ্কর ভাবে জিতে গেল এবং এটা কিন্তু সিরিয়াসলি আফ্রিকানরা এই জিনিসটা রিলিজিয়াসলি ফলো করে যে তারা প্রত্যেকটা টিমে একটা করে ওঝা থাকবে এবং আপনি যখন বিশ্বকাপ ম্যাচ হবে
বাট ওয়ার্ল্ড কাপ কর্তৃপক্ষ এটা অ্যালাউ করে
ওয়ার্ল্ড কাপ কর্তৃপক্ষ এটা অ্যালাউ করে এবং আরেকটা আমি বলি আর্জেন্টিনার এক প্লেয়ার ছিল গোলকিপার এই গোলকিপারের নাম জানি কি ওই যে পেনাল্টি ঠেকায় দিল যে 94-এ জিতাইলো আর্জেন্টিনার গোলকিপারটার নাম হচ্ছে 94 ওয়ার্ল্ড কাপে সে তার জয়ের জন্য খুব বড় অবদান আছে তার ইন্ডাস্ট্রি ব্যাপার কি সে প্রত্যেকটা শট ঠেকানোর আগে গোল পোস্টের নিচে পিছনে গিয়ে
হিসু করতে হিসু করতে
হিসু করতে আমি গোলকিপারের নাম ভুলে গেছি তোমাদের যদি কারো মনে থাকে আমাদেরকে SMS করো এবং হিসু করে আসে ঠাস করে একটা করে পেনাল্টি শট ঠেকা দিত এবং তারপর থেকে যে গেল একটা মানুষের পক্ষে তো বারবার হিসু করা সম্ভব না কি করবে এখন তাকে ক্লাব কর্তৃপক্ষ নিশ্চয় এই শর্তে পেনাল্টি শট হলে তো একবার করে হিসু করতে হবে হিসু কি আর বলে গায়ে আসে নাকি আমি চাইলে তো হিসু করতে পারবেন না এবং ভয়ঙ্কর ব্যাপার আমি গোলকিপার নামটা ভুলে গেছি তবে এই প্রসঙ্গে এই জন্যই তুললাম আমি রুশাদকে বাংলাদেশ ক্রিকেট দলের একটা বিশেষ পদ দিতে
দামিও আমি
আমির কাছে আকুল আবেদন জানাচ্ছি রুশাদের একমাত্র কাজ হবে সে বাংলাদেশের এগেনস্টে প্রেডিকশন করবে যে বাংলাদেশ কালকে ম্যাচটা হারবে এবং মাশরাফি কালকে চার প্রচুর রান দিবে মুস্তাফিজ কালকে উইকেট পাবে না হ্যাঁ সাকিব কালকে জিরো রানে আউট হবে এই ধরনের প্রেডিকশন করবে এবং অপোনেন্ট দলের হয়ে খুব ভালো ভালো প্রেডিকশন করবে হ্যাঁ অপোনেন্ট দল ধরেন ইন্ডিয়ার সঙ্গে খেলা হবে ইন্ডিয়া কালকে 102 রানে জিতবে এটা আমি সিরিয়াসলি আমি বাংলাদেশ ক্রিকেট দলের একজন ভক্ত হিসেবে আমি জানি আমাদের আরো শ্রোতারা এরই মধ্যে রুশাদের ভক্ত হয়ে গেছে তারাও একই দাবি জানাবে যে রুশাদকে বাংলাদেশ ক্রিকেট দলের একটা বিশেষ পদ দেওয়া
দরকার
রবি আপনি কি বলেন
আমি একদম একদম একমত কারণ খেলা এগুলি আসলেই ম্যাটার করে রাজীব আমি একটা ঘটনার কথা বলি আমি যে তিনবার মানে আমি যে কয়বারই বাংলাদেশের খেলা দেখতে গেছি প্রত্যেকবার বাংলাদেশ মানে ব্যাপকভাবে হারছে শুধু হারে নাই
একটা ছিল ওই যে পঞ্চাশ রানের কোটা,
আটান্ন রানে
অল আউট হয়েছে। হ্যাঁ, ওটা আমি মাঠে ছিলাম, এটা বুঝতে হবে, ভিআইপি গ্যালারিতে ছিলাম। এরপর কি আমি না আমার বাসার কাছে খেলা হয়
একদম,
এবং এইবারও আমাকে সকাল থেকে বন্ধু বান্ধবদের ফোন যে আমাদের গ্যারেজে গাড়ি রাখা যাবে কিনা। চিন্তা করে দেখেন, আমার বন্ধু বান্ধবরা দল বেঁধে খেলা দিতেছে, আমার বাসায় গ্যারেজে গাড়ি রাখতেছে। আমি মাঠে যা, আমি না ওদেরকে মুখ ফুটে যে বলবো যে আমাকে তো নিয়ে যা, এটা আমি সাহসী, মানে আমি জাস্ট একবার বলছি, আমি জুয়েল ফোন দিয়েছিলাম যে টিকেটের সাথে আছে তো, ওই যে আমাদের একজন আসার কথা আছে তো, জুয়েল আমি যাই। মানে সে এমন ভাব করলো, তুমি কেন, তুমি বোঝো এইটা আমাদের একটা লাইফ এন্ড ডেথ সিচুয়েশন, আজ তুমি থার্ড ম্যাচে যাই, হ্যাঁ আজকে জিতলে আমাদের সিরিজ জয় নিশ্চিত হবে। আমাকে আশ্চর্য, সিরিজ জয়ের সাথে আমার গ্যালারিতে যাওয়ার না যাওয়ার কি সম্পর্ক? জুয়েল একদম করুণ গলায় বললেন, না 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 এই দিকটা নিও না, মানে আমি সেই আইবিএ থেকে পাস করা সম্পূর্ণ, এবং তার আগে সে জাহাঙ্গীরনগর থেকে কেমিস্ট্রিতে মাস্টার্স করছে, সে আমাকে বলতেছে যে এত ভাইটাল ম্যাচ তুমি আসছো না কেন? সে আমার বাসায় গাড়ি রাখতেছে, তার কাছে এক্সট্রা টিকিট আছে, সে আমাকে মাঠে নেবে না কেন? কারণ এটা খুব ভাইটাল ম্যাচ আজকের ম্যাচটা, কারণ আজকে হারলে বাংলাদেশের সিরিজটাই হয়ে যাবে। আমি তো অদ্ভুত কথা, আমি গেলে কি না
আমার রবিভাই এই বিষয়টি নিয়ে আরো গল্প করবো, রবিভাইয়ের গল্প অনেক বড় আছে, আমরা রুশাদকে ছেড়ে দিতে হচ্ছে। শুধু রুশাদের কাছে শেষ প্রশ্ন, আমার অনুমান রুশাদ এই পর্যন্ত 4-5 হাজার ম্যাচ নিয়ে প্রেডিকশন করছে। রুশাদ আপনি এক্স্যাক্টলি আনুমানিক আপনি কতগুলো ম্যাচ নিয়ে প্রেডিকশন করছেন, কত হাজার হইতে পারে সংখ্যাটা? আনুমানিক সংখ্যা কত হইতে পারে একটু বলবো? আনুমানিক একটা জাস্ট
দুই তিন হাজার।
কয়েকটা ম্যাচের প্রেডিকশন আপনার লাগছে, আপনি একটু বলতে পারবেন? আপনার মনে আছে
দুই তিন হাজার সঠিক হয় নাই, সঠিক না হওয়ার সংখ্যাটাই বেশি। সেক্ষেত্রে দুই তিন হাজারের ক্ষেত্রে দেখা গেল যে
95%
বাংলাদেশ যদি ক্রিকেট খেলে এবং তাতে যদি তারা তাদের হোল ক্যারিয়ারে 95% লাগবে,
আপনি আমার শ্রোতাদের বলবো
তোমরা যদি সফলতা পান,
তোমরা ফুটবল, আপনাদের গ্রুপের নাম জানি কি,
ফুটবল ফ্রি
গ্রুপে যাবা, ওখানে দেখবা যে জয়েন করার রবি, আপনিও জয়েন করবেন, এবং রুশাদের প্রেডিকশন দিয়ে পাবলিকের কমেন্ট গুলোর সাথে আপনি পড়বেন। আমি ওই গ্রুপে যাই রুশাদ কি প্রেডিকশন করে এটা দেখার জন্য, কারণ আমি ম্যাচ নিয়ে আমি খুব টেনশন থাকি, কারণ আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি কালকে আর্জেন্টিনার ম্যাচ, আমি রুশাদ আর্জেন্টিনা নাকি বলতেছে, আমি ব্রাজিলের সাপোর্টার, আমি খুব, আমি ম্যাচ প্রিভিউ টিভি প্রতি কিছুই পড়ি না, আমি পড়ি যে রুশাদের প্রেডিকশন কি, এবং ওখানে গিয়ে আমি কমেন্টস গুলা পড়ি যারা ব্রাজিলের
সাপোর্টার। রুশাদ তোমার ক্যারিয়ার খুবই ভালো, এবং তোমাকে আবারও ফোনে কানেক্ট করবো। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি ভাইয়া, বিরতির পর আবার ফিরে আসছি, তখন আমাদের সঙ্গেই থাকো। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাচুরবি, এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। যেটা বলছিলাম আপনার মধ্যে স্টেডিয়ামে খেলা দেখা, আগে আবাহনী মোহামেডানের খেলার সময় যেটা হইত যে তখন তো লোকজন লুঙ্গি পরে,
এখন বললেই ওই যে বয়সের প্রশ্ন,
তখন লোকজন লুঙ্গি পরে, মানে অনেকেই জিততো গ্যালারিতে লুঙ্গি পরে খেলা দেখতো, এবং একটা পর্যায়ে যেটা হইতো ধরেন আবাহনীর গ্যালারি, আবাহনীর গ্যালারি অত বড় থাকতো না, মোহামেডানের গ্যালারি বেশি বড় থাকতো, যদিও আমি আবাহনী
মোহামেডান,
আমি আবাহনী সাপোর্টার, তো যেটা হইতো যে ধরেন আবাহনীর গ্যালারিতে অনেকক্ষণ আবাহনীর কোন গোল টোল হচ্ছে না, লোকজন সব দাঁড়ায় লুঙ্গি ঝাড়া মারা শুরু করতো, লুঙ্গি ঝাড়া মারলে গোল হবে, ঠিক আছে, লুঙ্গি ঝাড়া মারা শুরু করলো, এবং ধরেন আবাহনী গোল দিয়ে দিল, তারপর তো লুঙ্গি মানে মোটামুটি
কারো বরণের লুঙ্গি নাই,
মানে কারো বরণের সবাই লুঙ্গি ঝাড়তেছে, মানে ভয়াবহ অবস্থা। আর এটা ধরেন
আপনার লুঙ্গি ঝাড়া কোন ছবি আছে?
ধরেন
দিতে চাই
কোন একটা প্লেয়ার সম্পর্কে গ্যালারি কেউ একজন মন্তব্য করলো যে এই যে এখন গোল না হয়ে যায়, এই সে বললো গোল না হয়ে যায়, সাথে সাথে আবহন একটা গোল খাইলো, আপনি কল্পনা করতে পারবেন না ওই লোক পিটায় গ্যালারির লোক কুফা 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 কুফা, এবং এগুলি মানে সিরিয়াস লেভেলে চলে যেত, মানে এবং তাকে মানে প্রথম কথা সে তো আর খেলা দেখতে পারবে না, কিন্তু আপনার গ্যালারি থেকে গেট পর্যন্ত যেতে সে যে কটা লাঠি সে খাইতো, এখন তো কিছুই না, এখন তো দর্শক অনেক ভদ্র, যে পরিমাণ লাঠি তাকে খাইতো, মানে লিটারেলি তাকে উড়াইয়া গ্যালারি থেকে ছিটকা, মানে যে তখন যে আপনার ইয়ে একটি স্টেডিয়াম ছিল ইয়েতে পল্টনের দিকে, ছিটকা তাকে গ্যালারি থেকে আসলেই লিটারেলি লাঠি মেরে বের করে দেওয়া হয়েছে, এবং সেই লোক জানতো যে কি অবস্থা। এবং আমার নানা বাড়িতে খেলা আছে, আবাহনী মোহামেডানের খেলা আমরা দেখতেছি গ্রামের বাড়িতে, তখন পুরো গ্রামে হয়তো একটা কি দুইটা টিভি, উঠানে টিভি ছেড়ে দেওয়া হয়তো, এবং শয়ে শয়ে মানুষ গ্রামের লোকজন, আমার খেয়াল আছে যে গ্রামে একটা ধরেন একটা ছেলে ছিল, খুবই কালো, আমার গায়ের রংটা শুধু খেয়াল আছে, তাকে কোনোদিন এখানে বসতে দেওয়া হতো, সে বসলে মোহামেডান গোল খাবে, মানে এইটা গ্রামের লোকের মধ্যে প্রচুর। সেই পিচি অনেকগুলো খেলার জন্য সে পাগল, সেই দিক দিয়ে মানে এই উঠানের এই কোনা দিয়ে ঢোকার চেষ্টা করে, ওই কোনা দিয়ে ঢোকার চেষ্টা করে, তারা দেখলে মানুষ হিংস্র হয়ে যেত। তো মানুষের বিশ্বাস যে কত তীব্র হইতে পারে। আমি জুয়েলকে বলতেছি যে তোমার কাছে এক্সট্রা টিকিট আছে, আমি ফ্রি আজকে বাসায়, আমি যাই না, এইটা মানে সে এত করুণ গলায় বলতেছে না, আমি আর সাহসী পাইলাম না যে যাওয়ার জন্য।
এই গল্পগুলো আমরা আরো শুনবো, কিন্তু আমি জানি আমাদের শ্রোতাদের মধ্যে এমন অনেকে আছে যারা আসিফ ইন্দাস রবির মতো কুফা নয়, কিংবা রুশাদ রাসেলের মতো কুফা কিংবদন্তি নয়, যারা সত্যিকার অর্থে খুব ভালো প্রেডিকশন করে করার ব্যাপারে তাদের সুনাম আছে। এবং শুধু সুনাম কেন, তোমরা নিশ্চয়ই তোমাদের কালকের ম্যাচে তোমাদের অনেক প্রেডিকশন থাকতে পারে। কালকের ম্যাচ নিয়ে, কালকের ম্যাচে কি হতে পারে, কালকের ম্যাচের ফলাফল নিয়ে তোমরা আমাদেরকে SMS করো, আমাদেরকে, আমরা কালকে তোমাদের যাদের মধ্যে 10 জন যাদের প্রেডিকশন ঠিক হবে, যাদের পূর্বানুমান ঠিক হবে, তাদের মধ্যে আমরা 10 জনকে বেছে নেব, এবং তাদের 10 জনকে আমরা
পুরস্কার তো রয়েছেই,
পুরস্কার তো
তাদের ফোরসাইট ভালো বা তারা অনেক দূরের জিনিস দেখতে পারে বলে তাদেরকে আরো মেন্টাল বাতি জ্বালানোর নানান কাজে লাগানো হবে। এবং জাহিদ আমাকে কয়েকটা প্রেডিকশন কপি করে দিচ্ছে, আমি তখন প্রেডিকশন গুলো
পড়ব। আমাদেরকে SMS করতে হলে তোমাদের লিখতে হবে ABC মেন্টস
একটা স্পেস,
একটা স্পেস দিয়ে তোমার নাম, এবং অবশ্যই তোমরা তোমাদের প্রেডিকশনটা জানাবে। তোমরা অনেকেই পাঠাচ্ছে যে 5 উইকেটে জিতবে, কে জিতবে সেটাও কিন্তু লিখতে হবে, বা 13 রানে জিতবে কে জিতবে সেটাও লিখতে হবে, পাঠিয়ে দেবে 2221 এই নম্বরে। এবং আমাদেরকে তোমরা ফোনও করতে পারো, আমাদের ফোন করার নাম্বার হচ্ছে 5815-1926 এই নম্বরে। এবং রবি ভাই, আপনার তো আরেকটা ঘটনা আছে, যেটা হচ্ছে একটা ম্যাচে বাংলাদেশ, মানে আপনি মাঠে গিয়েছিলেন এবং বাংলাদেশ একটা ম্যাচ জিতেছিল, একটাই ঘটনা আছে। আপনি, আমি জানি আপনি অনেকদিন ধরে মানে ফুটবল মাঠ তো আবাহনী মোহামেডান আপনি খেলা দেখেছেন, আপনি বাংলাদেশ ক্রিকেট দলের অনেক ম্যাচ দেখেছেন, আপনি মাঠে ছিলেন কিন্তু একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে, কিন্তু সেই সেখানে আপনি মাঠে থেকেও মাঠে ঠিক ছিলেন না, টয়লেটে ছিলেন,
সেটা হচ্ছে একদম টান টান উত্তেজনা,
বিশ্বকাপের ম্যাচ,
বিশ্বকাপের ম্যাচ, টান টান উত্তেজনা, মানে খেলার একদম শেষের দিকে টান, মানে ব্যাপারটি কি বাংলাদেশের দিকে ম্যাচটা মানে 50%ও নাই, বাংলাদেশের পক্ষে আছে আপনি ধরেন 30-40% বা তারও কম,
37,
মানে বাংলাদেশে আসলে ধুকে ধুকে মরার শেষ সময়। আমি কি করলাম, আমি মানে খেলা শেষ দিয়ে আমি টয়লেটে গেছি, টয়লেট যাওয়ার পর বাংলাদেশ দুবদারাক্কা 2-6 মিনিট পড়ছে, আমি বেরিয়ে আসার পর আবার পোতানো অবস্থা, আবার একটা কেমন জীবাণু অবস্থা, পাশ থেকে একজন এমনি ফাইলিং, ভাই আপনি টয়লেটে যাওয়ার পর 6 মাস আপনি একবার যান, আমি গেলাম আবার 6 মাস, এরপর আমি টয়লেটে বেরোতে পারছি না, পুরো গ্যালারির লোক যে আমাকে টয়লেট আটকে আমাদের জিতে পেরেছে। আমি এই টয়লেটের ভেতরে শুনে, মানে আপনি বুঝেন গ্যালারিতে চিৎকার হচ্ছে, এবং বাংলাদেশে মানে ক্রিকেট খেলার টিকেটের গায়ের দাম যাই লেখা থাকুক,
কয়েক গুণ দাম সেটা কিনতে হয়,
মানে খুবই এক্সপেন্সিভ ক্রিকেটের খেলা দেখা, আমি এত টাকা দিয়ে খরচ করে আমি টিকিট কিনছি, এবং আমাকে পুরো সময়টা আমাকে টয়লেটে থাকতে হয়েছে, এবং বাইরে সমুদ্রের মতো গর্জন, বাড়িতে একদম স্ট্রেট লক করে রাখছে, এবং লক যদি নাও রাখতো রাজি, আমার সাহস ছিল না যে আমি অবস্থায় আমাকে যে ছিটকায় ফেলে দিত, পুরোপুরি ছিটকায় ফেলে দিত। এবং মানুষ ক্রিকেট নিয়ে কিরকম পাগল, বা খেলা নিয়ে কিরকম পাগল, বা খেলা সত্যিকারের মজা কিন্তু পাওয়া যায় গ্যালারিতে বসে, মানে টেলিভিশনে আমরা যত ক্লিয়ারলি ছবিগুলো দেখি, গ্যালারিতে কিন্তু এত ক্লিয়ারলি দেখা যায় না, আমাদের অনেক মানে আমরা ছবিতে সাথে সাথে টিভিতে রিপ্লে অনেক কিছু দেখতে পাচ্ছি, গ্যালারিতে এত কিছু দেখার সুযোগ পাওয়া যায় না। মজাটা কোথায়, হাজার হাজার মানুষের মধ্যে খেলা দেখার যে আনন্দ, এবং যে উত্তেজনাটা, এবং সে মাঠে বসে পাওয়ার যে উত্তেজনা, এটা ভয়াবহ। এবং এটা নানান ধরনের পচানি এবং নানান ধরনের ফান হয়, মজা হয়, বোতল ছোড়াছুড়ি চলে, তারপরে যে এরকম কুফা। তবে এইটা যেহেতু যে ক্রিকেট আমাদের, আমরা বলি ক্রিকেট ভদ্রলোকের খেলা, আবাহনী মোহামেডানের খেলার সময় গ্যালারিতে যে লেভেলের ফাইলেমি শয়তানি চলত, এই লেভেলের ফাইলেমি শয়তানি অবশ্য ক্রিকেটে আমরা কল্পনাও করতে পারি না। আমি চাইলেই কোনো একটা প্ল্যাকার্ড দেখাইতে পারবো না, আমি চাইলেই এমন কোনো আচরণ করতে পারবো না। আবহনী মোহামেডানের সময় কমন একটা ঘটনার কি ছিল, আপনার টিকিট কেটে যার লোক ঢুকত, টিকিট ছাড়া তার 2 গুণ লোক গ্যালারিতে ঢুকে যায়। না তখন বাংলাদেশটা অন্যরকম ছিল, সত্যিকার অর্থে একটা শান্তিকামী দেশ ছিল, মানে শান্তিময়। টিকিট কেটে 1,000 লোক ঢুকছে, টিকিট ছাড়া 20,000 লোক ঢুকে গেছে, এবং কেউ গেলে সবচেয়ে
যারা টিকিট কেটেছে তারাই সিট পাচ্ছে,
ওর সিট পাড়ো কোন রকমে গ্যালারিতে আপনার কোন রকমে নিঃশ্বাস নিয়ে গুজে থাকা। এবং কি হতো, মোহামেডান এবং আবাহনীর গ্যালারি আলাদা করা ছিল। আপনি ধরেন হুড়মুড় করে এর কোনো ঈদে ধাক্কা মেরে ওরে কোনো ঈদে ধাক্কা মেরে আপনি ঢুকে পড়ছেন গ্যালারিতে। ঢুকার পর
দেখলেন
মোহামেডানের গ্যালারিতে, ঠিক আছে, এবং আপনি অনেক অভিনয় করতেছেন যে আপনি মোহামেডানের সাপোর্টার, অভিনয় করতেছেন,
গোল হয়ে গেলে তো ভিতর থেকে উল্লাস চলে আসে,
দিয়ে দিল আবাহনিক গোল, এবং আপনি তখন সবকিছু বলে চিৎকার বলে গোল বলে, এরপর যে মাইটটা খাইতো। এবং আমি যদি ভুল না করে থাকি, ভুল গ্যালারিতে বসার কারণে মার খেয়ে মারা যাওয়ার ঘটনাও আসছে না, গণধোলাইয়ের চাইতে তো কোনো কিছু হতে পারে না। আমি সালাউদ্দিনের একটা কাহিনী বলি, যে সালাউদ্দিন ফুটবলার এখন যিনি আপনার বাফুবের যে প্রেসিডেন্ট, তিনি তখন আবহনীতে খেলতেন, ঠিক আছে, তার একটা গাড়ি ছিল, খুব পপুলার গাড়ি, এটা মানে তখন গাড়ি থাকাটা একটা বড় ব্যাপার ছিল, এবং বাংলাদেশের ফুটবল দলের একজন প্লেয়ার তার একটা গাড়ি আছে, তার গাড়িতে আগুন লাগাই দেওয়া হয়েছিল, একটা গাড়ি ছিল তার, কি আগুন লাগাইছিল জানেন, তার ফ্যানরা আসে গোল দেয় না, গোল দেয় না, এই জন্য তার ফ্যানরা তার গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। মানে অদ্ভুত, আমাদের জীবনে নানান ধরনের হতাশা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, আমাদের এই খেলাটা, আমি সেদিন একটা স্ট্যাটাসে দিয়েছি, আমাদের এই 11 জন মানুষ, আমি চাইলেই কোনো মেয়েকে বলতে পারবো না যে আমি তোমাকে সুখী করতে পেরেছি বা আমি তোমাকে সুখী করব। সুখী করার চেষ্টা করি, আমরা আমাদের শ্রোতাদেরকে সুখী করার চেষ্টা করি, আমি আমার বান্ধবীকে সুখী করার চেষ্টা করি, কিন্তু সবাই বলে যে না আমি সুখী না, তুমি ব্যর্থ, আপনি ব্যর্থ, আমাকে সুখী করতে পারেননি। কিন্তু এই 11 জন ক্রিকেটারের কি অদ্ভুত শক্তি, তারা কি করে, ধর মুস্তাফিজ কি লেভেলের শক্তি জন্মাইছে, সে এই 15 কোটি মানুষকে এক মুহূর্তের মধ্যে সবাইকে সুখী বানায় ফেলল। ওই দিন যারা ঘুমাইতে গেছে হাসতে হাসতে ঘুমাইতে গেছে, ওই দিন যারা
ব্যক্তিগত
তারা সবাই সুখীগত
হতাশা ভুলে গেছে।
মানুষ কত ধরনের যন্ত্রণার মধ্যে আছে, যানজট, কারো টাকা পয়সার সমস্যা, কারো চাকরি নাই, কারো অমুক সমস্যা, কারো
নিকট আত্মীয়
হসপিটালে কেউ ইফতারি করবে সেই পয়সাটা নাই, মানুষের আরো তো সমস্যা, বাসায় ক্যান্সারের রোগী আছে, কত ভয়াবহ যন্ত্রণার মধ্যে। এই যে মুস্তাফিজ, সে কি কাণ্ড করলো, বা এই যে আমাদের 11 জন ট্রাইগার, তারা কি কাণ্ড করলো যে এক রাতের জন্য গোটা বাংলাদেশকে তারা সুখী বানায় ফেললো। এবং আমি এই জন্য সবসময় বলি যে মানুষের সবচেয়ে বড় গুণ কি, মানুষের সবচেয়ে বড় গুণ এবং সবচেয়ে স্বভাবের কাজ কোনটা, অন্যকে সুখী করা,
অন্য দুঃখবোধ ভুলিয়ে দেয়,
অন্য দুঃখবোধ যদি তুমি তোমার জীবনে এক মিনিটের জন্য যদি তুমি দাবি করতে পারো যে আমি এক মিনিটের জন্য কোন একটা মানুষকে সুখী করতে পেরেছি এক মিনিটের জন্য, আমার মনে হয় যে এর চাইতে পুণ্যের কাজ, এর চাইতে স্বভাবের কাজ আর কোনো কিছু নাই যেটা এই 11 জন ক্রিকেটার করে। তারা যখন ভালো খেলে সিরিয়াসলি, মানে আমি সবার মুখে হাসি দেখি, আমার বাসায় যে কাজ করে সেই লোকটার মুখেও হাসি, ঠিক আছে, এবং ওই দিনের টকশোগুলো, রাত্রে টকশোগুলো আপনি দেখবেন যে বুদ্ধিজীবীরা গোমরা মুখে, হচ্ছে না, দেশে গণতন্ত্র নয়, দেশের ভবিষ্যৎ অন্ধকার, অর্থনীতি পর্যদস্ত, আইন শৃঙ্খলার পরিস্থিতি এরকম, ব্রহ্মল এরকম, তারাও ওই দিন হাসতে হাসতে
ক্রিকেট নিয়ে আলোচনা
করতে, ক্রিকেট বোঝেই না তারা। ওই যে লোকটা আগের দিন বলছিল যে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার, সে ক্রিকেটটা যেটা বলতেছে না, মানে আসলে কি হয়েছে কি অন্ধকার, কিন্তু তারপর কিভাবে যেন
আলো
দেখা যাচ্ছে, বাংলাদেশ কি করে যেন এগিয়ে যাচ্ছে, মানুষকে হঠাৎ করে পজিটিভ করে তোলা, মানুষকে হঠাৎ করে সুখী করে তোলা, মানুষকে হঠাৎ করে আশাবাদী করে তোলার যে অসামান্য ক্ষমতা বাংলাদেশ ক্রিকেট দলে রয়েছে, তারা সেই ক্ষমতার পূর্ণ ব্যবহার করুক। এবং এই ক্ষমতা শুধু ক্রিকেটার না, আমার মতে যে এই ক্ষমতা সোসাইটির সবারই থাকা উচিত, যে যার কাজ করে, যে যেখানেই কাজ করো, তুমি রেডিও লিসেনার হও অথবা আরজে হও, তোমার কাজ যেন হয় একটাই, সেটা হচ্ছে অন্যকে সুখী করা। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, কারণ এটা এই বিরতিটা নিচ্ছি জাহিদকে খুশি করার জন্য, জাহিদ এই বিরতিটা নিচ্ছে বিজ্ঞাপনদাতাকে খুশি করার জন্য, এবং বিজ্ঞাপনদাতা এই তার জন্য খুশি, কাকে খুশি করার জন্য এই বিরতি নিচ্ছে আমরা জানি না। তারপরও ছোট্ট একটা
খুশি হোক, সবাই খুশি,
সবাই খুশি হোক, সুখী হোক। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন
রাজীব হাসান। এবং আমাকে অনেকে তোমরা ইনবক্স করেছো, বা তোমরা সেই গ্রুপটার নাম জানতে চাও যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে ফুটবল ফ্রিক, ইংরেজিতে লিখতে হবে FOO, ফুটবল মানে কি বস,
FOOTBALL
না, ফুটবল FOOTBALL, ফুটবল, আর FREAK কে ফ্রিক সম্ভবত, আমি ইংরেজিতে খুবই কাঁচা, ফুটবল ফ্রিক। এই গ্রুপে গেলে তোমরা সেই রুশাদ কিংবদন্তি কুফা মাস্টার রুশাদকে তোমরা খুঁজে পাবা এবং সেটা খুবই অসাধারণ একটা গ্রুপ, তোমরা সেখানে জয়েন করতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে, রহিমির বলতেছিল যে
হুমায়ুন আহমেদের এই নাটকের নাম ছিল খুব সুন্দর কুফা মাস্টার।
রহিম, আপনি যেমন একটা স্যাক্রিফাইস করেছেন একটা দীর্ঘ সময় পাবলিক টয়লেটে কাটানো, পাবলিক টয়লেটের ভয়াবহ দুর্গন্ধ।
আমি এখনো করি রাজীব, আমি স্টেডিয়ামে খেলা দেখতে যাই না এবং খেলা কখনো শুরু
বাসায় কি বাথরুমে ঢুকে পড়েন যখন বাংলাদেশের অবস্থা?
আমি বাংলাদেশের খেলা সিরিয়াসলি, আমি ক্রিক ইনফো ছাড়া বাংলাদেশের খেলাই দেখি না, কারণ আমি সিরিয়াসলি আমি টিভির সামনে বসলে বাংলাদেশ খারাপ খেলতে থাকে। তবে মোটামুটি জয় নিশ্চিত হওয়ার পর আমি এসে বসি, যে আমার মধ্যে তীব্রত্ব যেন কাজ করে। দেখেন মানে মানুষের বিশ্বাস কি অদ্ভুত জিনিস। আমি বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞান বিশ্বাস করি, কিন্তু এই কুসংস্কারের বিশ্বাস না আমার মধ্যে পুরোপুরি ঢুকে গেছে, যে আমি যদি খেলা নিয়ে খুব কনসার্ন থাকি, খেলা নিয়ে যদি খুব বেশি কথা বলি, শুরু থেকে খেলাটা যদি দেখি, স্পেশালি যদি গ্যালারিতে বসে খেলা দেখার চেষ্টা
করি। এটা কুসংস্কার না বলে মানে কুসংস্কারটা এক ধরনের সংস্কার বলা যায়, সংস্কার প্লেয়ারদের মধ্যেও কিন্তু এরকম আছে। যেমন ধরেন তামিমের নির্দিষ্ট একটা পছন্দের ব্যাট আছে, সেই ব্যাটটা দিয়ে সে খেলে, হয়তো ব্যাটটা অনেক পুরাতন হয়ে গেছে, তারপর দেখা যাচ্ছে সে অনেকভাবে চেষ্টা করে। এটা প্রত্যেকটা ব্যাটসম্যানের কিছু পছন্দের ব্যাট থাকে, প্রত্যেকটা ব্যাটসম্যানের পছন্দের গ্লাভস থাকে, পছন্দের প্যাড থাকে, এটা খুবই ন্যাচারাল। এবং ফুটবলারদের মধ্যেও এটা হয়, ফুটবলাররা অনেক সময় আপনি দেখবেন কিছু কিছু ফুটবলার আছে মাঠে ঢোকার সময় শুধুমাত্র ডান পা দিয়ে লাফিয়ে লাফিয়ে ঢোকে। এবং ক্রিকেটে একজন আম্পায়ার ছিল ডিকি বার্ট, ক্রিকেট আম্পায়ার, খুবই বিখ্যাত আম্পায়ার ডিকি বার্ট, উনি একটা কাণ্ড করতেন, সেটা হচ্ছে যখন স্কোর 1-1-1 হতো তখন তিনি এক পা শূন্য দিয়ে একটা লাফ দিতেন। 1-1-1 কে বলা হয় নেলসন, নেলসন। এটা তোমরা যারা নেলসন সম্পর্কে আরো জানতে চাও তোমরা গুগলে সার্চ করে জানতে পারবে। নেলসনের কিংবদন্তিটা হচ্ছে এরকম যে একটা গৃহযুদ্ধে একজন সৈনিক মারা গিয়েছিল, একজন সেনাপতি টাইপের একজন নাইট মারা গিয়েছিল বা গুরুতর আহত হয়েছিল, সে একটা চোখ হারিয়েছিল, একটা হাত হারিয়েছিল এবং একটা পা হারিয়েছিল। এ কারণে এক 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 সংখ্যাটাকে অনেকের দৃষ্টিতে বা ইউরোপীয় সংস্কৃতিতে এক 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 সংখ্যাটাকে মনে করা হয় যে একটা কুসংস্কার। এবং এটা ডিকি বার্ডের মতো একজন আম্পায়ার যিনি না দুঃখিত ডিকি বার্ড না ডেভিড শেফার্ড খুবই দুঃখিত ডেভিড শেফার্ড ছিলেন সেই আম্পায়ার। ডেভিড শেফার্ড জিনিসটা খুবই ভয়ঙ্কর রকমের বিশ্বাস করতেন এবং যখনই স্কোর বোর্ডে 1-1-1 হতো বা 2-2-2 হতো, 2-2-2 কে বলা হয় ডাবল নেলসন, তিনি তখন ছোট্ট একটা লাভ দিতেন। তো এই জিনিসগুলো আসলে এতটা নেতিবাচক ভাবে নেওয়ারও কিছু নাই, এটার পেছনে সায়েন্স খোঁজারও কোনো প্রয়োজন নাই। রবি ভাই যেমন বাংলাদেশ দলের অবস্থা খারাপ দেখলে চট করে বাথরুমে ঢুকে পড়ে নিজেই ছিটকিনে লাগিয়ে দেন, এমন অনেক লোক অনেক স্যাক্রিফাইস করে। যেমন এমন ঘটনা আছে যে আমি একজনকে চিনি যে ধরেন আগে তো বাংলাদেশ দলের এত ভালো অবস্থা ছিল না, রবি আমরা বাংলাদেশ দলের খেলা মোটামুটি ধরেন।
আমি একজনকে চিনি, তিনি বিদেশে থাকেন এবং বাংলাদেশ দলের খেলা যেদিন হয় সেদিন তিনি ছুটি নেন এবং বিদেশে চাকরি থেকে হুট করে ছুটি নেন,
খুবই টাফ
এবং তাকে এই জন্য আর্থিক দ্বন্দ্ব দিতে হয়, কিন্তু ছুটি নিয়ে উনি বাসায় থাকেন কিন্তু টিভির সামনে বসেন না, কারণ উনি টিভির সামনে বসলে ই হবে কি বলে বাংলাদেশ খারাপ খেলবে।
তিনি ছুটি নিচ্ছেন ঠিকই, আর্থিক বা অফিসে
টিভিটা ছেড়ে উনি ধারাভাষ্য শুনছেন অন্য রুম থেকে, পাশের রুম থেকে ধারাভাষ্য শুনছেন, কিন্তু টিভির সামনে এসে বসছেন না, বসলে বাংলাদেশ খারাপ খেলবে, অথচ এই জন্য উনি ছুটি নিচ্ছেন। বাংলাদেশে খেলা নিয়ে তার চিন্তার শেষ নেই, তিনি এত দূরে থেকেও অন্য একটা দেশে থেকেও ছুটি নিতে বাধ্য হচ্ছেন, ছুটি নিচ্ছেন ভালোবাসা থেকে, একই ভালোবাসা থেকে তিনি টিভি ছেড়ে রাখছেন কিন্তু টিভি স্ক্রিনের সামনে বসছেন না,
আরেক রুম থেকে শুনছেন। আমি এরকম একজনকে চিনি যে একসময় তো বাংলাদেশ এত ধারাবাহিকভাবে জিততো না, বাংলাদেশ তো গত 16টা ওয়ান ডের মনে হয় 14টাই জিতেছে, এরকম বাংলাদেশের রেকর্ড অলমোস্ট, এবং ঘরের মাঠে তারা টানা 10টা ম্যাচ জিতেছে বাংলাদেশ, টানা 10 ম্যাচে বাংলাদেশ অপরাজিত, এবং একটা সময় কিন্তু বাংলাদেশ এতটা ম্যাচ জিততো না, হঠাৎ হঠাৎ করে একটা করে দুইটা করে জয় পেত। তো ওই লোকটা করেছিল কি, আউট করে একদিন বাংলাদেশ জিতে গিয়েছিল এবং সে তারপর থেকে ঠিক করলো কি, যেদিনই বাংলাদেশের খেলা থাকে সে সেই দিন যে জামাটা পরেছিল এর মধ্যে ধরেন 6-7 বছর পার হয়ে গেছে এবং জামাটা সে ধোয়ও নাই, যেদিনই বাংলাদেশের খেলা থাকে সেই দিনই সে তার সেই জামাটা বের করে এখনো পরে, 5-6 বছর ধরে তিনি রিলিজিয়াসলি এই জিনিসটা অনুসরণ করে যাচ্ছে। এরকম আরো অনেক গল্প আছে, যেমন ধরেন
আমার 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 ক্ষেত্রে একটা ঘটনা ঘটে জামা নিয়ে, জামার প্রসঙ্গে মনে হলো যে ধরেন বাংলাদেশ ইন্ডিয়া ব্যাটিং হচ্ছে, হ্যাঁ বাংলাদেশ বোলিং করতেছে ইন্ডিয়া ব্যাটিং করতেছে, সেই সময় যদি কোনো মেয়ে আমাকে ফোন দেয় এবং 5 মিনিটের বেশি যদি কথা বলে তার কথা যদি আমার ভালো লাগে তাহলে ইন্ডিয়ার উইকেট পড়ে,
অসাধারণ অসাধারণ, হ্যাঁ বুঝতে পারতেছে
ঠিক আছে। আবার একই ঘটনা যদি ধরেন বাংলাদেশ ব্যাটিং করতেছে ইন্ডিয়া ফিল্ডিং করতেছে, সেই সময় কোনো মেয়ে যদি আমাকে ফোন দিয়ে তুইটা ভালোবাসার কথা বলে বাংলাদেশ ছক্কা মারে,
বাংলাদেশ বাংলাদেশের আসিফ ইন্তাস রবির জন্য নয়,
শুধু বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের জন্য মেয়েরা তোমরা ফোন দাও 5815196 এই নম্বরে, একটু আমার সঙ্গে একটু ভালোবাসা দিয়ে একটু প্রেম দিয়ে কথা বলো, বাংলাদেশের জয়
নিশ্চিত করো,
কেউ ঠেকাতে পারবে না
ডেফিনেটলি। এবং আমরা আরো এমন লোক জানি, ধরেন সে সোফায় বসে খেলা দেখতেছে, কোন অবস্থাতেই উইকেট পড়তেছে না, সে তা এই রকম পরিস্থিতিতে কি হয়, মানুষ একটু হেলান দেয়, এক সাইডে হেলান দেয়। তো এরকম লোকদের মধ্যে কাজ করে যে কি হলো, একটা ঢেকুরের শব্দ শুনলাম, আপনি ঢেকুর তুললেন,
না না না
ঢেকুর তুললেন মানে আপ তোলেন, ডাউন যেন না হয়, ঠিক আছে, আপে সমস্যা নাই, সমস্যা হচ্ছে ডাউনে, ঠিক আছে। বাংলাদেশ দল খেলা দেখতেছে, সে একটু কাঁদতেছে, ওই টাইমে একটা উইকেট ঠাস করে পড়ে গেছে, এবং সে দেখা গেল পুরো ম্যাচটাই ওইরকম কাত হয়ে।
আপনারও একটা ব্যাপার আছে, আপনি যখনই বাংলাদেশ দলের খেলার সময় ভাবি কিছু মুখ খান,
হ্যাঁ সেটি
তখনই বাংলাদেশ,
কোন ভাবি কোন ভাবি কার ভাবি,
আপনার নিজের বউকে যখন চুমু খান তখন বাংলাদেশ দল জিতে। এবং আমার মতে যে খেলার সময় আপনি যদি স্পোর্টস রিপোর্টার বাট আপনাকে ছুটি দিয়ে দেওয়া উচিত,
অবশ্যই
আপনি বাসায় বসে আরামসে ভাবিকে চুমু খেতে পারেন। আচ্ছা আমরা জানতে চেয়েছিলাম যে খেলার ফলাফল কি হবে, এবং আমাদের অনেকেই মেসেজ পাঠিয়েছে, যে একটা মেসেজ খুব ইন্টারেস্টিং, একজন লিখেছে উমর সানি, তার নাম না উমর সানি, সে লিখেছে যে ইন্ডিয়া 40-60 রানের ব্যবধানে জিতবে এবং ম্যান অব দি ম্যাচ হবে সুরেশ রায়না আর মুস্তাফিজু পাবে 1 উইকেট। ওকে উমর সানি, দেখা যাক তোমার কথা মিলে কিনা। শহীদুল ইসলাম সে লিখেছে বাংলাদেশ উইন করবে 5 উইকেটে। তাবাসুম লিখেছে বাংলাদেশ উইন করবে 3 উইকেটে। হাবিব লিখেছে ইন্ডিয়া উইন করবে 45 রানে অথবা 5 উইকেটে, এটা হচ্ছে হাবিবের মতামত। তারপর হচ্ছে শাওন নারায়ণগঞ্জ থেকে তুমি লিখেছ যে বাংলাদেশ 25 রান অথবা 2 উইকেটে জিতবে। শুভ লিখেছে ইন্ডিয়া 8 উইকেটে জিতবে। তাবাসুম আরেকটা পাঠিয়েছে যে বাংলাদেশ 4 উইকেটে জিতবে। কাউসার লিখেছে বাংলাদেশ 25 রানে জিতবে। নাফিস তারেক লিখেছে আনফর্চুনেটলি ইন্ডিয়া 7 রানে জিতবে। খুব ইন্টারেস্টিং নাফিস তারিক, দেখি নাফিস তারিকের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করতে পারি কিনা। কাল বাংলাদেশের ব্যাটিং ফাস্ট হলে 65 রানে জিতবে, ফিল্ডিং হলে 5 উইকেটে জিতবে, এটা লিখছে এআরপি, এআরপি হয়তো তার নামে সংক্ষিপ্ত রূপ। আরেকজন লিখেছে যে বৃষ্টিতে কালকে ম্যাচ পণ্ড হয়ে যাবে, অক্টোবর পল, মানে এটা হচ্ছে আব্দুল্লাল রাশিদ, সে লিখেছে যে বৃষ্টি হলে অক্টোপাস পলের ভূত, সে বলেছে যে কালকে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ হবে না, বৃষ্টিতে পণ্ড হয়ে যাবে। আর আব্দুল্লাহ রাশি লিখেছে যে বাংলা ওয়াশ 67% লোডিং। হ্যাঁ আমরা আপাতত চিত্র এইটাই। আমরা জানতে যাচ্ছি তোমাদের কাছ থেকে কালকে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের ফলাফল কি হবে, 24 ঘন্টা আগেই তোমরা প্রেডিক্ট করে ফেলো, সেটা আমাদেরকে পাঠিয়ে দাও। প্রথমে লিখো এবিসি মেন্টোস, একটা স্পেস দিয়ে ম্যাচের ফলাফলটা লিখো, মানে তুমি যেটা অনুমান করছো, আরেকটা স্পেস দিয়ে তোমার নাম লিখো, পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 3221 এই নম্বরে। যার মতামত মিলে যাবে, যার প্রেডিকশন মিলে যাবে, যার অনুমান মিলে যাবে বা কাছাকাছি যাবে, এই রকম 10 জনকে আমরা বিশেষ মেন্টোস বাতি জালোয়ার বিজয়ী ঘোষণা করবো। তাদের জন্য তো পুরস্কার রয়েছে, এর বাইরে তাদের জন্য আকর্ষণীয় কিছু অফার রয়েছে, অফার আমরা যথাসময় বলবো।
তো আসিফ দাস রবি আমাদেরকে টেক্সট করেছে, ইন্ডিয়া 2-0 গোলে জিতছে, এটা সত্যিকার অর্থে আমাদের মানে SMS নাম্বার শেষের 3টা হচ্ছে 658। আসিফ দাস রবি ইন্ডিয়া 2-0 গোলে জিতবে, খুবই ভালো প্রেডিকশন। আমরা দেখি আসিফ দাস রবিকেও আমরা ফোনে পাই কিনা, তার কেন মনে হচ্ছে ইন্ডিয়া 2-0 গোলে জিতবে। তবে রবি ভাই মানে একেবারে আপনি মানে উড়াই দিতে পারেন, আমি আপনাকে কিছু তথ্য দিই, দিলে আপনি বুঝতে পারবেন। যেমন বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতেছে 79 রানে ইন্ডিয়ার এগেনস্টে, কাকতালীয় ভাবে পাকিস্তানের বিপক্ষেও কিন্তু বাংলাদেশের প্রথম জয়টা ছিল 79 রানেই। এবং আজকে আমরা ফেসবুকে পোস্ট দিয়েছি, এটা খুবই অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মুস্তাফিজ তার প্রথম ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে যে 5টা উইকেট তিনি নিয়েছিলেন,
সবার নামে
নাম র দিয়ে, যেটা আমরা আমাদের ফেসবুকে পোস্ট দিয়ে আর দিয়ে বা র দিয়ে, যেমন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, হ্যাঁ রায়না, তারপর হচ্ছে রোহিত শর্মা, আরেকটা কে র যাই ভুলে গেলাম,
যাই হোক, এরকম পাঁচজন যাদের আছে র দিয়ে নাম, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, আরেকজন হচ্ছে রাহানে, রাহানে রবীন্দ্র জাদেজা, আর এটা হচ্ছে সুরেশ রায়না। প্রত্যেকের নামে র ব্যাপারটাই আছে এবং খুবই মজার ব্যাপারটা, তার নাম র দিয়ে আছে, এরকম পাঁচটি উইকেট নিয়েছে। এবং কাকতলীয় ব্যাপার হচ্ছে আমরা মেন্ডোজ বাত্তি জ্বালাও যে দুজন করি তাদেরও নাম র দিয়ে, আসিফেন দাস রবি এবং রাজীব হাসান। আমি আপনাকে আরো কিছু মজার তথ্য দিই, যে বাংলাদেশ যেমন প্রথম ওয়ানডে 79 রানে জিতেছে, একইভাবে পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশ 79 রানেই জিতেছিল। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ প্রথম ওয়ানডে জিতেছে 18 জুন, এবং বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম সবচেয়ে স্মরণীয় জয়, মানে সবচেয়ে আলোচিত জয় যেটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং অস্ট্রেলিয়া তখন ছিল প্রবল প্রতাপশালী অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়ায় ম্যাকগ্রা খেলে, সেই অস্ট্রেলিয়ায় ওয়ার্ন খেলে, পন্টিং খেলে, সেই প্রবল প্রতাপশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এই 18 জুনই প্রথম ম্যাচ জিতেছিল কার্ডিফে। কার্ডিফে তখন একটা ট্রায়াঙ্গুলার সিরিজ হয়েছিল বাংলাদেশ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে। বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে স্মরণীয় জয়টা 18 জুন পেয়েছে, এবং এই গত 18 জুন সেই ঘটনা 10 বছর পূর্তিতে বাংলাদেশ আবারও জয় পেয়েছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ দেশের হয়ে বা বাংলাদেশের প্লেয়ার আছে এরকম পাঁচজন প্লেয়ার 150টা ম্যাচ খেলেছে বা 150-এর বেশি ম্যাচ খেলেছে। এই পাঁচজন প্লেয়ারের মধ্যে চারজনই তাদের 150তম ম্যাচে গিয়ে, যখন সে 150তম ম্যাচ ছিল যার, সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছে। যেমন বাংলাদেশের মধ্যে প্রথম 150তম ম্যাচ খেলেছিলেন আশরাফুল, এবং আশরাফুলের 150তম ম্যাচটা ছিল 2009 সালের অক্টোবরে ঢাকায়, এবং জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল 4 উইকেটে। এবং আশরাফুল সেই ম্যাচে নিজেও তার 150তম ম্যাচে বাংলাদেশের 100তম, তার নিজের 150তম ম্যাচ এবং বাংলাদেশের জয়, এবং আশরাফুল তাতে 63 রানের একটা ইনিংস খেলে ভূমিকা রেখেছিলেন। মাশরাফির 150তম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে গত যে সিরিজটা হলো, বাংলাদেশ বাংলা ওয়াশ করলো, তার দ্বিতীয় ম্যাচটা ছিল মাশরাফির 150তম ম্যাচ, এবং সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছিল 7 উইকেটে। এবং সেই ম্যাচেও মাশরাফি খুব বেশি ভালো করেননি, কিন্তু পাকিস্তান একজন প্লেয়ার ছিলেন হারিস সোহেল, তাকে তিনি ফিরিয়েছিলেন। হারিস সোহেল ব্যাটে, পাকিস্তানে যখন একের পর এক উইকেট পড়ছিল, হঠাৎ করে হারিস সোহেল একটা বাদ দেওয়ার চেষ্টা করেছে এবং তাকে মাশরাফি ফিরিয়েছিলেন। এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিব 150তম ম্যাচটি খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে, এবং বলা বাহুল্য সেই ম্যাচটাও বাংলাদেশ জিতেছিল। এরকম মানে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে ক্রিকেটে। এবং যেটা বললাম যে বাংলাদেশ প্রথম ম্যাচটা যেমন জিতেছিল 79 রানে, এই ম্যাচটা 79 রানে জিতেছে, দ্বিতীয় ম্যাচটা জিতেছে, এবং বাংলাদেশ এই পর্যন্ত যে কোনো দলের বিপক্ষে প্রথম দুইটা ম্যাচ জিতলে তাকে হোয়াইট ওয়াশ করেই ছেড়েছে, এবং আমরা আশাবাদী বাংলাদেশ আবারও
হোয়াইট ওয়াশ বা বাংলা ওয়াশ, আমরা বাংলা ওয়াশ চাই। আমরা একটা ফোনে চলে যাব। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, কে বলছিলেন? সরি, কি নাম? মাহমুদা। ওকে মাহমুদা, বলো কেমন আছো? আচ্ছা, আমরা শুনে খুবই খুশি হলাম যে তুমি মাদ্রাসা থেকে আমাদেরকে শোনো এবং তোমার ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ মাহমুদা, অনেক অনেক ধন্যবাদ। তুমি কিসে পড়ো বলো তো? আচ্ছা 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 আচ্ছা, তুমি রেডিও কিসে শোনো? মোবাইলে শোনো। আচ্ছা ঠিক আছে, তুমি যে রাজ্যে গিয়ে আমাদের রেডিও শো শোনো, তোমার সমস্যা হয় না পড়া দেখায়?
না, এখন
বাসায়
থাকি।
আচ্ছা, সবসময় শোনো, কল দো কিন্তু পাও না, আজকে কিভাবে পেয়ে গেলে জানি না। শুনে খুবই ভালো লাগলো মাহমুদা, তোমার মানে আমাদের শোর কোন অংশটা বেশি ভালো লাগে? আমরা যখন জ্ঞানের কথা বেশি বলি তখন ভালো লাগে না, মজার কথা যখন বলি তখন ভালো লাগে না, আমি আর রাজীব যখন মারামারি করি তখন ভালো লাগে? আমাদের সবকিছুই ভালো লাগে। বাহ, এরকম কথা সচরাচর কেউ বলে না যে আপনাদের সবকিছুই ভালো লাগে। প্রত্যেকটা মানুষ খুবই জাজমেন্টাল যে রই হয় আপনার সব ভালো, এটা খারাপ, মানে খারাপটা বলার জন্য সে বাকিগুলাকে সে ভালো বলতেছে। রবি, তোমার সব ঠিক আছে? এটি না, খুবই কুচ্ছিত, ওই কুচ্ছিতটা বলার জন্য সব ঠিক আছে বলছে। কিন্তু আমাদের এরকম কিছু লিসেনার আছে যারা বলে আপনাদের সবকিছু ভালো লাগে। থ্যাংক ইউ মাহমুদা, তোমার সাথে কথা বলতে পেরে আমি অসম্ভব আনন্দিত। ভালো থাকো। এবং রাজীব, আপনাকে একটা মজার জিনিস শোনাই, সেটি হচ্ছে এই যে আমাদের মুস্তাফিজকে নিয়ে কথা বলছে, 19 বছরের একটা ছেলে, সাতক্ষীরার ছেলে, ঠিক আছে,
তারপর মানে আপনি ক্রিকেট বোদ্ধা, বোদ্ধারা যখন ক্রিকেট নিয়ে কথা বলে খুবই সমস্যা হয়ে যায়, তার প্রচুর পরিসংখ্যান বলে এবং এই পরিসংখ্যানটা আরেকজন ক্রিকেট বোদ্ধা এটা শুনতে পছন্দ করে, কিন্তু সাধারণ যারা মানুষ যারা আর কি জয় করা যায় কয় গোলে ইন্ডিয়া জিতলো এই টাইপের যারা চিন্তা ভাবনার লোকজন আছেন তারাই বেশি মানুষ।
যারা ক্রিকেট বোঝে না তাদের কাছে ব্যাপারটা খারাপ লাগে, কিন্তু ক্রিকেটে হয় কি, ক্রিকেট ইজ অল অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স। ক্রিকেট আপনাকে পরিসংখ্যান বাদ দিয়ে আপনি একটা ক্রিকেট বুঝতে হলে আপনাকে বুঝতে হবে ছয় বলে এক ওভার হয়, পঞ্চাশ ওভারে একটা ওয়ান ডে ম্যাচ হয়, একশো রান করলে একটা ব্যাটসম্যান সেঞ্চুরি হয়, পঞ্চাশ রান করলে একটা ব্যাটসম্যানের ফিফটি হয়, ঠিক আছে,
আর দশ রান করলে,
দশ রান করলে তার দশই হয়,
আচ্ছা পঁচিশ রান করলে হাফ মানে
কোয়ার্টার সেঞ্চুরি হয়,
সিরিয়াসলি কোয়ার্টার সেঞ্চুরি,
অবশ্যই কোয়ার্টার সেঞ্চুরি।
আচ্ছা বস, আমি আপনাকে যেটা দেখা যাচ্ছে এই যে সাতক্ষীরার ছেলে মুস্তাফিজ যার বয়স হচ্ছে ১৯, তার দ্বিতীয় ম্যাচ ছিল এবং প্রথম ম্যাচে তো সে জাদু দেখালো, ভেলকিটা দেখালো, পাঁচটা উইকেট ফেলে দিল, দ্বিতীয় ম্যাচে ছয়টা উইকেট ফেলে দিল ইন্ডিয়ার। একটা টিমে যখন ছয়টা উইকেট ফেলে দেয় একজন আর বাকি থাকে কি, মুস্তাফিজের বোধ হয় ক্রিকেট খেলাটা মূল সমস্যা না, সে ক্রিকেট খুব দুর্দান্ত খেলে, দারুণ বোলিং করছে, তাহার বোধ হয় প্যানিকের জায়গা হচ্ছে সংবাদ সম্মেলন, যারা স্টার থাকে যারা খেলায় ভালো করে তাদেরকে ম্যাচ শেষে একটা সংবাদ সম্মেলনে তাদেরকে ফেস করতে হয়, এবং মুস্তাফিজ যত দৃঢ়তা নিয়ে ধোনিকে ফেস করে সংবাদ সম্মেলনে এসে সে খুবই মজা করে, এবং একটা সহজ সরল গ্রামের একটা ছেলে কিভাবে একটা ইন্টারন্যাশনাল সংবাদ সম্মেলন যেখানে সারা বিশ্বের বাঘা বাঘা সাংবাদিকরা উপস্থিত রয়েছে তাদেরকে কিভাবে ডিল করছে, তোমরা আমি একটা ভিডিও পেয়েছি সেই ভিডিওটা আমরা তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু অডিওটা শোনাচ্ছি তোমাদেরকে, সিনটা বলে দেই, মুস্তাফিজ আছে পাশে আসছে তার ভাই মাশরাফি এবং সাংবাদিকরা তাদেরকে নানান প্রশ্ন করছে, শোনো সেখান থেকে খানিকটা অংশ। আমরা যদি আবার শুনি প্রথম অংশটা, সেখানে কি হয়েছে মানে দেখে মনে হচ্ছে মুস্তাফিজ সংবাদ সম্মেলনে আসতে চায় না, মাশরাফি তাকে বলতেছে যে ডেইলি ডেইলি উইকেট নিবি আর ডেইলি ডেইলি আসবি, আসলেই মানে মুস্তাফিজ যদি ডেইলি ডেইলি পাঁচ ছয় টাকার উইকেট নিতে থাকে তাহলে তাকে প্রতিদিন সংবাদ সম্মেলন আসতে হবে, শোনো সে
ডেইলি ডেইলি নিবি আর ডেইলি ডেইলি আসবি,
না একটু তো হবে আপনার ইন্ডিয়ার সঙ্গে ভালো খেলছে এই জন্য তো ফোন টোন তো সবে আসবে, আমার সবসময় ভালো করার ইচ্ছা থাকে স্পেসিফিক কোনো কিছু নাই। এটা আপনার আপনার প্র্যাকটিসের সময় এটিস্টিকে আমার বলছি স্যার বলো গ্রিপে যেভাবে বোলিং করা হয় ওইটা ওইভাবে করলে ওরা মনে হয় বুঝতে পারতেছে, আমি ওইটা না আমি আরেকভাবে পারি সেটাই করলাম আমার কাজ হয়েছে সাকসেস।
একজন বিদেশি সাংবাদিক তাকে প্রশ্ন করতে করতে আরেকজন মিডিয়া ম্যানেজার রাবি দিবাম তাকে বুঝিয়ে বলতে
আপনার দুইটা ম্যাচ হয়েছে তো এরকম হইলে তো সবারই ভালো লাগার
So if every match the same thing happens, why not?
MS Dhoni said that it was very difficult to pick his slower ball because he was getting into goes into the keeper also and he was just catching the edge. Yes. Well, this guy, how much has he worked on that? how is he disguising that?
আরেকজন ইংলিশে প্রশ্ন করছে, মিডিয়া ম্যানেজার তাকে বুঝাই বলতেছে এই ভিডিওটা আমরা ফেসবুকে দিয়ে দেবো আমাদের পেজে, আমরা
আমি নিয়মিত প্র্যাকটিস করছি এই কারণে হয়েছে। ওইটা তো আমার আপনার প্র্যাকটিস করতে করতেই হয়েছে তো সবসময় তো।
আচ্ছা যাই হোক, আমরা মানে এই ইন্টারভিউটা আমরা ফেসবুকে ফেসবুকে দিয়ে দেব যে অবশ্যই দেখবা, কারণ ভিডিওটা দেখলে মজা। সে ঘুরে ফিরে একটা লাইনই বলছে এবং এত সহজ, আমি গড মাস্ট বি ক্রেজি সে নায়কের কথা মনে পড়ছে আমার মুস্তাফিজকে দেখে। আমি সহজ সরল একটা ছেলে, এত সহজ সরল, এবং আমার খুবই অবাক লাগছে যখন ধোনির সাথে তার ধাক্কাধাক্কির ঘটনাটা ঘটলো, ধোনির সাথে তার ধাক্কাধাক্কি কথা বলাটা ঠিক হলো না, ধোনি তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, তখন নিয়ম অনুযায়ী কিন্তু দুইজনকেই বিচারের জন্য ডাকা হয়েছে। ধোনি কি বলছে, ধোনি বলছে যে না আমি তো কিছু ধাক্কা মারি নাই, ওটা তো রিফ্লেকশন হয়ে লেগে গেছে, আমার রিফ্লেক্স ছিল এটা অ্যাক্সিডেন্টালি লেগে গেছে, আমি ইচ্ছা করে ধাক্কা মারি নাই, বা নিজের দোষ সে ঢাকার চেষ্টা করছে, এবং নিজের দোষ ঢাকার জন্য সে নানান অ্যাঙ্গেলে ভিডিও ফুটেজ টুটেজ নানান তর্ক বিতর্ক নিয়ে একদম মানুষ কোর্টে যেভাবে হাজির হয় ধোনি, কিন্তু আমরা সবাই জানি ধোনি যে কোনো কারণে হোক, সে যত বড়ই ক্রিকেটার হোক, সে একজন মানুষ, তার খুব আচে ঘাল লাগছিল যে মুস্তাফিজের মতো সামান্য ছেলে এবং সে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। মানে পৃথিবীর সবচেয়ে সাধু মানুষটাও কিন্তু কোন না কোন পর্যায়ে জীবনে ধৈর্য হারা হয়ে যান, ধোনি এইখানে ধৈর্য হারা হয়ে গিয়েছিলেন, তিনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি, তিনি কিন্তু মুস্তাফিজকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। খুবই মজা হতো, খুবই ভালো হতো যদি ধোনি এই দোষটা স্বীকার করে নিতেন যে আমি আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এটা আমার ভুল হয়েছে, তাহলে ধোনিকে নিয়ে আজকে যত আজেবাজে কুকথা হচ্ছে এই কুকথাটা হতো না। তো ধোনি কিন্তু উল্টা কাজটা করলেন, সংবাদ সম্মেলনও বললেন তিনি ইচ্ছা করে ধাক্কা দেননি, এবং ইয়েতে গিয়ে চ্যালেঞ্জ করলেন আম্পায়ারদের সিদ্ধান্তকে যে না আমি ধাক্কা দিইনি, ধাক্কা লেগে গেছে, অ্যাক্সিডেন্ট লেগে গেছে, এবং এটার জন্য সে মোটামুটি ব্যাপক প্রস্তুতি নিয়ে গেছে। অন্যদিকে একই কারণে ইয়েকে ডাকা হয়েছে, মুস্তাফিজকে ডাকা হয়েছে, এবং সে দাঁড়ায় বসছে না আমারই ভুল ছিল, আমি ওখানে দাঁড়ালাম কেন, ঠিক আছে এটা আমারই ভুল। এবং আমার মতে রাজীব, যে যারা সহজ সরল এবং মানে সহজ সরল মানুষ আসলে কোনোদিন ঠকে না, যেমন ধোনি এত শাসালো যুক্তি দেওয়ার পরও ধোনি একা যুক্তি দেয় নাই, তার পুরো টিম ম্যানেজমেন্ট তার পক্ষে ছিল, তারাও নানান ধরনের যুক্তি দিছে এবং তারা প্রচন্ড হুমকিও দিছে যদি ধোনির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, যদি এই করা হয় ধোনিকে ম্যাচ থেকে সাসপেন্ড করা হয় তাহলে তারা আইনগত ব্যবস্থা নেবে, আপিল টাপিল করবে, কিন্তু মানে যারা শাস্তি দিয়েছেন তারা কনফার্ম ছিলেন যে ধোনি অন্যায় করেছে। আর সেখানে মুস্তাফিজ কিন্তু অন্যায় না করলো, যে সে নিজের যে সামান্যটুকু অন্যায় যে দৌড়াদৌড়ির সময় ওই জায়গায় দাঁড়ানো ঠিক না, সে নিজে স্বীকার করে নিয়েছে। এবং আমার কাছে কেন জানি মনে হয় মুস্তাফিজ যদি তার জীবনের এই সরলতার জায়গাটা ধরে রাখতে পারে তাহলে মুস্তাফিজকে কেউ হারাতে পারবে না। গতকালকে আমি একটা টিভি চ্যানেলে জাবেদ আহমদ বেলিমের একটা ইন্টারভিউ নিচ্ছিলাম এবং জাবেদ আহমদ বেলিম ঠিক আমার মনের কথাটাই বলছে যে মুস্তাফিজ দুইটা ম্যাচ খেলে সে আমাদেরকে দেখাই দিচ্ছে সে কেবল বাংলাদেশ দলের না, সে বিশ্ব ক্রিকেটেরই একটা সম্পদ, কারণ তার যে বোলিং টেকনিক সেটা নিয়ে সারা পৃথিবী এখন আলোচনা করছে, সচিন তেন্ডুলকারের ব্যাটিং নিয়ে যেমন আলোচনা করে, মানে কিছু কিছু ক্রিকেটে কিছু কিছু ব্যক্তিত্ব গড়ে ওঠে যারা মানে দেশ তাদের দল তাদের জার্সির পরিচয় ছাপিয়ে তারা একদম বিশ্ব ক্রিকেটের একজন নাগরিক হয়ে যান। মুস্তাফিজ যদি তার এই সরলতা তা ধরে রাখতে পারেন তাহলে আমি নিশ্চিত মুস্তাফিজ বাংলাদেশের মধ্যে সেই কিংবদন্তি তুল্য ক্রিকেটার হতে যাচ্ছেন যে তার জাদু দিয়ে সারা বিশ্বকে আগামীতে মাত করবে।
এবং আমি কয়েকটা পয়েন্ট আপনার সঙ্গে যুক্ত করে দিতে চাই, যেমন একটা ব্যাপার ধোনির সঙ্গে তো সেই ধাক্কার ঘটনার পর সে খুবই ইনজুর্ড ছিল ধোনি, খুবই দশাসই শরীরের একজন অধিকারী, তার পেটানো শরীর, এবং মুস্তাফিজ খুবই পলকা শরীরের একটা ছেলে, ছোট্ট একটা ছেলে, এবং সে মানে যে দীর্ঘদিন ধরে বাংলাদেশ টিমে খেলে যে তার ফিজিক্যাল ফিটনেস সে বাড়িয়েছে এমনও না, খুবই পলকা হালকা পাতলা গড়নের একটা ছেলে, সে ধাক্কার পর সে আহত হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিল, এবং তার কিছুক্ষণ পরেই ধোনি আউট হয়ে সাজগড়ে ফিরে গিয়েছিলেন, ধোনিকে আউট করেছিলেন সাকিব আল হাসান, যার ফলে সেদিনের ম্যাচে মুস্তাফিজের সঙ্গে ধোনির সরাসরি লড়াইটা হয়নি। ধোনির সঙ্গে মুস্তাফিজের সরাসরি লড়াইটা হচ্ছে দ্বিতীয় ওয়ানডেতে, এবং সেই দ্বিতীয় ওয়ানডের আগে ঠিক এই ঘটনা ঘটেছে যে যেখানে ম্যাচের রেফারির কাছে ধোনি গিয়ে অস্বীকার করেছেন, না আমি ধাক্কা মারিনি, কিন্তু মুস্তাফিজ স্বীকার করেছেন হ্যাঁ আমার ওই জায়গায় গিয়ে দাঁড়ানোটা ঠিক হয়নি। এবং ধোনিকে মুস্তাফিজের এ পর্যন্ত যে এগারোটা উইকেট নিয়েছে, বলে রাখি যে ক্যারিয়ারের প্রথম দুইটা ওয়ানডেতে এগারোটা উইকেট নেওয়ার রেকর্ড আর কারোই নাই, এটা ওয়ান কাইন্ড অফ ওয়ার্ল্ড রেকর্ড, যদিও সেভাবে লেখা থাকবে না ওয়ার্ল্ড রেকর্ডটা। এর আগে ছিল জিম্বাবুয়ের ব্রায়ান ভিটোরি, সে প্রথম দুই ওয়ানডেতে দশ উইকেট নিয়েছিল এবং আমাদের মুস্তাফিজ নিয়েছিল এগারো উইকেট। মুস্তাফিজ যে এগারোটা উইকেট নিয়েছিল তার মধ্যে সবগুলোই তো অসাধারণ উইকেট, সবগুলোই দুর্দান্ত অসাধারণ উইকেট, তার মধ্যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ধোনির উইকেটটা ছিল সবচেয়ে সুন্দর, কারণ সে সুন্দর একটা যেটা তার আলোচনা আসতেছে কাটার, তার এই সেই কাটার, ধোনির মতো এত অভিজ্ঞ ব্যাটসম্যান যে অলমোস্ট চারশোর বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যার চোদ্দ হাজারের উপরে রান, তার মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে সে এমনভাবে বোকা বানিয়েছে ধোনি জাস্ট ক্যাচ দিতে বাধ্য হয়েছেন। এবং সেই ঘটনার পর ধোনির সঙ্গে মুস্তাফিজের প্রথম সাক্ষাতেও মুস্তাফিজ কিন্তু লড়াইটা ব্যাটে দেখিয়ে দিয়েছেন, লড়াইটা আসলে ধাক্কা ধাক্কের নয়, লড়াইটা ব্যাট আর বলের, এবং তোমার যদি সামর্থ্য থাকে তুমি ব্যাট আর বল দিয়ে লড়াই করো। এবং প্রেস কনফারেন্সের ব্যাপারে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মিডিয়া হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া। কয়েকটা কারণে ইন্ডিয়ান মিডিয়া ভয়ঙ্কর, একটা হচ্ছে ইন্ডিয়া ভারত দেশটা অনেক বড় দেশ, ভারত দেশে একশো কোটির সোয়াশো কোটি লোক সম্ভবত এখন ভারতে, এবং খুব স্বাভাবিকভাবে তাদের অনেক অনেক মিডিয়া, এবং যেহেতু সোয়াশো কোটি দেশের মানুষের প্রায় সবাই ক্রিকেট পাগল, যার ফলে তাদের কাছে ক্রিকেটটা একটা হিউজ পরিমাণ বিজনেস, ব্যবসা, এবং এ কারণে মিডিয়া, ভারতের মতো মিডিয়া এত বেশি ইনভলভ ক্রিকেটে, আর কোন দেশের মিডিয়া এত বেশি ইনভলভ না, এবং সেই সব দেশের মিডিয়া সাংবাদিকদের মুস্তাফিজ কিন্তু খুব দারুণভাবে সামলেছে। এখানে হয়তো মনে হতে পারে যে মুস্তাফিজ ঠিক মতো বলতে পারেনি, সে বাংলায় বলেছে বা তাকে মাশরাফিকে শিখিয়ে দিতে হয়েছে, কিন্তু আমি বলবো একজন সাংবাদিক প্রশ্ন করেছে পাঁচ ছয় লাইন ধরে, একজন সাংবাদিককে প্রশ্ন বোঝাতে হয়েছে ছয় সাত লাইনে, এবং ছয় সাত লাইনের প্রশ্নের উত্তর সে এক বাক্যে দিয়ে দিয়েছে এবং সেটা বাংলায় দিয়েছে। এবং আমি একটা লাইন লিখেছিলাম, মুস্তাফিজ যতদিন, হ্যাঁ সে প্রেস কনফারেন্সে বা ম্যাচ প্রেজেন্টেশন সেরিমনি যেটা হয় ম্যাচ শেষে, দুইবার ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কারণে দুইবারই তাকে ম্যাচ শেষের ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেতে হয়েছিল, এবং তাকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে তাকে কেন বাংলায় প্রশ্ন করা হল না, প্রথম ম্যাচেই আমরা যখন দেখলাম সে ইংরেজিতে সাবলীল নয়, তাকে কেন বাংলায় প্রশ্ন করা হল না, তাকে বাংলায় প্রশ্ন করলে কি এমন ক্ষতি হতো, যিনি উপস্থাপক ছিলেন তিনি নিজেও একজন বাংলাদেশি ছিলেন, আমার মনে হয় মুস্তাফিজকে বাংলায় প্রশ্ন করলেই ভালো হতো। তবে এমন না যে মুস্তাফিজকে বাংলায় প্রশ্ন করলেও যে তিনি যে খুব ঝটপট উত্তর দিতে পারতেন তাও কিন্তু না, কারণ আমরা দেখেছি বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্নের উত্তরও তিনি এক বাক্যে সেরেছেন। আমার বক্তব্য হচ্ছে মুস্তাফিজকে প্রেস কনফারেন্সে কিচ্ছু বলার দরকার নেই, মুস্তাফিজকে প্রেস কনফারেন্সে কেন তাকে কথা বলতে হবে, মুস্তাফিজ যা বলার, মুস্তাফিজ যত কথা বলার, মুস্তাফিজ তার বল দিয়েই বলছেন, এবং একজন বোলার যখন তার বলকে, একটা প্রাণহীন বলকে দিয়ে এত কথা বলাতে পারেন, তার কারণ তার এত বৈচিত্র্য বোলিং এর মধ্যে, একজন পেসারের, পেসারকে মূল শক্তি হচ্ছে পেস, তার কিন্তু পেস নাই, তার গতি তার মূল শক্তি না, তার শক্তি হচ্ছে কাটার, বলা হয় স্লোয়ার, একজন বোলার তার এই বোলিং বৈচিত্র্য দিয়ে যখন একটা প্রাণহীন বলকে এত এত কথা বলাতে পারছেন, তাকে প্রেস কনফারেন্সে এসে কিছুই বলার দরকার নেই, যা বলার তিনি মাঠেই বলবেন। তো বাংলাদেশ, আমাদেরকে একটা বিরতি নিতে হবে, আমরা একটা বিরতি নিতে যাচ্ছি, এবং বিরতির পর আমরা তোমাদেরকে আরেকটা মজার জিনিস দেখাবো, যে ভারত পাকিস্তান চিরশত্রু, যে ভারত পাকিস্তান চিরশত্রু ছিল, যে পাকিস্তানের সমর্থক আজীবন প্রার্থনা করে এসেছে ভারত হারুক, ভারতের সমর্থকরা আজীবন প্রার্থনা করেছে পাকিস্তান হারুক, সেই অদ্ভুত একটা ঘটনা ঘটেছে এখন এই সিরিজে বাংলাদেশ খেলতে এসে, পাকিস্তানের সমর্থকরা কেন জানি হুট করে প্রার্থনা করতে শুরু করেছিল ভারত জিতুক ভারত জিতুক। ছোট্ট একটা বিরতির পর সেই রহস্য নিয়ে আমরা কথা বলব।
তোমরা শুনছ মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। রাজীব, অনেকক্ষণ ধরে আপনি কোন ধরনের অশ্লীল কথাবার্তা বলছেন না, এবং অশ্লীল কথাবার্তা না বলার কারণে আমাদের শোতে ফোন কলও আসছে না এবং আমরা কথাবার্তার উৎসাহ হারাই ফেলছি এবং আমাদের দেখতে অশ্লীল কথাবার্তা বলেন বস, আপনি আপনার মুখ আবার খুলেন প্লিজ।
আমি আমার জীবনের সবচেয়ে অশ্লীলতম গালি হচ্ছে শালা, এবং ওই শালা গালিটা দিতেও আমার খুবই দ্বিধা এবং সংকোচ হয়।
আচ্ছা তাই না রাজীব?
অবশ্যই, এবং শ্রোতারাই জানে এই ব্যাপারে আপনি খুব ভালো। আচ্ছা ওই কাটার জিনিসটা কি যেটা খুব আলোচনা হচ্ছে?
আমি জানি না,
এটা বলেন না। এই আপনার বিনয় রয়ে
না, আমার বিনয় না, আমি ক্রিকেট খেলা
হ্যাঁ
এই যে সাধারণ মানুষ যেভাবে বোঝে আমিও সাধারণ মানুষের কাতারে আমি ততটুকুই বুঝি। আমাকে তার মানে ক্রিকেট বোদ্ধা হইতে হবে না, যে বোদ্ধাটা আপনি আপনাকে রাজীব বা ইন্ডিয়াকে বাংলাদেশ হারাইছে ব্যাপারে কথা বলেন, আপনি সাথে সাথে চলে গেলেন 1953 সালে ইংল্যান্ডের মাঠে অমুক তমুক, আর অদ্ভুত কথা, আসল পাণ্ডিত্যের লক্ষণ কোনটা জানেন রাজীব? আপনি জানেন কিন্তু বলছেন না, আপনার
সেটা জানেন কাটার ক্রিকেট আপনি বলতেছেন না,
ঠিক আছে? আপনি বলার সময় হিসাব করে যতটুকু জানেন সেটা তো বলতেছেন, যেটা জানেন না সেটা বলতেছেন। হ্যালো, কে বলছিলে?
হ্যালো ভাইয়া, আমি সেজিতি।
সেজিতি, আচ্ছা তুমি কেন প্রতিদিন ফোন দাও বলো তো?
ভাইয়া আমি প্রতিদিন ফোন দিই ভাইয়া, আজকে মানে স্পেশালি ফোন দিয়েছি।
কেন বলো তো সেজিতি?
ভাইয়া স্পেশালি ফোন দিয়েছি কারণ আজকে আপনারা প্রথমে মানে মানে কথা বলতেছিলেন যে প্রেডিকশন।
তোমার কি মনে হয় কালকে কি অবস্থা হবে?
ভাইয়া আমার প্রেডিকশন খুবই খারাপ, আমি যা বলে তার ঠিক উল্টোটাই হয়।
তাহলে বলো কালকে কে জিতবে?
ভাইয়া এটা যদি বলতে হয় তাহলে বলবো যে কালকে ইন্ডিয়া জিতবে।
কালকে ইন্ডিয়া জিতবে। তুমি খেলার সময় কি করো?
আমি খেলার সময় হয় খেলা দেখি না
আমার
জন্য বসে থাকি।
খেলার সময় হয় খেলা দেখো,
তুমি খেলা
দেখে চাও যে বাংলাদেশ জিতুক?
হ্যাঁ।
তুমি কি চাও যে বাংলাদেশ জিতুক?
অবশ্যই ভাইয়া।
তাহলে তুমি তো শুনছো যে এরকম অনেক কুসংস্কার বা সংস্কারের মধ্যে একটা কাজ হচ্ছে যে রবিকে কোনো মেয়ে যদি খেলা চলাকালীন সময় ফোন দেয় তাহলে বাংলাদেশ ভালো করে। তুমি কি এই জন্য আমাকে ফোন দেবে কালকে খেলা চলার সময়?
ভাইয়া অবশ্যই দেবো, যদি বাংলাদেশ জিতে তাহলে অবশ্যই দেবো।
তাহলে আমার নাম্বারটা তুমি এখনই লিখে নাও।
আচ্ছা ঠিক আছে ভাইয়া, বাট আমি যেটা
হ্যাঁ মানে আমি রেডিওতে বলবো না, তাহলে আবার অনেকেই কল দেবে। তাহলে তুমি ফোনটা ঠাস করে কেটে দিও না যদি এমন হয়। আচ্ছা তোমার কথা তো শুনবোই, তোমার কথা শোনার জন্যই তো আমরা ফোনটা নিয়েছি, তাহলে আমাদের কথা শুনে নাও। সেটা হচ্ছে যদি এরকম হয় যে তুমি ফোন দিলা তাতে বাংলাদেশ ভালো করছে, কিন্তু দল এমন একটা ক্রাইসিসে পড়লো, বাংলাদেশ দল এমন একটা বিভৎস ক্রাইসিস, মানে বাংলাদেশ কনফার্ম হারতে যাচ্ছে, সেই সময় তুমি যদি এসে আমার হাতটা ধরো তাহলে বাংলাদেশ জিতে যাবে, তুমি কি ধরতে রাজি?
বাংলাদেশের জন্য সবকিছু করতে রাজি।
আচ্ছা তাহলে সেজুতি ধরো একটু আগে যে ক্রাইসিসের কথা বললাম না, এইবারের ক্রাইসিস তার চেয়ে বড় গভীর ক্রাইসিস। বাংলাদেশ ধরো 8 উইকেটে 2 রান এরকম একটা, তখন যদি বলা হয় রবির হাত ধরানো, রবিকে জড়ায় ধরলে বাংলাদেশ জিতে যাবে, মানে লাস্ট যে দুইটা ব্যাটম্যান আছে তারাই তোমার প্রায় 400-500 রান করে ফেলবে, তখন তুমি সে যদি কি করবে?
ভাইয়া এটা একটা মানে আপনি তো আমাকে দোটানায় ফেলাই দিলেন।
কেন তুমি না একটু আগে বললে বাংলাদেশ দল জেতার জন্য তুমি সবকিছু করতে?
আসল ক্রাইসিসের কথা তো রবি এখন বলেই নাই।
তোমার হাসি এত সুন্দর কেন, এত সুন্দর করে তুমি কিভাবে হাসো?
ক্রাইসিস তো আরো ভয়ঙ্কর হইতে পারে, একটার মধ্যে নাইকট পড়ে গেছে
না, জাস্ট জাস্ট জড়াই ধরে হাত দেওয়া, কি করবা সুজিতি?
ভাইয়া এটা যদি শুধু জয় ধরে অবস্থিত থাকে তাহলে আমি আসি, এরপরে যদি ক্রাইসিস আরো বড় হয় তাহলে আমি আর নাই।
তাই শুনো, যদি এরকম হয় যে 1 রানে 9 উইকেট, 1 রানে 9 উইকেট,
0 রানে 9 উইকেট আরো বাড়াই দেন ক্রাইসিস,
0 রানে না না 1 রান, 1 রান নাহলে তো 0 রানে তো দবস না, 1 রানে 9 উইকেট এবং বাংলাদেশ অল আউট 50 ওভারে 9 উইকেটে 1 রান। এই অবস্থা থেকে বাংলাদেশ
বাংলাদেশকে জিততে হলে ইন্ডিয়াকে 0 রানে অল আউট
করতে হবে।
আচ্ছা
সেই রকম সময়ে তোমাকে মানে জাস্ট তুমি রবি ভুলে যাও, রবি না রাজীব জাহিদ ভুলে যাও, জাস্ট সেই সময় তোমাকে বলা হলো বাংলাদেশকে জেতানোর জন্য সেজুতি রবি তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকবে কিছুক্ষণ।
আচ্ছা,
মানে জিততে মানে ধরো এই জেতাটা কিন্তু সারা পৃথিবীর রেকর্ড ভেঙে ফেলবে, বাংলাদেশ করছে এক রান কিন্তু ইন্ডিয়াকে তারা শূন্য রান অল আউট করে ফেলবে, সেটা তুমি কি করবে? সেজুতির এখন কি করা উচিত তোমরা লিখো, প্রথমে লিখো এবিসি মেন্টোস একটা স্পেস দাও, তারপর লিখো সেজুতির এখন কি করা উচিত, আইটি স্পেস দিয়ে তোমার নামটি লিখো, পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 222 নম্বরে। না না সেজুতি তুমি তো অবশ্যই বলো, আমি জানি এটা একটা বড় ব্যাপার, তোমাকে সিদ্ধান্ত নিতে আমি তোমাকে সময় দিতে চাই সেজুতি, হুট করে চোখের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। আচ্ছা তুমি রাজীবের সাথে একটু কথা বলো।
কি কথা বলবে আমার সাথে?
আচ্ছা তো সেজুতি আমি তুমি একটা সিদ্ধান্ত নিয়ে নাও, মানে
কথা বলার কিছু নাই, আপনার ডিসিশন নেন, এটা আমার সঙ্গে কথা বলার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাংলাদেশ দলের
জয়টা। সেজুতি তুমি এটা কি করবা? তাহলে তুমি রাজি আসো? আচ্ছা ঠিক আছে, এখন ধরো রবি তোমার কাছে মাথা রাখলো এবং বাংলাদেশ শূন্য রানে ইন্ডিয়াকে অল আউট করে দিল, বাংলাদেশ জিতে গেল, এটা ঐতিহাসিক জয়। হ্যাঁ একদম ঐতিহাসিক জয় তোমার, মানে ধরো করছে এক রান, হ্যাঁ শূন্য রানের পুরাটা। আচ্ছা এখন এখন হয় কি যে কোনো মানে তুমি তো তুমি যদি মিথোলজি পড়ে থাকো তাহলে কিন্তু যে কোনো প্রাপ্তির পিছনে একটা দুর্ঘটনার হাত থাকে, রবি তোমার কোলে মাথা রাখছে এতে বাংলাদেশ এক রানে অল আউট হয়েও বাংলাদেশ জিতে গেছে, শুধু রবি তোমার কোলে মাথা রাখ, তুমি এটা অ্যালাউ করেছো হে দেবী এর জন্য এটা সম্ভব হয়েছে। সেই সময় তোমাকে বলা হলো এখন যদি রবি তোমার কোল থেকে মাথা সরায় নেয় তাহলে রবি মারা যাবে, রবি মারা যাবে, তখন তুমি কি করবো?
ভাইয়া ফিউচারে তোমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, তো আমি কাউকে মারতে তো চাবো না, তো ভাইয়া থাকুক মাথাটা থাকুক।
রবি তোমার কোলে আজীবন মাথা রাখলে মা তোমার আর ডাক্তার হওয়া হবে না, ঠিক আছে?
সেজুতি তোমার হাসি সুন্দর এবং তোমার মায়া আমাকে স্পর্শ করলো না, সেজুতি আমি তোমার কোলে মাথা রাখবো না, তুমিও আমার কোলে মাথা রেখো না, তুমি কোনো রাজপুত্রের কোলে মাথা রেখো, কোনো রাজপুত্রের হাত ধরো, আমি তো সামান্য মানুষ, আমি আজ আছি কাল নেই এবং আমার সময় দ্রুত ফুরিয়ে আসছে, গতকালকে ডাক্তার আমাকে বলেছে, যাই হোক কি বলেছে এটা তোমাকে নাই বা বললাম, সে যদি মন খারাপ করবে তুমি বলো, রাজীবের সঙ্গে কথা বলো।
গতকালকে ডাক্তাররা বলেছে যে আপনার অনেক আগেই পাবনা যাওয়া উচিত ছিল, আপনি এখনো ঢাকায় কি করতেছেন?
না সে যদি মানুষের অসুখ বিসুখ নিয়ে রাজীব অনেক ইয়ার কি ফজলম করে, আমি চলে গেলে রাজীবেরই সুবিধা হয়, রাজীব একা একা সব মেয়েদের
সঙ্গে, আমরা পাবনা থেকে আপনাকে নিব ডাইরেক্ট, আমাদের আমাদের
বস আমি পাবনা না, এতে এই যাওয়া না, এটা এটা চিরতরে যাওয়া, এটা চির। সে যদি তুমি কি ডাক্তারই পড়ো?
না ভাইয়া
একটা হয় কি প্রত্যেকটা সরকারের কিছু পরিকল্পনা থাকে, যেমন পাঁচশালা পরিকল্পনা যেটা পাঁচশাল অনুযায়ী হয়, দশশালা পরিকল্পনা যেটা দশ সাল ব্যাপী হয়, থাকে ২৫শালা পরিকল্পনা ২৫ বছর ব্যাপী হয়, তো তোমার ডাক্তার হওয়াটা মোটামুটি দেখা যাচ্ছে ২০শালা পরিকল্পনা, ডাক্তার হওয়া এবং রবির কোলে মাথা রাখা এটা দুইটাই অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। রবি আমাদেরকে একজন
তুমি যা বলছো সিরিয়াসলি বলছো তো আমি কিন্তু কাটছি, এই যাই প্লিজ টিস্যু দাও না আমি শোক করবো না, একটা স্যাড মিউজিক দিতে বলবো, স্যাড মিউজিক ব্যাপারটা কিন্তু হিট করছে প্রবলেমের মধ্যে, কিন্তু খেয়াল করছেন সেজুতি তোমার হাসি এত সুন্দর কেন? সেজুতি কি শিখছো
হাসি কিভাবে সুন্দর করতে?
আমার হাসি তাহলে সুন্দর তাই না সেজুতি?
হাসো না রে,
অসাধারণ অসাধারণ, আহ কি সুন্দর হাসি, একদম মনে হয় যে আমি মাধব কুণ্ডের ছনার পাশে দাঁড়ায় রয়েছি, কানে হেডফোন দিয়ে না মানে হেডফোন ছাড়া।
বাংলা সিনেমায় তোমরা জাম্বু নামের যে অভিনেতার হাসিটা শোনো, সে হাসির আসল কণ্ঠস্বর কার আমাদের আমাদের জানিয়ে টেক্সট করো। রবি আমাদের একজন টেক্সট করছে, সে বলছে যে ভারতীয় দলে আরো একটা রবি আছে, ইনফ্যাক্ট ভারতীয় দলের ভারপ্রাপ্ত কোচের নামই রবি শাস্ত্রী। তো ভয়ঙ্কর ভয়ঙ্কর আপার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং রবি শাস্ত্রী, ভয়ঙ্কর বস মানে।
আর
আমি আপনাকে বলি রাজি,
বলেন
ভারতীয় দলের তো তিনটা রবি আছে, বাংলাদেশ দলের 11টা প্লেয়ার, তাদের স্টাফ, তাদের সবার জার্সিতে লেখা রবি।
ঠিক আছে,
রবি এমন একটা জাদু যে যত বেশি নিতে পারবে বস তার তত।
রবি এমন একটা জাদু যে ভারতেও আছে বাংলাদেশে।
জি না,
এটাও বলেন
জি না, রবি ওইটা বুকের মধ্যে আছে, বাংলাদেশের রবি বাংলাদেশের বুকের মধ্যে। আপনি একটা টিভি অ্যাড দেখছিলেন, অনেকগুলো মেয়ে লাফাতে লাফাতে আমার রবি আমার রবি জান দে, গানটা শুনে নেই বস
না, শুনেই এটাকে আপনি মাঝে মাঝে শুনে খুব ভালো লাগে,
খুব সুন্দর আমার রবি। ঠিক আছে, এটাই একদল মেয়ে আমার রবি আমার রবি আমার রবি, ওই যে টিভিসি শুরু টিভি, একদম শুরু টিভিসি ছিল ওই টেলকর, সিরিয়াসলি শুরু টিভিসি এটা ছিল, অনেকগুলো মেয়ে আমার রবি আমার রবি। আমি আমার যখনই মন খারাপ হয় বস আমি ইউটিউবে গিয়ে ওই বিজ্ঞাপনটা দেখি। আর কি হতে পারে,
হ্যালো সেজুতি, তুমি তুমি একটু আমার রবি আমার রবি দিলেন গে শোনো
আমার রবি। হ্যাঁ বলো তো
ভাইয়া, এই গানটা তো আমি আগে শুনিনি। তুমি না খুবই প্রতিটা বাক্যের শুরুতে তুমি ভাইয়া ভাইয়া বলে একদম ব্যাপারটা একদম মানে কি হয়ে এই আবার ভাইয়া এই আবার
শুধু রবি শুধু রবি শুধু
রবি
শুধু রবি রবি বলবা
শুধু রবি। হ্যাঁ বলো, এবার বলো। আচ্ছা আমি তোমাকে একটু পরে শোনানোর ব্যবস্থা করছি, সে যদি তুমি ভালো থাকো সুস্থ থাকো। আবার ভাইয়া কেন, ওয়াই দিস ইজ ভাইয়া, মানে ভাইয়া বলে কেন
ভাইয়া,
বলো রবি
আমার কথাটা তো একটু বলতে দেন।
হ্যাঁ বলো।
যেহেতু আপনারা এই বিষয়ে কথা বলতেছিলেন যে প্রেডিকশন, হ্যাঁ আমার প্রেডিকশন খুবই খারাপ, হ্যাঁ কিন্তু বাট আমার এক বিএফ আছে তার প্রেডিকশন খুবই ভালো।
তোমার এক কি আছে?
বিএফ।
বিএফ কি?
বিএফ বিএফ বুঝে না ভাইয়া?
না বুঝি না, বিএফ তো অনেক কিছু হয় তাই না?
হ্যাঁ ভাইয়া বিএফ অনেক কিছু হয় বাট কচুয়ালি তো মিনিংটা নাই। তোমার বিএফ মানে হলো বেস্ট ফ্রেন্ড?
বেস্ট ফ্রেন্ড।
ও রাজীব সোজা খারাই গেছে, ও ভাবছে বিএফ মানে হচ্ছে বয়ফ্রেন্ড। রাজীব
বিএফ মানে আরো অনেক কিছু।
না না না, আপনি যে বয়ফ্রেন্ড ভাবে সোজা খারাই গেছে না বস
আপনারও
চার পাঁচটা করে গার্লফ্রেন্ড আছে,
আমার পরিচিত মেয়েরা
সেজুতির মতো,
আমার পরিচিত মেয়েরা
জেনে ভুবনে যে দেবীরা আছে। ঠিক আছে,
আমার পরিচিত মেয়েরা জেনে রাখো, আশীর্বেন্দ্র রবি দাবি করতেছে তোমাদের চার পাঁচটা বয়ফ্রেন্ড আছে, আমার পরিচিত এর মধ্যে নিশ্চয়ই তুমিও আছো, তুমিও আছো, তুমিও আছো, এবং রবির দাবি তোমাদের চার পাঁচটা করে বয়ফ্রেন্ড, মানে পয়েন্ট টু বি নোটেড মি লর্ড। হ্যাঁ হ্যাঁ বলো কি আমার রবি আমার রবি
ফাজিলের ফাজিল। হ্যাঁ বলো সে যদি
আমার পরিচিত সব মেয়ের চার পাঁচটা করে বয়ফ্রেন্ড। ঠিক আছে আপনি কথা বলছেন, আমাকে একজনকে ফোনে নিতে পারি, আমার পরিচিত এবং রবিরও পরিচিত মানে কমন পরিচিত। হ্যাঁ হ্যাঁ বল বল।
তো ভাইয়া এখন আমার ওই ফ্রেন্ডটা নাম তন্নি, সে অনেক ভালো মানে পেশন ক্ষমতা তার অনেক ভালো।
আচ্ছা
হ্যাঁ, সে যা বলে তাই হয়।
আচ্ছা
হ্যাঁ, যা বলে তাই হয়।
তাকে প্রেডিক্ট করতে বলতে রবির বিয়ে কবে হবে?
অলরেডি তো হয়ে গেছে ভাইয়া,
মানুষ একটাই বিয়ে করে এরকম স্থির সিদ্ধান্ত আসতেছে, মানুষ তো আরো একাধিক বিয়ে করতে হয়। রবির আরেকটা বিয়ে কবে হবে তাকে একটু প্রেডিক্ট করতে বলো
ভাইয়া, সেটা আমি।
আচ্ছা আচ্ছা, আমাদের সময় নেই, ও গল্পটা শেষ করো। খা তারপর তোমার কি হয়েছে
ভাইয়া? তো এখন ও এতটাই ডেঞ্জারাস ভাবে প্রেডিকশন করে যে দেখা গেল ও আমার সম্পর্কে খুব খাবার দিন প্রেডিকশন করে, সত্যি সত্যি আমার ওরকম হয়, যার কারণে আমরা সবসময় ওকে মানে কোনো কিছু করার আগেই মানা করি। তো সে আজকে আই থিঙ্ক মানে শুনতেছে না, তাই আমি বলতেছি। হ্যাঁ ভাইয়া, ও যেমন প্রেডিকশন ভালো, ও মেয়েটা খুবই জেদি খুবই রাগি, তুমি শুনতেছ না? হ্যাঁ, তো যাই হোক, ও প্রেডিকশন করছে যে তাকে বাংলাদেশ কি বলে বাংলা অস করে ফেলবে।
আচ্ছা আচ্ছা, আমরা আশা করি তার প্রেডিকশন সত্যি হোক। আর তুমি কোন স্কুলে পড়ো, স্কুলের নামটা বলো
ভাইয়া? আমি চট্টগ্রাম বিএম স্কুলে পড়ি।
চট্টগ্রাম বিএম স্কুল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিল সেজুতি সেজুতি তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার সঙ্গে আবারও পরে কথা হবে। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো রাজীবদের হাত থেকে, রাজীবদের রুখে দাঁড়াও। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো।
তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান এবং আমাদের সঙ্গে রয়েছেন আসিফ এন্তাজ রবি। অনেকের মনেই প্রশ্ন, যে লোকটার নাম হচ্ছে ক্যাপ্টেন কুল, যে ভয়ঙ্কর রকমের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মাথা ঠান্ডা রাখতে পারে, জন্য যার নাম ক্যাপ্টেন কুল হয়েছে, সেই মহেন্দ্র সিং ধোনি হঠাৎ করে কেন গুতো মেরে বসলেন? তো এটা নিয়ে আমিও অনেক ভেবেছি যে মহেন্দ্র সিং ধোনি কেন গুতো মেরে বসলেন, এবং আমি ভাবতে ভাবতে গিয়ে হঠাৎ করে উত্তর পেয়ে গেছি, কারণ মহেন্দ্র সিং ধোনির নামের মধ্যেই সিং ব্যাপারটা আছে। হ্যাঁ, তোমরা যদি খুব খেয়াল করে দেখো যে মহেন্দ্র সিং ধোনি, হ্যাঁ, যার সিং থাকবে সে তো গুতো মারবেই। কিন্তু বাংলায় একটা গান আছে, সিং থাকলেই সিংহ হওয়া যায় না, যার সিং আছে সেই যে সিংহ তা কিন্তু নয়। মুস্তাফিজের সিং নেই, কিন্তু মুস্তাফিজ সিংহ বলাটা কি একটা বাক্যে সিংহ বলাটা মানে একটু মানে ব্যাকরণগত দিক দিয়ে ভুল হবে। তারপর মুস্তাফিজ আমাদের জন্য বিরাট বড় একজন সিংহ। আমরা এখন সেই গানটা শুনে আসব, সিং থাকলেই সিংহ হওয়া যায় না।
সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে ছাকা ভাবা ছাকা হাম্বা হাম্বা ঠিক 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 ঠিক, দাও ভাই নাকে এক টিপ নসি, দাও তারপরে এক মগ লসি, লাগে জুড়ি জুড়ি সুচুড়ি হ্যাচ্ছো হ্যাচ্ছো ঠিক 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 ঠিক, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে ছাকা ভাবা ছাকা হাম্বা হাম্বা ঠিক 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 ঠিক। জামতলা আমতলা নিমতলা পথে পাবে, নয় নয় এত ঠাট্টা, খাও পেট ভরে গাট্টা, কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে, কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে, টক 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 চরে টক্কা, আর কত দূরে বোগদাদ মক্কা, গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা ঠিক 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 ঠিক, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা ঠিক 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 ঠিক। জুড়ি জুড়ি ভুরি ভুরি বড় বড় কথা বলে, তাগড়াই ভেটে বড়দা, খায় পান সাথে জর্দা, ফুলবাজি ডিগবাজি রববাজি শুধু চলে, ফুলবাজি ডিগবাজি রববাজি শুধু চলে, এ বাড়ির খেদি চায় ভুরু ফুচকে, ও বাড়ির খেদা হাসে মুখ মুচকে, গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা ঠিক ঠিক ঠিক, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা ঠিক ঠিক ঠিক, হাম্বা হাম্বা ঠিক ঠিক ঠিক, হাম্বা হাম্বা ঠিক 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 ঠিক। হুব্বাই জিব্বাই হুবাহুবা লুব্বাই, রেগে টিকা বিবি টিকা ইঙ্গা মিঙ্গা টিকা ধুম,
কিশোর কুমার বহু আগে ভারতীয় দলের উদ্দেশ্যে এই গান লিখে গেছেন, এবং যেখানে তিনি সিং থাকলেই সিংহ হওয়া যায় না, এবং ভারতীয় দল যে একটা অশ্বডিম্ব ব্যাপারটা আছে, এবং তিনি শেষে হাম্বা হাম্বা বলে বুঝিয়ে দিয়েছেন যে ভারতীয় দল আসলে একটা হচ্ছে।
আমার একটা একটা ব্যাপার মনে হয় সেটা হচ্ছে রাজীব, মানে আমি যদিও কোন জাতির প্রতি বিদ্বেষমূলক কোন,
না আমরা কোন জাতির প্রতি না, একটা দলকে।
আমি 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 জাস্ট আমার কয়েকটা অভিজ্ঞতার কথা বলি। একটা হচ্ছে যে আমি তো ক্রিকেট খেলা ওইভাবে ফলো করি না, কিন্তু এখন যেমন বাংলাদেশ জিতবে এটা আমরা ধরেই নেই যে বাংলাদেশ জিতবে, জেতার জন্য মাঠে নামে, মাথা উঁচু করে মাঠে নামে। তো এই অবস্থা তো খুব বেশি দিনের কথা না, একটা সময় ছিল বাংলাদেশ জেতাটাই বিশাল ব্যাপার ছিল, সেটা জিম্বাবুয়ের সাথেই হোক কিংবা আয়ারল্যান্ডের সাথেই হোক। তো সেই সময়ে একবার খেলা শিডিউল পড়েছে বাংলাদেশ ভারত, তখন আমি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি বাই রোডে, এবং আমি একা না, আমার সাথে প্রায় 35-40 জনের একটা দল আছে। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা যাব বোম্বে, বোম্বেতে আমাদের একটা কনফারেন্স আছে। বর্ডারে প্রথমেই ঝগড়া লাগলো। আচ্ছা, বর্ডারে ঝগড়া লাগার পর ওই গল্পটা বলছিলাম একদিন, তারপর আমরা জিপে করে পেট্রাপোল থেকে ইয়েতে যাচ্ছি, কলকাতা যাচ্ছি। তখন ড্রাইভার কথায় কথায় তুললো যে বাংলাদেশ ভারতের ম্যাচ, তো অবশ্যই বলছে দাদা তোমাদের না, তোমাদের সাথে তো মুখে পারা যাবে না, তোমাদের সাথে কাজে দেখিয়ে দিতে হবে, একদম ধরিয়ে দেব, তোমাদের কিন্তু খবর আছে। খুব স্বাভাবিক, কারণে গাড়ি ভর্তি মানে জিপ ভর্তি বাংলাদেশ ছিল, তারা তীব্র প্রতিবাদ করলো। আমরা কলকাতা নেমে দেখলাম ভয়াবহ অবস্থা, মানে আমরা পার্ক স্ট্রিটের একটা হোটেলে উঠছি, ওইটা হচ্ছে মানে বাঙালি অধ্যুষিত পাড়া, মানে বাংলাদেশ থেকে যত টুরিস্ট যায় সব গিয়ে ওই পার্ক স্ট্রিটে উঠে, ওই ওই রোডটাতে উঠে, ওইখানেই সমস্ত হোটেল। যে রাস্তায় শরবত বিক্রি করছে সে থেকে শুরু করে হোটেলের বেয়ারা পর্যন্ত বাংলাদেশ স্টেশনের কথা বলছে, হ্যাঁ হবে হবে, এবার হবে, বাংলাদেশ তো বোঝেনি কার সঙ্গে খেলতে এসেছে, এবার না ধরিয়ে দেব। এই করতে করতে আমরা রাস্তাঘাটে দু একটা জায়গায় ঝগড়াঝাটি করলাম, তারপর তো আমরা ফাইনালি বোম্বে পৌঁছালাম। বোম্বে পৌঁছালাম, আমি মানে এটা একদম সত্যি ঘটনা বলছি, মানুষ কিরকম হয় দেখেন। বোম্বে আমাদের কনফারেন্স চলতেছে, একই সাথে খেলাও শুরু হয়েছে। কনফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ কনফারেন্স, স্টেজ থেকে খুব গুরুত্বপূর্ণ কথা বলা
হচ্ছে,
এবং ওইখানে প্রায় 70টা দেশ থেকে লোকজন আসছিল বোম্বের মতো জায়গায়।
জাতিসংঘের কোনো ইয়ে ছিল
না? না না না, ওইটা আপনার একটা আমাদের একটা মুভমেন্ট ছিল, হিউম্যানিস্ট মুভমেন্ট, ওটার 40-50টা দেশে ওটার অপারেশন ছিল। তো তারপরে 70টা দেশের প্রতিনিধি ওখানে আসছিল, ম্যাক্সিমাম ইউরোপিয়ান। তো ওরা খুব
মানে ইন্টারাপ্ট করি, ওই কনফারেন্সে যোগ দিয়ে কৈলাস সত্যার্থী নোবেল পেয়ে গেল রবি ভাই, আজকে সেই কৈলাস সত্যার্থী কোথায় চলে গেল নোবেল পেয়ে?
আর আমি 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 কটবেল নিয়ে কেন বসে রয়েছি, আচ্ছা সেই গল্প পরে বলবো। ওরা খুবই হতবম্ব হয়ে দেখলো যে ওরা ভাবছে এত গুরুত্বপূর্ণ একটা কনফারেন্সে স্টেজ যেদিকে তার ঠিক উল্টা দিকে বোম্বেতে যেতে হচ্ছে একটা টেলিভিশন সেট, একদম কনফারেন্স রুমে ছেড়ে দেওয়া হলো, বড় একটা অডিটোরিয়ামে ছেড়ে দেওয়া হলো। ওরা খুবই বিরক্ত ছিল ইউরোপিয়ানরা, কারণ ওদের ওদের কাছে ক্রিকেটের তত মূল্য নাই, কিন্তু ওরা খুব বিরক্ত হলো যে কি ব্যাপার তোমরা। আয়োজকরা বললো, আয়োজক দেশ যেহেতু ইন্ডিয়া, তারা বললো না এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কনফারেন্স করো কিন্তু এক কোনায়, অডিটোরিয়ামের এক কোনায়
খেলাটা দেখতে,
খেলাটা চলবে, কনফারেন্স হবে 3 দিন ব্যাপী। এই স্টেজে ওটা লোকজন ভাষণ দিচ্ছে, ভাষণ ইউরোপিয়ানরা দিচ্ছে, ইউরোপিয়ানরা ভাষণ শুনছে, আর বাংলাদেশ আর ইন্ডিয়ার যারা আছে তারা কিন্তু পুরো সিট উল্টা দিকে ঘুরে খেলা দেখতেছে। একটা পর্যায়ে তো খেলার রং বদলে যেতে থাকলো, দারুণভাবে বদলে যেতে থাকলো, বাংলাদেশ ডমিনেট করা শুরু করলো। তখন তারা একটা অদ্ভুত কাণ্ড করলো, তারা টিভিটা
বন্ধ করে দিল,
বন্ধ করে না, টিভিটা অফ করে অন্য একটা ঘরে নিয়ে গেল,
মানে ম্যাচের ভাগ্য যেন
ভাগ্য যখন বাংলাদেশের দিকে চলে যাচ্ছে অন্য একটা রুমে নিয়ে গেল। আমরা খবর বাংলাদেশ থেকে কতজন ছিলাম সব মিলায়, 40-50, আমরা হাউকাউ শুরু করলাম, আমাদেরকে হ্যাভি ঝাড়ি দেওয়া হলো যে কনফারেন্স করতে আসো, তোমার খেলা দেখতে আসো নাই,
কনফারেন্স করো,
কনফারেন্স করো, ঠিক আছে বলে একটা অন্য রুমে নেই, অন্য রুমে ইন্ডিয়ানরা বসে দেখতেছে, আমরা জানালে দেখে খেলাচ্ছে, আমরা জানালে উঁচুকি মেরে দেখার চেষ্টা করতেছে। আমাদের সাথে একটা ছেলে ছিল, তার নামও রাজীব। এক পর্যায়ে যখন খেলা বাংলাদেশের থেকে খুব বেশি ঝুঁকে গেল তখন ওরা টিভি অফ করে দিল। রাজীব তখন ওই একটা যে মোবাইল ফোনের সাথে যে আগে যে হ্যান্ড ফ্রিটা পাওয়া যেত ওই হ্যান্ড ফ্রিটা নিয়ে গেছিল, এবং ওইখান থেকে কিভাবে যেন ওই করে দিল বাংলাদেশের কমেন্ট্রি সে শোনা শুরু করলো ওই বোম্বের FM রেডিও থেকে। স্টেজে একজন বক্তৃতা দিচ্ছে, খুব সিরিয়াস বক্তৃতা, সারা বিশ্বের মানবাধিকার পরিস্থিতি খারাপ, মানুষজন কষ্ট পাচ্ছে, এরকম সিরিয়াস পিনপতন নিস্তব্ধতার মধ্যে একজন ইউরোপিয়ান বক্তা ভাঙা ভাঙা ইংলিশে বক্তৃতা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে বিকট শব্দে অডিটোরিয়ামের মধ্যে রাজীব চিৎকার দিয়ে উঠল, ছক্কা! পুরো অডিটোরিয়াম হা করে রাজীবের দিকে তাকিয়ে দিচ্ছে, কেউ বুঝতে পারতেছে না কি হয়েছে, শুধু আমরা বুঝতে পারতেছি যে বাংলাদেশ একটা ছক্কা মারছে। আমরা চারিদিক থেকে অডিটোরিয়ামে যে রাজীবকে গিয়ে জড়াই ধরলাম, এবং হেডফোনের সমস্যা হচ্ছে দুইটা মাত্রই থাকে, শোনার জায়গা থাকে, ওইটা নিয়ে কারাকারি আমাদের 40-50 জনের মধ্যে। একটা হচ্ছে আমাদের সবাইকে কিন্তু অডিটোরিয়াম থেকে মোরলেস বেরি করে দেওয়া হলো, কনফারেন্সে একটা পার্ট চুকে গেছে, আমরা চলে গেলাম ইয়েতে, বাইরে আসলাম। বাইরে আসার পর রাজীবের উত্তেজনা দেখে সে মানে তাকে ঘিরে একটা বিশাল চক্র, বাংলাদেশে সবাই রাজীবকে ঘিরে রয়েছে, কারণ রাজীবের কাছে এফএম রেডিওটা আছে, রাজীব ধারাভাষ্য শুনছে এবং ওটা সে বলছে, এবং বলার দিকে তার মনোযোগ কম, তার উচ্ছ্বাসের দিকে মনোযোগ, ছক্কা দিছে এই এরকম করতেছে, আমরা ওর চিৎকার শুনে বলতেছে বাংলাদেশ ভালো খেলতেছে। তারপর আমরা ইউরোপিয়ানরা কয়েকজন মিলে ঠিক করলাম যে ওরা একটু বাইরে যাবে, বাটা ওরা আর কি একটা রেস্টুরেন্টে যাবে, স্থানীয় রেস্টুরেন্টে। তা আমার তো স্থানীয় রেস্টুরেন্ট পাইলে আমি যাই, আমি ওদের সাথে গেলাম, গিয়ে দেখলাম বস বোম্বের একটা রেস্টুরেন্টে হাজার হাজার লোকজন বসে একসঙ্গে বিয়ার খাচ্ছে, এক কোনায় টিভি এবং অন্তিম মুহূর্ত চলতেছে, ইন্ডিয়া হেরে যাচ্ছে, মুমূর্ষু দশা। আমার দৃশ্যটা খেয়াল আছে, একটা লোক সে বিয়ার খেতে খেতে সে অ্যাস্টেটা টিভি সেটের দিকে ছুড়ে মারল, এবং আমার চোখের সামনে প্রথম আমি একটা টিভি সেট ভাঙতে দেখলাম, মানে এত খেপে গেছে যে বাংলাদেশ ইন্ডিয়ার ইন্ডিয়া কেন বাংলাদেশের কাছে হেরে যাচ্ছে। আমি আরেকটা টেবিলে বসে, আমার সাথে বাকিগুলা কেউ ফ্রান্সের, কেউ ইটালির, কেউ আপনার গ্রিসের, ওরা আমার হাত ধরে বললো রবি তুমি কিন্তু ভুলেও বললো না তুমি বাংলাদেশের, মানে এখানে সবাই খুবই উত্তেজিত হাইপার অবস্থায় আছে, যদি শুনে তুমি বাংলাদেশের টিভি ভেঙে ফেললো, তুমি যদি শুনে তুমি বাংলাদেশের তাহলে কিন্তু তোমাকে এখানে মেরে ফেলবো। আমি আরেকটা টিভিতে, মানে এটা খুব আমার জীবনের অন্যতম আনন্দের অভিজ্ঞতা যে আমি অন্য একটা টিভিতে, আর এক কর্নারে একটা টিভি চলতেছে, ওইখানে বসে আমি বাংলাদেশে জিতে যাওয়া দেখছি, কি যে আনন্দ দিয়ে দেখছি, তো মুখের মধ্যে কোনো যে ভুল গ্যালারিতে ঢুকে পড়লে যা হয়, মুখের মধ্যে আমার কোনো এক্সপ্রেশন নাই, জাস্ট আমি আনন্দ দিয়েছি। এটা যে মানে আমি জীবনে অনেকবার রেস্টুরেন্টে গিয়েছি, কিন্তু এই রেস্টুরেন্টের মতো, এই নাইট লাইফের মতো আমি আর পরে তো জিতল, জেতার পর আমরা আবার ট্রেনে করে বোম্বে থেকে কলকাতায় আসলাম, এবং ট্রেনে তো ধরেন ট্রেনে কত দুই তিন দিনের ট্রেন জার্নি হয়, টানা ট্রেনটা দুই তিন দিন চলে, তখন কি হয় একটা কম্পার্টমেন্টের লোকজন পরিবারের মতো হয়ে যায়, ওরা জেনে গেল আমরা বাংলাদেশে, প্রচুর ঠাট্টা মশকরা হইল যে হ্যাঁ বাংলাদেশ, হ্যাঁ এটা অ্যাক্সিডেন্ট হয়েছে অমুক তমুক। তো হয় কি এদের মধ্যে একটা দাদাগিরির ব্যাপার আছে, আমরা যখন কলকাতা থেকে ট্রেনে উঠি বোম্বে যাওয়ার জন্য, আমাদের ভুলবশত একটা টিকিট আমরা কম কাটছিলাম, একটা টিকিট কম কাটলে কি করার, একটা কম বলে টিটি এসে আমাদেরকে ফাইন করবে, একটা নতুন টিকিট দেবে। কলকাতা দাদা আমাদের কিভাবে ভয় দেখানো শুরু করলো, এই করেছো কি, মেরেছো, তোমাদের ঘাট ধাক্কা দিয়ে সবাইকে নামিয়ে দেবে, তোমার চেন টানো, তোমরা অমুক করো, আচ্ছা তোমাদের কারো কাছে কি বা ইন্ডিয়ান রেলওয়ের কোনো বই আছে, সেখানে তো লেখা থাকা উচিত যে ৩৫টা টিকিট কেটে ৩৬ জন উঠলে কি করা উচিত, মানে এমন ভয় দেখানো শুরু করলো। সমান টিটি আসলো, টিটিকে বললাম যে আমাদের এতগুলো ছেলে আমরা টিকিট একটা ভুল মানে ভুল করে একটা টিকিট কম করছি, তুমি ওই টিকিটটাই কেন, ৫৫০ রুপি ছিল, ওটা তোমাকে ১১০০ রুপি দিয়ে কিনতে হবে, সিম্পল সমাধান, সিম্পল। কিন্তু যে দাদাগিরি যে ব্যাপারটা, আজকে বাংলাদেশ ভারত নিয়ে এত বেশি উত্তেজনা ছড়াতো না, উত্তেজনা তো শুরু হয়েছে সেই কোয়ার্টার ফাইনাল থেকে, একটা নো বলকে কেন্দ্র করে, যেটা নো বল ছিল না সেটাকে নো বল দিয়ে বাংলাদেশকে বঞ্চিত করা হলো, এবং তারপর তারপরে ঝামেলাটা কি হলো, তারপর হচ্ছে নানান জায়গায় লেখা টাকা শুরু হলো যে না বাংলাদেশ কেন এত হইচই করছে, বাংলাদেশ এমন ভাব দেখাচ্ছে, তারা ইন্ডিয়ার সাথে জিততেও জিতলেও জিততে পারত, এত তো সহজ ছিল না, ইন্ডিয়া এখানে ফেভারিট ছিল, অমুক ছিল তমুক ছিল, তারপর মক্কা মক্কা গান সবকিছু মিলে। আমার খেয়াল আছে আমরা যখন টাইগার শরীফকে নিয়ে শো করি তখন আমরা এই কথা বলছিলাম যে ইন্ডিয়া বাংলাদেশে আসতেছে। আমার খেয়াল আছে বাংলাদেশ যখন যেদিন হারে সেদিনও আমি টিভিতে একটা শো করেছিলাম, এবং ওইখানে আমার গেস্ট ছিল খুব সম্ভবত রনি, রনি বলছিল যে এই ইন্ডিয়ার টিমই বাংলাদেশে আসবে, তখন যেন আমরা জবাবটা দিতে পারি, এবং আমরা জবাবটা খুব ভালোভাবেই দিয়েছি। এবং তারপর আমার শ্রোতাদেরকে আমি অনুরোধ করবো যে খেলার জবাব কিন্তু খেলার মাঠেই দিতে হবে, খেলার মাঠের বাইরে ইন্ডিয়ান কোন সমর্থককে পিছন থেকে শীষ দেয়া, তাকে বেঞ্চি কাটা বা তাকে লাঞ্ছনা করার চেষ্টা করা, এইটা কিন্তু আমাদের বৈশিষ্ট্য না, মানে আমরা যারা বাংলাদেশের লোকজন আছি আমাদের বৈশিষ্ট্য না, এই উগ্রতা এটা অন্য কোন রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে। তো বাংলাদেশ সবসময় বিখ্যাত অতিথি পরায়ণতার জন্য। আমাদের বাসায় গেস্ট আসলে আমরা কি করি, আমাদের বাসায় গেস্ট আসলে আমাদের সবচেয়ে ভালো রুমটা আমরা গেস্টকে ছেড়ে দেই, আমি পৃথিবীর অনেক দেশে
রাখা তোয়ালেটা সেদিন বের করা হয়, ভালো
সবচেয়ে ভালো
প্লেটটা বের করা
বের করে আমরা অতিথিকে দিই, এবং আমি পৃথিবীর অনেক দেশে অতিথি হয়ে গেছি, অনেকের বাসায় উঠছি, সেখানে গেস্ট রুম থাকলে গেস্ট রুম, গেস্ট রুম না থাকলে লিভিং রুম কোথাও না কোথাও, মানে সবচেয়ে ভালো রুমটা কিন্তু গেস্টের জন্য, যত আমি আমি যাদের কাছে গেছি তাদের মাথার মনি আমি ছিলাম, সহজে ছাড়ে না মানুষ, ঠিক আছে? কিন্তু বাংলাদেশের বৈশিষ্ট্যটাই অন্যরকম। সবচেয়ে ভালো খাবার তো আমরা আমাদের অতিথিকে দেখি,
ভার্জিনিয়া আপনি একদম বারান্দায় শীতের মধ্যে
ঘুমাইছি একদম,
খুবই ঠান্ডায়, হু ঠান্ডায়,
হ্যাঁ মানে খুবই প্রাকৃতিক মানে। তারপরেও যাই হোক ওই নিয়ে কথা আর না, তারপরে যার যে কিন্তু তার রুমে আমাকে জায়গা দেয় নাই, মানে খুবই প্রাকৃতিক। যাই হোক, যেটা হয়েছে যে আমাদের বৈশিষ্ট্য অন্যরকম। আমাদের দেশে যারা খেলা দেখতে আসছেন, ঠিক আছে, অন্য দেশের নাগরিকরা, আমরা যেন কালকে খেলা ফলাফল যাই হোক আমরা যেন তাদের প্রতি সম্মান দেখাই, তাদেরকে বিরক্ত যাতে না করি। কারণ মনে রাখবা, বাংলাদেশ ইতিহাসের খাতায় নাম লিখিয়ে ফেলছে, বাংলাদেশ একটা বড় মানে এইটা ছোটখাটো অর্জন না। যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান খেলবে এটা কনফার্ম ছিল, এবং কেউ স্বপ্নেও ভাবে নাই যে পাকিস্তানকে খালি বাংলাদেশকে খালি ইন্ডিয়াকে হারাইছে না, পাকিস্তানকে হারাই দিচ্ছে। এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে, এর আগে তো মানে আমরা চিন্তা করতেছিলাম কি, আমরা চিন্তা করতেছিলাম যে এই যে সামনে যে ওয়ার্ল্ড কাপ হবে ওইখানে বাংলাদেশকে কোয়ালিফাইং ম্যাচ জিতে জিতে হয়তো এগিয়ে হবে। এখন পরিস্থিতি পুরো বদলে যাচ্ছে। কালকে কোন নিউজে যেন আমি পড়লাম যে বাংলাদেশ এখন ওয়ার্ল্ডের দুই নম্বর দল, একটা হিসাবে দেখা যাচ্ছে বাংলাদেশ এখন ওয়ার্ল্ডের দুই নম্বর,
প্রথম আলো অনলাইনে পড়ছে,
ঠিক আছে? আপনি নিউজটা করছিলেন,
আমি করিনি, আইডিয়া আমার,
আচ্ছা আইডিয়া আপনার। বাংলাদেশ এখন পৃথিবীর দুই নম্বর দল
জয়ের
রেশিওর দিক থেকে, কাজে আমাদের কিন্তু আমাদের প্লেয়াররা কিন্তু একদম খুব এলিট আচরণ করছে খেলার মাঠে। হ্যাঁ, তারা ধাক্কার পাল্টা জবাবে তারা উইকেট ফেলছে। টিম যেহেতু আপগ্রেড করছে, আমাদের দর্শক হিসেবে আমাদের অনেক বেশি আপগ্রেড হওয়া উচিত, আমাদের এমন কিছু করা উচিত না খেলায় জিতে গেলে যেটাকে সাশ্রামি বলা যায়। আমরা আনন্দ করতে গিয়ে যেন কোনো মেয়েকে লাঞ্ছিত না করি, আমরা আনন্দ করতে গিয়ে কোনো বিদেশি নাগরিককে যেন আমরা লাঞ্ছিত না করি, কোনো ধরনের স্লেজিং যাতে না করি। কারণ এই সামান্য খুঁত নিয়ে কিন্তু আমাদের মানে যে যত বড় অর্জন তত বড় অর্জন খুব সামান্য একটা কারণে অর্জনটা নষ্ট হয়ে যেতে পারে। এই সুযোগ কারো হাতে তুলে দেয়া ঠিক হবে না।
আমি একটু দুইটা জিনিস অ্যাড করে রবি আপনার সঙ্গে, আপনি যে আপনার অভিজ্ঞতার কথা বললেন মুম্বাইয়ের সেই রেস্টুরেন্টে, আপনি একদম সত্যিকার অর্থে আপনি একদম সত্যিকার অর্থে ভারতীয় ক্রিকেট সমর্থকদের আসল চেহারাটা আপনি দেখে এসেছেন।
কল্পনার বাইরে খেলা চলতেছে, চুড়ে মেরে টিভি একদম বাস্ট করে ফেলল।
এবং আপনি একটা কথা ভালো বলেছেন যে একটা বাংলাদেশ ছিল এশিয়ার সবচেয়ে দুর্বল শক্তির দেশ, খুব স্বাভাবিকভাবে বাংলাদেশকে নিয়ে ভারত পাকিস্তান এবং ক্ষেত্র বিশেষে শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়ে কম বিদ্রুপ করেনি। ভারত যেমন করেছে, পাকিস্তান যেমন করেছে, শ্রীলঙ্কাও করেছে। খুব এটা খুবই হয়, এটা সুপিরিয়র ইনফেরিয়র কমপ্লেক্স থেকে এই জিনিসগুলো আসে। ইন্ডিয়ায় একটা জোক ছিল এরকম যে আজকে কার কার ম্যাচ, একজন বলতেছে কে কে খেলতেছে, বলতেছে আজকে জিম্বাবুয়ে আর বাংলাদেশ খেলতেছে। তো পাশ থেকে একজন উত্তর দিতেছে ও জিম্বাবুয়ে বাংলাদেশ খেলতেছে, তাহলে তো দুই দলই আজকে হারবে। এই টাইপের কৌতুক করা হতো বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে। এবং ভারতীয় সমর্থকরা ক্রিকেট উন্মাদ, আমি যেটা বলি ভারতীয় সমর্থকরা ভয়ঙ্কর রকমের ক্রিকেট উন্মাদ। রবি ভাই যে দেখে এসেছে অ্যাস্ট্রেস ছুড়ে মারা, এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা ভারতের ক্রিকেটে ঘটেছে,
এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এবং এটা ইউরোপিয়ানরা দেখে খুবই অবাক হয়েছে, তারা বলছে যে ইউরোপিয়ানরা তো খুব ইংলিশ প্রিমিয়ার লিগের সাথে পরিচিত এবং সেইখানেও হুলিগান আছে। এবং আপনার ওরা বলছে যে এটা সবকিছুকে সারাই গেছে। কি কি ঘটনা ঘটছে আজকে, ধোনি যেটা তাদের সবচেয়ে বড় ইন্ডিয়ার সবচেয়ে বড় সেলিব্রিটি, এটা অসম্ভব মোটেও না যে কালকে যদি ধোনির বাসায় এই সমর্থকরা আগুন লাগায়।
আগুন লাগানোর ঘটনা ঘটছে রবি, 2007 বিশ্বকাপে যখন বাংলাদেশের কাছে ইন্ডিয়া হারলো এবং বাংলাদেশের কাছে ইন্ডিয়া হারার পর অলমোস্ট নিশ্চিত হয়ে গেছে যে ইন্ডিয়া গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাবে, এবং তারপর ভারতীয় সমর্থকরা কয়েকজনের বাসায় ঢিল মেরেছে, কয়েকজনের বাসায় ভাঙচুর করেছে, ক্রিকেটারদের বাসায় ভয়ঙ্কর রকমের, ভারতীয় সমর্থকরা তাদের ক্রিকেটারদেরকে যেভাবে মাথায় তুলে নেয় একই সঙ্গে ছুড়ে ফেলতো, তাদের সময় লাগে না।
কলকাতার ইডেন গার্ডেনে গ্যালারি থেকে মিসাইল মারা হয়েছিল।
1996 বিশ্বকাপে একটা ম্যাচ হতেই পারেনি, শ্রীলঙ্কা ইন্ডিয়া ম্যাচ হতেই পারেনি ভারতীয় সমর্থকদের এই তাণ্ডবের কারণে। আনন্দবাজার 2007 বিশ্বকাপে যখন এই ঘটনা ঘটল, আনন্দবাজার একটা অসাধারণ লেখা লিখেছিল, তার শিরোনামটা আমি শুধু বলতে চাই, ফুল দিও না ঢিলো ছুঁড়ো না। সেখানে লেখা ছিল তোমরা ক্রিকেটারদেরকে তোমাদের ফুল দেওয়ার দরকার নাই, কিন্তু দোহায় ক্রিকেটারদের বাসায় তোমরা ঢিলো ছুঁড়ো না। আপনি খুব ভালো কথা বলেছেন যে বাংলাদেশের ক্রিকেট অনেক ম্যাচিওর হয়েছে, অনেক ম্যাচ অনেক দূর আগায় গেছে বাংলাদেশের ক্রিকেট। সিরিয়াসলি বাংলাদেশের আনবিলিভেবল, বাংলাদেশ সত্যিকার অর্থে এই বছরের জয়ের রেশিওর দিক দিয়ে বাংলাদেশের উপরে আছে শুধুমাত্র অস্ট্রেলিয়া। জয় পরাজয়ের হারের দিক দিয়ে বাংলাদেশ এত কনসিস্টেন্ট, তো আমাদের সমর্থকদেরও সময় এসেছে ম্যাচিওর হওয়ার। কিন্তু আমি বলতে চাই আমাদের সমর্থকরা কিন্তু বেশিরভাগই ম্যাচিওর। আমরা যখন ভারত পাকিস্তান ভারত যখন আসে তখন আমরা, আমি তো স্পোর্টস নিয়ে কাজ করি, আমরা মোটামুটি এটা ভাইব টের পাচ্ছিলাম যে এটা খুব নেতিবাচক দিক দিয়ে যেতে পারে বা কেউ কেউ এটার সুযোগ নিতে পারে, একটা মানে উত্তপ্ত পরিস্থিতি। তখন আমরা চেষ্টা করেছি পরিস্থিতিটাকে শান্ত করার জন্য। যেমন আমরা মাশরাফিকে নিয়ে আমরা স্টোরি করেছিলাম, মাশরাফি বলেছিলেন যে সে বিজ্ঞাপনের বুলিতে বিশ্বাসী নন মাশরাফি, একটা বিশেষ বিজ্ঞাপন বানানো হয়েছিল বিশেষ ইঙ্গিত করে। এবং বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষ আমাদের বেশিরভাগ পাঠক খুবই ইতিবাচক কমেন্ট করেছে সেখানে, যে আমাদের অতিথি দল ভারত আমরা যা খেলার জবাব
খেলার মাঠে
দিব। তারা আমাদেরকে আমাদের সঙ্গে যে অন্যায়টা করেছে তার জবাব আমরা খেলার মাঠে দিব, এটা যেন বাইরে যেন এটার প্রতিক্রিয়া না দেখা যায়। কেন এটা বলা হয়েছে, 2011 বিশ্বকাপে যে 8-9 রানে বাংলাদেশ যখন অল আউট হলো ওয়েস্ট ইন্ডিজের কাছে, তখন এক দুইজন মানুষ ওয়েস্ট ইন্ডিজের বাসে ঢিল মারছিল এবং সঙ্গে সঙ্গে ক্রিস গেল টুইট করছিল, ক্রিস গেল নিয়মিত টুইট করে। তো একটা বাসে ঢিল পড়া এইটা খবর যখন বিশ্বে ছড়িয়ে যায়, এবং 2009 সালে পাকিস্তানে বাসের মধ্যে শ্রীলঙ্কা দলকে অ্যাটাক করা হয়েছিল এবং সেটা ছিল সশস্ত্র অ্যাটাক, যার ফলে ঢিল পড়া হয়তো খুব বড় কোনো ঘটনা না, ঢিল পড়া হয়তো ছোট,
সিকিউরিটির দিক থেকে এটা
সিকিউরিটির দিক দিয়ে ভাবমূর্তির দিক দিয়ে এটা অনেক বড় ঘটনা। এই রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, আমি জানি বাংলাদেশের বেশিরভাগ মানুষ এরকম ঘটনা ঘটায় না, এক দুইজন ঘটনাটা ঘটায়
যাদের সাথে ক্রিকেটের
খুব একটা সম্পর্ক নাই, কিন্তু এই এক দুইজন সমর্থকের কারণে, কারণ বিদেশি সংবাদ মাধ্যমে কিন্তু লেখা থাকে না 4-5 জন সমর্থক, তারা শিরোনাম করে
বাংলাদেশি
সমর্থকের দ্বারা অমুক আক্রান্ত, বাংলাদেশের সমর্থক দ্বারা অমুক ঘটনা ঘটছে, পুরো বাংলাদেশি সমর্থকের উপর ব্লেমটা চলে আসে। 2011 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আপনি দেখছেন কিনা আমি জানি না, 2011 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে, মূল খেলা ছিল মিরপুর শের বাংলা স্টেডিয়ামে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের আসন সংখ্যা খুব বেশি না, 18,000-এর মতো, এবং সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে টিকিট হাইয়েস্ট 5,000 বিক্রি করছে, বেশিরভাগ টিকিট ছিল ভিআইপিদের দখলে, ধরেন রাজনৈতিক নেতা, মন্ত্রী, আমলা, কর্পোরেট হাউস, এরাই পাইছে টিকিট, সাধারণ মানুষের কাছে টিকিট ছিল না। এবং এই সাধারণ মানুষরাই আইসিসি ট্রফির চ্যাম্পিয়ন হওয়া থেকে বাংলাদেশের ক্রিকেট এক সময় টানা 23টা ম্যাচ হারের একটা রেকর্ড আছে আমাদের, আমরা টানা 23টা ওয়ানডে হেরেছি, এইরকম টানা 23টা ওয়ানডে হারের রেকর্ড কারোরই নাই। সেই সময় বাংলাদেশের সাধারণ মানুষ ভালোবেসেছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ যখন বাংলাদেশের, এখন তো গেলেই জেতা যায় বাংলাদেশে, আমরা এক্সপেক্ট করি বাংলাদেশ জিতবে, কিন্তু বাংলাদেশ জিতবে 10% সম্ভাবনা, এরকম 10% সম্ভাবনা নিয়েও গ্যালারি উপচে পড়া গ্যালারি ছিল, জিতবেন আমি জানি তারপর আমি দলকে সাপোর্ট করে যাব, আমি জানি হেরে যাচ্ছেন চোখের সামনে দেখতে পাচ্ছি হেরে যাবে, তারপরও মানুষ গ্যালারিতে বসে থাকতো, একটা মিরাকল হয়তো ঘটবে শেষ মুহূর্তে, কোন একটা ঘটনা হয়তো ঘটবে। 2011 বিশ্বকাপে যখন উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার লাখ লাখ মানুষ যখন স্টেডিয়ামের চারপাশে ভিড় করেছিল, এবং তারা স্টেডিয়ামের ভিতরে তো খুবই বর্ণাঢ্য একটা অনুষ্ঠান হচ্ছিল, লেজার শো হচ্ছে, অমুক হচ্ছে, তোমার হচ্ছে, ব্যান অ্যাডামস গান গাচ্ছে, অদ্ভুত বাংলাদেশের ব্যান অ্যাডামস গান, এটা তো বিশাল পাওয়া, কিন্তু সবার আমাদের, আমরা সাংবাদিকের কাজ কাভার করতে আমাদের ফোকাসটা হুট করে স্টেডিয়ামের বাইরে চলে গেল। কেন চলে গেল, আমরা আবিষ্কার করলাম স্টেডিয়ামের বাইরে লাখ লাখ মানুষ, এবং তারা নিজেদের মতো করে সেলিব্রেট করছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ ড্রাম বাজাচ্ছে, কেউ নিজেদের মতো করে নাচতেছে, ইয়ে করছে, গান গাচ্ছে, এবং বিদেশি যারা ক্যামেরা ম্যান ছিল, সাংবাদিকরা ছিল, তারা মূল ইভেন্ট কভার করা বাদ দিয়ে ওই ইভেন্ট কভার করা শুরু করলো। এবং মাইক আথারটন হচ্ছে ইংলিশ সাবেক ক্রিকেটার, এবং তিনি বাংলাদেশ ক্রিকেটের খুব কট্টর সমালোচক ছিলেন, বাংলাদেশ কেন টেস্ট খেলে এটা অনেকবার তিনি প্রশ্ন করেছিলেন। মাইক আথারটন বাংলাদেশের ক্রিকেটের মানুষের সাধারণ, তারা উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারতেছে, কিন্তু তখন ভ্রক্ষেপ নাই, তারা নিজেদের মতো করে একটা উদ্বোধনী অনুষ্ঠান বানিয়ে নিয়েছে, ওদের মতো করে, কারণ কেউ ভালো গান গায় তাকে ট্র্যাকের উপর তুলে, ভাই আপনি একটা গান গান, সেও ধরেন তারা হেরে গলায় গান গাচ্ছে, ওরা সুর মিলাচ্ছে। তখন মাইক আথারটন এই ঘটনা লিখছিল যে ভিতরে একটা জাকজমক অনুষ্ঠান হচ্ছে, কোটি কোটি টাকা, কোটি ডলারের ব্যয়ে অনুষ্ঠান হচ্ছে, যেটা উপভোগ করতেছে হাতে গোনা কয়েকজন মানুষ, এবং যাদের বেশিরভাগ হচ্ছে এলিট শ্রেণী, যারা টিকিট কেনে নাই, টিকিট পাইছে, আর যারা টিকিট পায় নাই লাখ লাখ মানুষ, যারা সাধারণ মানুষ, আম জনতা, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, সাধারণ ছাত্র, মধ্যবিত্ত পরিবারের সন্তান, তারা বাইরে নিজেদের মতো করে উদ্বোধনী অনুষ্ঠান করতেছে, এবং আমার কাছে ভিতরের এই জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে বাইরের অনুষ্ঠানের রংটা বেশি উজ্জ্বল মনে হচ্ছে।
এই অনুষ্ঠান প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমি এই অনুষ্ঠানটা নিয়ে একটা লেখা লিখছিলাম রসালোতে, দুই টিকেটে হাফ ছবি, এইতে কি আমার হঠাৎ করে দুপুর দিকে আমার মনে হলো, একটা দেড়টার দিকে মনে হলো যে এই উদ্বোধনী অনুষ্ঠানে যদি আমি থাকতে না পারি গ্যালারিতে আমার জীবন বৃথা। তাহলে অ্যাসিস্ট্যান্সিয়াল ইস্তিয়াক, আমি ইস্তিয়াককে ফোন দিলাম, ইস্তিয়াক তুমি কোথায়? দেখলাম যে আমার একটা টিকিট লাগবে, প্রাইস কোনো ব্যাপার না, টাকা পয়সা হাতের ময়লা, তুমি দেখো। তো ইস্তিয়াক আমাকে বলল যে দাঁড়ান আমি দেখতেছি, ইস্তিয়াক যাবে। তো ইস্তিয়াক ফোন টোন দিয়ে নানা জায়গায় আমাকে বলল যে একটা টিকিট পাওয়া গেছে, এখনই 2000 টাকা দেন, 1300 টাকার টিকিট, 2000 টাকা দিতে হবে। আমাকে 2000 টাকা দিয়ে দিলাম, সে টাকা নিয়ে বেরোয় গেল। বেরোয় গিয়ে এরপর ইস্তিয়াক আর ফোন ধরে না। এটা আমার তখন ওই গল্পের কথা মনে হলো যে এক রাজা বসছিল, তার কাছে গিয়ে এক লোক বসলো যে আমি একটা ঘোড়া বানাবো যে আকাশ উঠতে পারে, রাজা তার সব টাকা দিয়ে দিছিল। পরে দ্বিতীয়বার এক লোক আসলো যে একটা গাধা বাংলাদেশে ওই রাজ্যে যত বোকা লোক আছে তাদের একটা তালিকা করতে রাজা বললো। প্রথমে রাজা দেখলো যে তার নামটা দেওয়া হয়েছে। ঘটনা ছিল ওই রকম, ইস্তিয়াকের কাছে 2000 টাকা নিয়ে, কারণ সে আমার সাবঅর্ডিনেট ছিল, তার ছুটি আমার উপর ডিপেন্ড করে, আমি তাকে টাকা তো দিলাম সাথে সাথে ছুটিও মঞ্জুর করে দিলাম, মানে সে বাকি জীবন অফিসে না আসলেও চলবে। সে টাকা নিয়ে বুলেটে করতে বেরিয়ে গেল, এরপর সে আর ফোন ধরে না, ফোন ধরেই না। ঠিক আছে, ফাইনালি সে যখন ফোন ধরল, তখন তো আমি ততক্ষণে স্টেডিয়ামের কাছাকাছি চলে গেছি। ফাইনালি সে যখন ফোন ধরল, তখন সে কোথায়? রবি আমি তো স্টেডিয়ামের ভেতরে, আমার টিকিট কোথায়? এটা তো আমার কাছে, টিকিট দাও, আপনি ভেতরে আসেন। আরে গাধার বাচ্চা, আমি টিকিট ছাড়া ভেতরে যাব কিভাবে? আর কোনো কথা বলে না, পুরো 2000 টাকা দেবে টিকিট তার পকেটে। আমি জানি না সে টিকিট আসলে রাখছিল না ফাইলিং করতেছিল। পরে কি হবে, আমি ওইখান থেকে আরো কয়েকটা জায়গায় ফোন টোন দিয়ে আমি আরো 2000 টাকা দিয়ে আরেকটা টিকিট কিনলাম। টিকিট কিনলাম যখন স্টেডিয়ামে যাব, সেই রকম কাণ্ড বস ভেতরে। ওই যে আপনি বললেন না, টিকিট হয়তো 5000 মতো ছাড়া হয়েছে, ঠিক আছে, মানুষ কোটি কোটি, মানে কার টিকিট আছে টিকিটটাই ডাজেন্ট ম্যাটার, মানুষ কোটি কোটি। এবং একটা পর্যায়ে আমাদেরকে সিকিউরিটির জন্য আটকাই দিল, খেলা আছে আমাদের যাদের টিকিট আছে, আমরা টিকিট হাতে করে দাঁড়া রয়েছে। আমার পাশে আরেকটা মোটা কালো মতো লোক, সে টিকিট হাতে করে দাঁড়া রয়েছে, সেই বুদ্ধিটা দিল যে টিকিট হাতে করে দাঁড়াতে পুলিশ, কারণ পুলিশ একটু পর পর আমাদেরকে ধাওয়া দিচ্ছে, পিটায় সবাই ফেলছে, স্ট্রেট পিটায় সবাই ফেলতেছে। তা আমার টিকিট হাতে, যাতে এত হাজার হাজার মানুষের মধ্যে এখানে কে টিকিট,
কারণ টিকিট নাই কিন্তু সবাই চলে গেছে,
সবাই চলে গেছে। এবং তখন হচ্ছে যে কি, কোন কোন রাষ্ট্রপ্রধান যেন স্টেডিয়ামে ঢুকতেছেন, পুরো ফুল এসেছে, পুরো ঘিরে ফেলছে। কি যে আমি তিন চারবার পুলিশের ধাওয়াটা খাওয়ার পর ওই লোকটা দেখি সে টিকিট বের করে এবার দাঁড়া রয়েছে, আমিও টিকিট হাতে নিয়ে দাঁড়া রয়েছে, আশেপাশে ব্যাপক মারামারি চলতেছে। মানে আমার আফসোস থেকে আমি দুইটা টিকিট কাটছি, একটা উদ্বোধনী ম্যাচ দেখছি, আমি স্টেডিয়ামে ঢুকতে পারতেছি না। আমার রাগে ক্ষোভে দুঃখে মানে মানে পুরো শরীর কাঁপতেছে। আচ্ছা, পরে সে মোটা লোকটা, পরে একটা পর্যায়ে আমরা ঠিক করলাম যে যে করে হোক, ধর সারা রাত দাঁড়ায় থাকবো, কিন্তু স্টেডিয়ামে ঢুকতেই হবে, আমার জিততে রোগ পুরো চেপে গেছে, যেভাবে ঢুকতে হবে। পাশে যে মোটকা লোকটাকে আমি তাকে ফলো করতেছি, সামনে একটা পুলিশের গাড়ি আসলো, সেই লোকটা পকেটে টিকিট ঢুকায় সে পুলিশের দিকে আগায় গেল। আগায় যাওয়ার পর একটা বিভৎস কাণ্ড ঘটলো, সে পুলিশের সাথে কথা বলতে গেছে, পুলিশ ভাবছে তার ঢিল মারতে গেছে, পুলিশ তাকে মুহূর্তের মধ্যে মেরে শোয়া ফেলল, একদম পুরো আমার চোখের সঙ্গে লোকটা শোয়া ফেলল। শোয়া ফেলে পুলিশের গাড়ি চলে গেল, আমি গিয়ে লোকটা তুললাম, এবং লোকটা দেখি ইংলিশে কথা বলতেছে। আমি বলছি এরকম হয় তো, মাইর মুড় খাওয়ার পর লোকজন যেমন হিন্দি বলা শুরু করে, রাগের চোখে তাকে ইংলিশ বলতেছে না, বেসিক্যালি লোকটা ছিল শ্রীলঙ্কান।
আচ্ছা আচ্ছা,
আগে থাকতেই টিকিট জোগাড় করে সে যে ইন্টারনেটে টিকিট কেটেছে, টিকিট কেটে সে ওটা মানে সফট কপি নিয়ে সে আসছে। তার ধারণা ছিল আচ্ছা তিনটা দুদিন অনুষ্ঠান শুরু হবে, লেটস গো আড়াইটা, এবং সে আইসা, এবং পুলিশ দেখে তার মনে একটা আশার আলো জাগছে যে আমি যদি আমার সমস্যার কথা বলি তাহলে পুলিশ হয়তো আমাকে ভেতরে নিয়ে যাবে, এটা তো শ্রীলঙ্কা। এবং ওই লোক আমাকে ইংলিশে বারবার যেটা বলতেছিল সেটা মানে হচ্ছে এয়ারপোর্ট কোন দিকে, আমি লিখছিলাম যে এয়ারপোর্ট কোন দিকে। যাক, তাহলে ধরে টোরে আমি পানি টানি খাওয়ায় কোন রকমে তাহলে বলে দিলাম যে তুমি যে কোনো এখন সব রোড এয়ারপোর্টে দিয়ে
এয়ারপোর্ট
এয়ারপোর্ট তুমি যে রোডে যাওয়া ঢাকা শহরে খুব ছোট যাওয়া তুমি এয়ারপোর্ট পেয়ে যাবা। আমি এখন টিকিট নিয়ে পড়ছি মহাবাটে, আশেপাশে সবাই পুলিশের ঢিল মারতেছে, পুলিশের পাল্টা দাওয়া দিচ্ছে, কারণ আমি ওই গ্রুপের সাথে ঢুকে গেলাম। এবং কিছুক্ষণ পর আমাদের কাজ কি, স্টেডিয়ামের গেটের কাছে চলে যাওয়া, যে কোনো চিপাতে যদি এক দৌড়ে ঢুকে যায় তাতে গুলি করে ফেলে দেখ, তাও স্টেডিয়ামের ভেতর মরব, জীবন তাতে ধন্য হবে। এই হাইড অ্যান্ড সিক করতে করতে কিন্তু আমি এক পর্যায়ে আবিষ্কার করলাম স্টেডিয়ামের ভেতরে টিকিট ছাড়া কোথাও দেখাইতে হয়নি। এই দৌড় মানে মনে করেন আমি কি অবস্থায় বলি, স্টেডিয়ামের গ্যালারি তো যে খাঁচা খাঁচা টাইপের থাকে, এক খাঁচার এক সাইড থেকে পুলিশ ধাওয়া দিছে, 8-10 জন পুলিশ, এবং সে তারা নর্মাল পুলিশ না, ওই যে আর্ম পুলিশ যে ব্যাটালিয়ান। আমরা দৌড়াচ্ছি, সামনে কিন্তু আরেকটা খাঁচা, ওইখানে পথ শেষ, আমি জানি না যে পিছন থেকে গুলি করবে না মেরে ফেলবে। এরকম দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে দেখলাম আমার পাশে এর একজন বাঁদিকে কই যেন চিপাতে ঢুকে গেল, জান বাঁচানোর মাস কি না করে। আমি চিপার মধ্যে আমি ঢুকতে গিয়ে দেখলাম স্ট্রেইট গ্যালারিতে, স্টেট গ্যালারিতে চলে গেছি এবং আমার খেয়াল আছে, আমি দেখেছিলাম যে মানুষ একসময় বাংলাদেশ ছিল এক টিকিটে দুই ছবি, মানুষ একটা টিকিট কাটে দুইটা সিনেমা দেখে, আর আমি দুইটা টিকিট কাটে একটা ওই যে ব্যানার্সের গান ছিল হ্যান ছিল ঢুকলাম দাঁড়ায় দাঁড়ায় ভেতরে প্রচুর লোক এবং মানে যা হয় তখন আর কি খুব বেশি গুছায় উঠতে পারে না সবকিছু, প্রচুর পরিচিত লোকজন হ্যান ত্যান পুলিশ ঢুকাইছে অমুক ঢুকাইছে সবাই ঢুকাতে ঢুকাইতে একটা বাজে অবস্থা সৃষ্টি হয়ে গেছে। এবং ওই দিন সত্যিকার অর্থে একটা দুঃখজনক ঘটনা ঘটছিল, যারা টিকিট কাটছে আমার মতো কালো বাজার থেকে যারা টিকিট কাটছে ম্যাক্সিমামই ঢুকতে পারে না, যারা ঢুকছে তারা টিকিট ছাড়া এরকম ধাওয়া ধোয়া খেলে। এবং আমার আমি বোধহয় এত দৌড়ান দৌড়াইনি, আমি খুবই আমি দেখি লেখাটা আমি নেটে খুঁজে পাই কিনা, পেলে আমি আপনাকে আজকে দেব। অদ্ভুত সুন্দর একটা লেখা ছিল যে দুই টিকিটে হাফ ছবি, এবং সেদিন আমার মনে হয়েছিল ইস্তিক ভবিষ্যতে একটা বড় ব্যক্তিত্বে পরিণত হবে, এবং তাই হচ্ছে ইস্তিক আমার একটা ভবিষ্যতে বড় ব্যক্তিত্বে পরিণত হতে যাচ্ছে, মজার ব্যাপার
না সেটাই রবি। তবে আপনার আফসোস করার কিছু নেই, কারণ আমি মাইক আথারটন খুব একটা অসাধারণ কথা লিখছিল সেই বাংলাদেশের মানুষের ক্রিকেট নিয়ে ভালোবাসার এই দেখে, যে আজকে মাত্রই বিশ্বকাপের উদ্বোধন হল এবং বিশ্বকাপ শেষ হতে এখনো এক মাস বাকি আছে, এক মাসের বয়সে 40 দিনের মতো বাকি আছে, মাঠের খেলায় কে চ্যাম্পিয়ন হবে আমি জানি না, তবে ক্রিকেটকে নিয়ে ভালোবাসায় যদি কেউ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকে নিঃসন্দেহে বাংলাদেশের সমর্থকরা সেই চ্যাম্পিয়নের মর্যাদাটা পাবে।
আমার এক বন্ধু আছে, এই গল্পটাও মজার, আমার এক বন্ধু আছে খুবই বড় লোক, নাম বললাম না, খুব বড় লোক, আমরা যখন দল বেঁধে স্টেডিয়ামে খেলা দেখতে যাইতাম সে আসতো, আমরা সবাই আগে থাকতে নানান ধরেন আপনাকে ধরে, ওই যে সিমু একবার আপনাকে হসপিটালে ভর্তি করাইল কিন্তু টিকিটের জন্য আর কিছু না, এখন তো টিকিট দেনই না। ও তোমরা যারা ক্রিকেট টিকিট পেতে চাও কালকে তার রাজীবের সঙ্গে যোগাযোগ করো, রাজীব খুব স্বল্প মূল্যে টিকিট ছেড়ে দেয়, ক্রীড়া সাংবাদিক হিসেবে সে দুইটা প্রতি ম্যাচে দুইটা টিকিট পান, এখন না বাড়ছে, আগে তো দুইটা পাইতেন, আর দুইটা করে কমপ্লিমেন্টারি টিকিট পায় এটা রাজীব সেল করে দেয়, যাই হোক রাজীবের কাছ থেকে
বিশ্বকাপের মতো একটা ইভেন্টে আমি প্রতি ম্যাচে দুইটা করে টিকিট পাইতাম বিশ্বকাপ, সেটা 2011 সালের ঘটনা, কত এটা 4 বছর পার হয়েছে, আমি আরো সিনিয়র হয়েছি সাংবাদিক হিসেবে, আমার প্রভাব প্রতিপত্তি আরো বাড়ছে, এবং এটা বিশ্বকাপও না দ্বিপাক্ষিক একটা সিরিজ, তাহলে আমি কয়টা টিকিট পাই?
8-9টা
আমি একটা টিকিটও পাই না,
কেন
আমি নেই না কোন টিকিট নেই না,
কিন্তু
সাংবাদিকতা আমি টিকিট নেওয়ার জন্য ক্রীড়া সাংবাদিক
না, কিন্তু আপনার সম্পর্কে যে এমনি কারণ বাজারে ওই যে আমাদের যে বাচ্চা সে বলে যে রাজীব মামার কাছে টিকিট আছে, ঠিক আছে সে টাকাও কালেক্ট করে যেটা আছে যে আপনি টিকিট সেল করেন।
আমি কেন টিকিট নেই আমি বলি, এই কারণে আমি টিকিট নেই না, কারণ আমি বাংলাদেশ ক্রিকেট বিসিবির টিকিটিং সিস্টেম নিয়ে আমি একটা লেখা লিখতে চাই, এবং এটা নিয়ে আমি খোঁজখবর নিচ্ছি, বাংলার আমার ধারণা সাধারণ মানুষের জন্য খুব কম টিকিট ছাড়া হয়, প্রত্যেকটা মানুষ দেখা যায় যে 10 মিনিটের মধ্যে টিকিট বিক্রি শেষ হয়ে যায়, আমার ধারণা মিরপুর স্টেডিয়ামে এখন 22-23 হাজার সিট আছে, আমার ধারণা সর্বোচ্চ 8-9 হাজার সাধারণ মানুষের জন্য টিকিট ছাড়া হয়,
সারাটা রাত তারা রোজার
মধ্যে সারাটা রাত তারা দাঁড়ায় থাকে, সিরিয়ালে দাঁড়ায় থাকে, এবং পরদিন সকালে খোলা হয় ব্যাংকের বুথ, 10 মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায় এবং তারা টিকিট পায় না।
টিকিট কেনার এই গল্পটা আমি বলতে চাচ্ছিলাম, আমরা তো নানান কায়দা করে কমপ্লিমেন্টারি ও মুক্তমুখ টিকিট ফিকিট, আবার সেই টিকিটগুলো আবার কি নানান সোশ্যাল মিডিয়াতে এক্সচেঞ্জ করে করে সব আবার এক গ্যালারিতে, কারণ কে পাইছে গ্র্যান্ড স্ট্যান্ডে, কেউ পাইছে গেট নাম্বার 2-তে, কেউ পাইছে গেট নাম্বার 7-এ, এন্ড সব তো আবার এক জায়গায় নিয়ে আসতে হবে, টিকিট এক্সচেঞ্জ করে করে এক জায়গায় নিয়ে, সেই জন্য আমরা খেলার 3-4 ঘন্টা আগে যেতাম, ভাই আপনার আপনি দুই গ্যালারিতে দিতে যাবেন, আমি আমার এক বন্ধু আছে ওর সাথে একটু এক্সচেঞ্জ করে নেন, আমাদের খুব সুবিধা হয় বলে হাতে পায় ধরে, এবং লোকজন খুবই নতুন, তার মধ্যে আমাদের এক বন্ধু ছিল সে টিকিট না কেটে স্টেডিয়ামে যেত, প্রচুর টাকা অবশ্যই স্যুট পরে যেত, শীত গ্রীষ্ম বর্ষা হলে সে স্যুট পরে স্টেডিয়ামে যেত, এবং সে সবচেয়ে ভালো টিকিটটা পাইতো, কি করতে জানেন, বলে আপনার লাইনে দাঁড়ায় রয়েছে 150 টাকা দিয়ে টিকিট কিনছে, এবং বোঝা যাচ্ছে সে সারা রাত জেগে টিকিটটা কিনছে, জুয়েল তার কাঁধে হাত রেখে বলতো দেখি টিকিট 1,500 টাকা দিব, দিবা থতমত খেয়ে যেত, খুবই সাধারণ একটা ছেলে, তার থতমত খাওয়ার তার চমকে ওঠার পুরো সুযোগটা নিয়ে ও বলতো 3,000, ফাইনালি সে 5-7 হাজার টাকা দিয়ে টিকিটটা কিনে দেয়, এবং এই এই জিনিসটা সে খুব এনজয় করত, যে একটা ছেলে সারা রাত জেগে 150 টাকা দিয়ে একটা টিকিট কিনছে টিমের প্রতি ভালোবাসা থেকে, টাকার অঙ্কে ঠিক কত অ্যামাউন্ট হইলে এই ভালোবাসাটা সে কিনে ফেলতে পারবে। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসে, এবং এই দৃশ্যটা খুবই উপভোগ্য একটা দৃশ্য, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও, তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ইনতাজ চৌবি, আমাদের সঙ্গে রয়েছেন রাজীব হাসান। রাজীব, এই যে আপনি যে টিকেটের ব্যবসা করেন, এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি।
না সেটাই আমি
এখন মানে এখন টিকেটের বাংলা যেহেতু জিতছে, আমার ধারণা টিকেটের রেটও বাড়ছে।
না ওই একটা গল্প আপনি বললেন যে আপনার এক বড়লোক বন্ধু 200 টাকার টিকিট 7,000 টাকা দিয়ে কিনে নেয়, হয়তো এই লোভটা কিছু কিছু ছেলে সামলাতে পারে না, টিকিটটা বিক্রি করে ফেলে। কিন্তু আমি এমন একটা ছেলের গল্প আপনাকে বলতে পারি, আমার ইনবক্সে সে আছে, সে ভীষণ, আমি তাকে খুব একটা চিনতাম না, সে ভীষণ রয়েছে ভাই কালকের ম্যাচের আমাদেরকে আমাকে 2টা টিকিট দেন, আমি আমার বন্ধুর সহ দেখবো। আমি সে কখন আমাকে রিকোয়েস্ট করে নাই এবং ভয়ঙ্কর রকমের রিকোয়েস্ট করা শুরু করলো, ভাই প্লিজ টিকিট দেন। টু বি অনেস্ট রবি ভাই, আমি জীবনে 5 থেকে 6 বার টিকিট নিছি, জাস্ট সেটা আপনি আর শিমু ভাই চাইছেন জন্য, সেটা আমি ম্যানেজ করার চেষ্টা করছি। এছাড়া আমি
আপনার একটা টিকিট আমার হাত পর্যন্ত পৌঁছায় না, আপনি আমার নাম, আমি জানি আপনি আমার নাম করে,
আমি স্পেসিফিক ভাবে বলতেছেন যে আপনাকে বলবে, আমি ওই ওয়ার্ল্ড কাপে যে কটা টিকিট নেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে জাস্ট আপনি এবং শিমু ভাই চাইছেন জন্য আমি ম্যানেজ করার চেষ্টা করছি। কখনোই আমি বিসিবি, ইনফ্যাক্ট বিসিবির লোকজন আমাকে চিনেই না আমাকে টিকিট দেওয়া, আমি ক্রীড়া সাংবাদিকতা আমার বয়স কম হয় না, ক্রীড়া সাংবাদিকতা আমার অলমোস্ট 10 বছরের মতো হয়ে গেছে, কিন্তু তারপর বিসিবির লোকজন আমাকে খুব যে একটা চেনে তাও না। আমি টিকিট নেই না আরেকটা কারণে, এই যে আপনি বললেন না যে আপনার ওই বন্ধু 150 টাকার টিকিট 7,000 টাকা দিয়ে কিনে নেয়, এই কারণে আমি টিকিট বিসিবির কাছ থেকে কমপ্লিমেন্টারি টিকিট নেই না, কারণ আমার কাছে আমি চোখের সামনে একটা দৃশ্যের পরিবর্তন দেখতে পাচ্ছি, দৃশ্যটা এইভাবে বদলা যাচ্ছে। ক্রিকেটটা আমরা যখন 97 সালে যখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো, আইসিসি চ্যাম্পিয়ন হলো, ক্রিকেটটা তখন সাধারণ মানুষের খেলা হয়ে উঠেছিল, সাধারণ মানুষ তাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল হয়ে উঠেছিল ক্রিকেট। আমি একটা ম্যারাডোনার যে জীবনী যে লিখেছেন যে সাংবাদিক, সেই সাংবাদিক খুব অসাধারণ একটা কথা লিখেছিল যে ম্যারাডোনা শুধু ম্যারাডোনা না, ম্যারাডোনা এমন একটা সময় আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করছে যখন আর্জেন্টিনার দেশটা ছিল আর্থিকভাবে খুবই হোঁচট খাচ্ছে, রাজনৈতিকভাবে অস্থিতিশীল, সেখানে শাসন চলতেছে, স্বৈরশাসন চলতেছে, স্বৈরশাসন থেকে মাত্র গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করছে, সব মিলিয়ে দেশটা টালমাটাল একটা দেশ, মানুষের মধ্যে হতাশা, সামাজিক হতাশা, রাজনৈতিক হতাশা, অর্থনৈতিক দিক হতাশা, তখন ম্যারাডোনা ছিল সেই হতাশার ওষুধ, ম্যারাডোনা ছিল সেই জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। ম্যারাডোনা জিতলে, আর্জেন্টিনা জিতলে পুরো দেশ মনে করে আমরা জিতছি, আমাদের ক্রিকেট দল, আমাদের সবার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলে যাচ্ছে, আমাদের একটা আত্মবিশ্বাস চলে আসতেছে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ঘটছে। এটার পুরো কৃতিত্ব 2টা সেক্টরে যায়, একটা হচ্ছে আমাদের কয়েকটা সেক্টরে যায় মানে 2টা বলাটা ভুল হবে, একটা ক্রিকেট, একটা হচ্ছে আমাদের পোশাক শিল্প, একটা হচ্ছে আমাদের বিদেশে যারা মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠাচ্ছে তারা, একটা হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষক যারা খুবই স্বল্প ভূমি নিয়ে খাদ্য স্বয়ংসম্পূর্ণ অসম্পূর্ণতা অর্জন করছে। খুব জ্ঞানী জ্ঞানী কথা আমাদের সাথে মানায় না, একজন আমাকে টেক্সট করছে যে এই প্রথম আপনারা মানে এমন কথা বলতেছেন যে এই কথাগুলো আসলে ছেলেগুলো তো ভালোই লাগতেছে বলছে, কিন্তু এই প্রথম অন্যরকম বিষয় নিয়ে আপনারা কথা বলতেছেন, মানে এই প্রথম মানে আমরা ফাইজলাম করতেছি না আরকি
সিরিয়াস।
আমি সেই দৃশ্যপটটা দেখতে পাচ্ছি যে ক্রিকেটটা ধীরে ধীরে সেই কোটিপতিদের খেলা হয়ে উঠতেছে, ক্রিকেটের টিকিটটা সেই কোটিপতিদের হাতে চলে যাচ্ছে, আমজনতা টিকিট পাচ্ছে না, টিকিট চলে যাচ্ছে যাদের টাকার
আমাদের
টাকার সামর্থ্য হচ্ছে, যাদের 150 টাকার টিকিট 7,000 টাকা দিয়ে কেনার সামর্থ্য আছে তাদের হাতে টিকিটটা চলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে এই 7,000 টাকা দিয়ে টিকিট কেনার সামর্থ্য যাদের আছে তারা এই এই জায়গায় নিয়ে আসে নাই, তারা এখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে, কারণ তাদের মাঠে গিয়ে আপনি একটা চেক ইন না দিলে আপনার স্ট্যাটাস থাকে না,
থাকে না,
যে আমি মাঠে গিয়ে আপনার সেলফি ফেসবুকে পোস্ট না করলে আপনার স্ট্যাটাস থাকে না। কিন্তু যেই লোকটা, আমার মনে আছে 2011 বিশ্বকাপে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটা, বাংলাদেশ খুবই উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ ছিল, বাংলাদেশ হারতে হারতে সেই ম্যাচটা জিতেছিল, আমার মনে আছে আমরা সেদিন আমাদের জন্য সাংবাদিকদের জন্য একটা গাড়ির ব্যবস্থা ছিল, মানে বাস থাকতো, বাস ধরেন মিরপুর স্টেডিয়াম থেকে প্রেস ক্লাব পর্যন্ত যাইতো, তারপর যার যার রুটে নামায় দিত, আমাদের বাসটা কোনো মতেই 1 ইঞ্জিন উঠতে পারতেছে না, ধরেন সামনে খেলোয়াড়দের বাস, খেলোয়াড়দের বাস ঘিরে তুমুল মানুষের উদযাপন চলতেছে, হইচই চলতেছে, আচ্ছা ঠিক আছে খেলোয়াড়রা নায়ক তারা জিতাইছে, আমাদের বাস ঘিরেও নাচানাচি চলতেছে, আমাদেরকেও হাততালি দিচ্ছে, মানে সাংবাদিকরাও তাদের কাছে নায়ক। তখন আমার মনে হচ্ছে আমি যখন বাসে উঠতে যাবো, এটা নিয়ে আমি লিখেছিলাম, একটা বৃদ্ধ লোক আমাকে জড়ায় ধরছিল, মানে আমি বাসে উঠবো, আমার গলায় ক্রেডিশন কার্ড আছে, তো সে মনে করছে আমি কি জানি কি ক্রিকেটের কেউ, গলায় ক্রেডিশন কার্ড দেখে সে আমাকে জড়ায় ধরে হু হু করে কান্না, আমি একদম অপ্রস্তুত, চাচা আমি তো ক্রিকেটার না, আমি তো বিসিবির কেউ না, আমি সাংবাদিকতা করি, সে চাচা আমার, আমি সেই লোকের মধ্যে সেই ছায়াটা দেখতে পাচ্ছি, সেই লোকটা তার জীবনের ধরেন তার বয়স যদি 70 হয়, সে 50 বছর পরাজিত জীবন নিয়ে বাস করছে, 60 বছর তার কাটছে পরাজয়ের গ্লানি কেটে, তার ব্যক্তি জীবনে হয়তো তার মেয়ের স্কুলের ফি সে দিতে পারে না, হয়তো তার ছেলের এসএসসির ভর্তি পরীক্ষার ফি দিতে পারেনি, হয়তো স্কুলের বেতন দিতে পারে নাই, হয়তো টাকা দিতে পারেনি না ভালো স্কুলে ভর্তি করাতে পারে নাই, হয়তো তার স্ত্রীর অসুখের টাকা সে ম্যানেজ করতে পারে নাই, কিন্তু সে বাংলাদেশের জয়টা তার নিজের জয় মনে হয়েছে, বাংলাদেশ জিতছে মানে আমি জিতছি। তো সেই মানুষদের কাছেই ক্রিকেটটা থাকতে হবে, সেই মানুষদেরকেই গ্যালারিতে নিয়ে যেতে হবে। এবং এটা তো মানে এটা তো আমি বলতে চাচ্ছি না যে বাংলাদেশের 16 কোটি মানুষ 16 কোটি মানুষই গ্যালারিতে যাক, কিন্তু এমন যেন না হয় ক্রিকেট খেলাটা এমন জায়গায় যেন না যায় যার প্রচুর টাকা আছে সেই শুধু মাঠে যেতে পারবে, এমন যেন কখনোই পরিস্থিতিটা না হয়। এবং এই কারণেই আমি কখনো বিসিবির কাছ থেকে হয়তো বিসিবি চাইলেও হয়তো বিসিবি আমাকে কমপ্লিমেন্টারি টিকিট দিবে না, বিসিবি আমাকে হয়তো গোনার মধ্যে ধরবে না, কিন্তু দিলেও আমি নেব না, কারণ আমি বিসিবি যদি কখনো এই কাজটা আমি চেষ্টা করতেছি বের করা যে আসলে সাধারণ মানুষের কাছে কয়টা টিকিট যায় এবং অভিজাত শ্রেণীর কাছে কয়টা টিকিট যায়, এটা নিয়ে অবশ্যই লেখালেখি হওয়া উচিত,
আসলেই লেখালেখি হওয়া উচিত। কারণ এই যে আজকে যে কারণে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আজকে আমরা এই গোটা একটা শো করতে বাধ্য হচ্ছি, মানে কি আমরা বারবার চাচ্ছি মজার কিছু বলতে কিন্তু আমরা কথা বলতে গিয়ে মুস্তাফিজ ছাড়া কিছু খুঁজে পাচ্ছি না। এই মুস্তাফিজ কিসের ছেলে? সে একটা সাতক্ষীরা সাধারণ ছেলে যে ইংলিশ দূরে থাক, চোস্ত ইংলিশ দূরে থাক, চোস্ত বাংলাতেই সে কথা ঠিক মতো বলতে পারে না। এই এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুস্তাফিজের কাঁধে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের ক্রিকেট। এবং আমি যখন খেলা গ্যালারিতে বসে দেখি আমার খুবই লজ্জা লাগে, কারণ লোকজন যা কমেন্ট করে আশেপাশ থেকে সমস্ত, আমি সেদিন একটা মেয়েকে বলতে শুনলাম, দেখেছো মা দুই উইকেটের ব্যবধান অনেক বেশি না, ডিস্টেন্সটা বাড়িয়ে দিয়েছে না বাংলাদেশের ক্ষেত্রে, মানে এরকম মূর্খ লোকজন, কারণ কি শুধু টাকার জোরে শুধু, এবং বাংলাদেশ না জিতলে এরা গ্যালারি ফাঁকা থাকে, বাংলাদেশ যখন জেতে তখন এরা গাড়ি হাঁকায় বের হয়, বের হয়ে তারা গিয়ে গ্যালারিতে ঢোকে। খেলাটা সাধারণ মানুষের করে দেওয়া উচিত, বিশেষ করে টিকেটিং এর ক্ষেত্রে খুব স্বচ্ছতা আনা দরকার, খুবই ভালোভাবে স্বচ্ছতা আনা দরকার। 25,000 টিকিট থাকলে 25,000 টিকিটই যেন সাধারণ মানুষ একদম সঠিক দামে ন্যায্য দামে কিনতে পারে, এবং সাধারণ মানুষ বলতে বলতে যারা সত্যিকারের ক্রিকেট ফ্যান, যারা 56 রান করার পরও, বাংলাদেশ 52 রান করার পরও শেষ বলটা পর্যন্ত বসে থাকে যদি বাংলাদেশ কোনো কিছু দেখাতে পারে, যারা শুধুমাত্র সেলফি তোলার জন্য, শুধুমাত্র চেকিং দেওয়ার জন্য কিংবা সামাজিক স্ট্যাটাস বাড়ানোর জন্য যারা স্টেডিয়ামে যান না, সাধারণ এইসব দামাল ছেলে পেলেদের চিৎকার হইচই খেলার মাধ্যমে ওঠে, তাদের সুযোগ দেওয়া উচিত। তাদের সুযোগ না দিয়ে এইসব বড় লোকের হাতে আসলেই টিকিট চলে যায় এবং এটা খুবই বিভৎস একটা ব্যাপারে পরিণত হচ্ছে দিনকে দিন, ক্রিকেটটা কর্পোরেট হয়ে যাচ্ছে, দর্শকদের ক্ষেত্রে যাতে এটা কর্পোরেট কালচারে পরিণত না হয়। মানে সোজা কথা যে এই টিকিট নিয়ে দুর্নীতিটা বন্ধ করলেই কিন্তু, যে ছেলেটা সারা রাত জেগে সন্ধ্যার সময় লাইনে দাঁড়াইছে, সকাল টিকিট দেবে কালকে সকাল, সন্ধ্যায় লাইনে দাঁড়াইছে, সারাটা রাত সে এক জায়গায় ঠায়ে, ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে সে লাইনে দাঁড়াইছে, খেলার মাঠে যাওয়ার অধিকার আমার আপনার চাইতে তার বেশি,
অনেক বেশি,
অনেক বেশি, অনেক 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 বেশি। এবং আমরা বিশ্বমানের স্টেডিয়াম বানাচ্ছি, এত বড় বড় স্টেডিয়াম সারা বাংলাদেশে গড়ে তোলা হচ্ছে কাদের জন্য? এই এদের জন্য, ওই আমাদের কর্পোরেট জগতের সুটটাই পরানো লোকদের জন্য না, কোনোভাবেই না, ওই মাম্মি ড্যাডির ছেলে পেলেদের জন্য না, কোনোভাবেই না, এই সাধারণ ক্রিকেট পাগল। ক্রিকেট পাগল কিন্তু আমি না, সোজা কথা আমি ক্রিকেট পাগল না, ক্রিকেট খেলা আমি দেখি আপনার মতো আমিও দেখি, ক্রিকেট পাগল না, ক্রিকেট পাগলকে আমরা চিনি। আমাদের এই শোতে একজন আসছিল শোয়েব, এরকম শোয়েবের মতো লক্ষ লক্ষ কোটি কোটি পাগল আছে, তারা যেন স্টেডিয়ামে বসে খেলাটা দেখতে পারে সেই ব্যবস্থা যেন করে দেওয়া হয়। আপনি কল্পনা করতে পারেন যে এইবার খেলার সময় কি ঘটনা ঘটছে, রোজার মধ্যে খেলা পড়ছে, বৃষ্টি হচ্ছে, ইফতারির সময় যে ছেলে 150 টাকা দিয়ে টিকিট কিনছে, তারপর 50 টাকা দিয়ে সে 50 টাকা খরচ করে মিরপুর পর্যন্ত পৌঁছাইছে,
এবং ভিতরে খাবারের দাম প্রচুর,
এবং ভিতরে হচ্ছে গলা কাটা খাবারের দাম, হয়তো সে রোজা রেখে এই যে এত দীর্ঘ সময়ের খেলা, বৃষ্টির জন্য আরো খেলা দীর্ঘায়িত হচ্ছে, না খেয়ে বসে রয়েছে, মানে খেলার দাবি, খেলার অধিকার তার সব।
এবং আপনি যে পকেটে করে খাবার নিয়ে যাবেন সেই ব্যবস্থা নাই,
বাইরে থেকে এক চিমটি লবণও নিতে দেয় না বাইরে থেকে, ঠিক আছে, এবং ভেতরে গলা কাটা দামে খাবার কিনে খেতে হয়, গলা কাটা, একদম পরিষ্কার ভাষায় গলা কাটা দাম। এবং এইটারও এই কালচারের পরিবর্তন করা দরকার, স্টেডিয়ামের ভেতরে কেন খাবারের দাম এত বেশি হবে, বাংলাদেশে কোথাও খাবারের দাম এত বেশি না, কোথাও কোমল পানীয়র দাম বাংলাদেশে 40 টাকা না, ভেতরে গেলে 40 টাকা, কেন আমি আমাকে দিয়ে কিনে খেতে হবে, কেন আমি খেলা দিতে গেছি, সেটা কি আমার জন্য অন্যায়? বরঞ্চ যারা খেলা দেখতে গেছে যারা, তাদের জন্য খাবারের দাম অর্ধেক করে দেওয়া উচিত, তাদের জন্য খাবার দাম
আসলে বিসিবির সাবসিডি দেওয়া হচ্ছে,
সাবসিডি দেওয়া হচ্ছে, উল্টা কেন ব্যবসা করবে? কারণ যে খাবারের কোম্পানিটা ভেতরে খাবার দিচ্ছে ঠিক আছে, তার বিলবোর্ড ফিলবোর্ড সব জায়গায় স্বভাব আছে, এটা তো তার বিশাল বিজ্ঞাপন হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক লেভেলে বিজ্ঞাপন হয়ে যাচ্ছে। খাবারের দাম আসলেই অর্ধেক করে দেওয়া উচিত, করা উচিত উল্টা। এইভাবে একে হচ্ছে সাধারণ মানে ক্রিকেটের সাথে যত বেশি সাধারণ মানুষকে, এই যে মুস্তাফিজের মতো সাধারণ মানুষকে যত বেশি ইনক্লুড করা যাবে বাংলাদেশের ক্রিকেট তত আগাবে। এই ক্রিকেট যত বেশি কর্পোরেটের পকেটে ঢুকবে, অমুক কোম্পানি তমুক কোম্পানির পকেটে যত ঢুকবে, ক্রিকেট তত পিছাবে। এইটা হচ্ছে আমার একদম এই শোর শেষ কথা, যে ক্রিকেটটাকে বাঁচায় রাখছে বাংলাদেশের সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষই একে জয়ী করবে, এবং সাধারণ মানুষের পুরো অধিকার, খেলা দেখার ক্ষেত্রে তারা সবার আগে থাকবে, খেলার ক্ষেত্রে তারা যেন সবার আগে থাকে। আমরা
শেষ করবো, আসলে আজকে আমরা অনেক কিছু নিয়ে আজকে হাজির হয়েছিলাম, কিন্তু ক্রিকেটের গল্প বলতে বলতে শেষ হয়ে
যাচ্ছে।
আমরা যেটা রিসেন্টলি খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে, তোমাদেরকে বলেছিলাম বিরতির আগে, যে পাকিস্তান মনে 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 প্রাণে প্রার্থনা করেছে বাংলাদেশ যেন হারে, ভারত যেন জেতে। যেই পাকিস্তান কখনোই চায় না ভারত জিতুক। কেন চেয়েছে? কারণ বাংলাদেশ যদি জেতে তাহলে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মোটামুটি ছিটকে পড়বে। এবং যখন বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতল, পাকিস্তানে তো ভয়াবহ রিয়েকশন, কেউ হ্যাঁ অনেকে মজাও পেয়েছে। আমরা একটা ক্লিপ বাজি শোনাবো তোমাদের, একজন পাকিস্তানির রিয়েকশন কিরকম হতে পারে ভারতের পরাজয়ে, কারণ তারাও রিসেন্টলি বাংলাওয়াশের টাটকা অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে, এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আজকে বাংলাওয়াশের মুখোমুখি দাঁড়িয়ে তাদের কেমন, পাকিস্তানিদের কেমন লাগতেছে সেই রিয়েকশন আমরা শোনাবো। কিন্তু একই সঙ্গে পাকিস্তানের একটা অংশ মনে করে ভারত ইচ্ছা করে হেরেছে, যেহেতু যেন পাকিস্তান যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারে। এবং তখন বাংলাদেশের লোকজন মনে করে দিয়েছে যে তোমরা যখন বাংলাদেশে 3-0 হারছো, তখন বোঝো নাই যে ইচ্ছা করে বাংলাদেশের বাংলাদেশকে জেতানোর জন্য কার কোন দলকে ইচ্ছা করে হারতে হয় না, বরং অপোনেন্ট দলগুলো এখন আগে বাংলাদেশকে অনেক হালকা ভাবে নিত, অপোনেন্ট দলগুলো আগে অনেক সময় নতুন প্লেয়ারদেরকে চান্স দিত। এখন এই যে এই সিরিজে কি হওয়ার কথা ছিল, আমরা শুনতেছিলাম ইন্ডিয়া সেকেন্ড টিম পাঠাবে, বি টিম পাঠাবে, কিন্তু মানে কারণ ওয়ার্ল্ড কাপ খেলছে তারা সঙ্গে, তারপর আইপিএল খেলছে, তার ভয়ঙ্কর রকমের মানে বিজি শিডিউলের মধ্যে ছিল, শোনা গেল তারা বি টিম পাঠাবে, কিন্তু বাংলাদেশ আর আগে সেই বাংলাদেশ নাই। এখন বাংলাদেশকে প্রত্যেকটা দল তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, সেটা বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় অপোনেন্ট দলের, ধোনির মতো খেলোয়াড় সেই রকম ঘটনা ঘটায় ফেলে মাঠের মধ্যে, সেই রকম উত্তাপ ছড়ায়। তো পাকিস্তানের একজন সমর্থক ভারতের
মানে এই ক্লিপটা ছড়াইছে যে এই লোকটা পাকিস্তানের, আসলে
মজা করেছে,
মজা করে পাকিস্তানিদের মিমিক্রি করছে বলা যায়। আমরা শুনি সেই ক্লিপটা।
আজ যাব ইন্ডিয়ান টিম হোটেল মে যায়েঙ্গে, আজ ও লোক কন সা গানা গায়েঙ্গে, কন সা গানা উন লোগো কে দিমাগ মে ঘুমতা রহেগা, কন সা গানা আপ লোগো পতা হ্যায়, পুরে টিম, পুরে ইন্ডিয়ান টিম, পুরে ভারত কে 100 সে অধিক আবাদী কো লেকে আজ এক গানা গায়েগা, এক গানা। তো লুট গে হা লুট গে, তো লুট গে হম মিরপুর স্টেডিয়াম মে, তড়প তড়প কে ইস দিল সে আহ নিকলতি রহি মুঝকো সজা দি প্যার নে, এসা ক্যা গুনাহ কিয়া, তো লুট গে হা লুট গে, তো লুট গে হম মিরপুর স্টেডিয়াম মে।
সেটাই বা মিরপুর স্টেডিয়াম মে লুট গে। তো আমরা টিভিসির কথা বলছিলাম, এবং এবার সিরিজে টিভিসি বা টিভি বিজ্ঞাপন নিয়ে ভীষণ রকমের আলোচনা হয়েছে, কারণ সেটা শুরু হয়েছে মহকা মহকা বিশ্বকাপে, সেই মহকা মহকা বিজ্ঞাপন থেকে, এবং তারপর তারা বানিয়েছে বাচ্চা আর বাচ্চা নেই, বাচ্চা এখন বড় হয়ে গেছে, এরকম বিজ্ঞাপন বানিয়েছে, সেই বিজ্ঞাপনের নতুন নতুন ভাষণ আসছে। এবং বাংলাদেশও একটা বিজ্ঞাপন বানিয়েছিল, সেই বিজ্ঞাপন নিয়ে আলোচনা সমালোচনা দুরকমেরই হয়েছে। তো এখন যখন ভারতীয় দল হোয়াইট ওয়াশের সামনে দাঁড়িয়ে, ভারতীয় দল যখন বাংলা ওয়াশের সামনে দাঁড়িয়ে, তখন ভারতীয় দলের সবচেয়ে প্রিয় টিভি বিজ্ঞাপন কি হতে পারে, এটা মেন্টোস টিম গবেষণা করেছে, এবং গবেষণা বের করেছে বাংলা ওয়াশের মুখে দাঁড়িয়ে ভারতীয় দলের সবচেয়ে কাছাকাছি যায় এরকম টিভি বিজ্ঞাপন হতে পারে এইটা।
Nirma, washing powder Nirma, dudh jaisa bhedlo,
নির্মা আসলে না বাংলা ভাষা সাধারণত যে সাবান দিয়ে বাংলা ওয়াশটা করা হয় সেটা হচ্ছে এক নম্বর পচা সাবান, সেটা দিয়ে বাংলা ওয়াশ করা হয়
আলমের,
আলমের এক নম্বর পচা সাবান। তো ভারতীয় দল তো আর আলমের এক নম্বর পচা সাবান বুঝবে না, তাদেরকে মেন্টস টিম মনে করেছে, তারা বুঝতে পারবে ওয়াশিং পাউডার নির্মা দিয়ে ওয়াশ করার ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো রবি আমরা আসলে শেষের দিকে চলে এসেছি, ওই একটা কথাই বলা, আমরা যেন ক্রিকেট পাগল দেশ হয়ে উঠি, ক্রিকেট উন্মাদের দেশ হয়ে না উঠি, আমরা যেন আমাদের ক্রিকেট দলকে সবসময় ভালোবাসি, আমরা যেন ভারতীয় সমর্থকরা যেন আমাদের আদর্শ না হয়, ভারতীয় সমর্থকদের মধ্যে ভারতীয় সমর্থক ক্রিকেটকে প্রচন্ড রকমের ভালোবাসে কিন্তু একই সঙ্গে তারা প্রচন্ড রকমের উগ্র, তারা ক্রিকেটারদের বাসায় ঢিল ছোড়ে। আমরা ভালোবাসবো আমাদের মতো করে, আমরা মাথায় তুলে নিব কিন্তু কখনো আমরা মাথা থেকে ছুঁড়ে ফেলে দেব না, বিপদের বন্ধুই আসল বন্ধু। দুই ক্রিকেটের হাসির সময় আমরা আছি, ক্রিকেট খেলা, খেলায় হার জিত আছে, ক্রিকেট হারতেও থাকতে পারে, সেই হারের দিনেও যেদিন আমরা বাংলাদেশ দলের জার্সি পরে বাসা থেকে বের হতে পারবো, বাংলাদেশ যেদিন হারবে সেদিন যেন আমরা বাংলাদেশ দলের জার্সি পরে বাসা থেকে বের হতে পারি, সেই সাহসটা যেন আমাদের মধ্যে থাকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাংলাদেশ দলের জন্য প্রার্থনা করো, এবং ভারতীয় দলকে আমরা ভীষণ ভালোবাসি মেন্টসের পক্ষ থেকে, এবং যাওয়ার আগে তাদের উদ্দেশ্যে, শুধুমাত্র ভারতীয় দলের উদ্দেশ্যে আমি একটা গান ডেডিকেটেড করতে চাই। গুড বাই, টাটা।